This track was downloaded from FusionBD.com.
Right, শুরু হয়ে গেল অন্ধকারের গল্প। সবাইকে স্বাগত আজকের অন্ধকারের গল্পে, শুনছেন ঢাকা এফএম 90.4 মাই সিটি মাই টিউন। আর রবিবার রাত 10:30 মানে আপনাদের জন্য আমাদের এই বিশেষ আয়োজন অন্ধকারের গল্প। অন্ধকারের গল্পে আমরা সেই ধরনের গল্পগুলিকে তুলে আনি যে গল্পগুলি আসলে অন্ধকারে থাকে। অন্ধকার থেকে আলোর মুখ দেখানো হচ্ছে আমাদের কাজ, অন্ধকারের গল্পের যে টিম রয়েছে তাদের কাজ। সো আজকে আমাদের বিষয়টি কি সেটা যারা আমাদের ফ্যান পেজে রয়েছেন তারা নিশ্চয়ই জেনে গেছেন। আজকের বিষয়টি হচ্ছে মাদক নিয়ে আজকে আমরা কথা বলবো। এবং আজকে আমাদের সঙ্গে প্রতি এপিসোডের মতো আজও আজকে আমাদের সঙ্গে রয়েছেন একজন গেস্ট, আমরা তার সঙ্গে একটু পরে পরিচিত হব। তার আগে জানাই আমাদের ফ্যান পেজ অ্যাড্রেস facebook.com/dhakafm90.4, এটা আমাদের অফিসিয়াল ফ্যান পেজ অ্যাড্রেস, চাইলে ভিজিট করতে পারেন। এবং সেখানে আমরা একটু আগে একটা পোস্ট দিয়েছি। আচ্ছা, আজকে যে ছবিটি আমরা পোস্ট করেছি এটা একটা প্রতীকী ছবি, আজকের অতিথি যিনি তার ছবি আমরা পোস্ট করিনি সঙ্গত কারণেই। সো জয়েন করবেন আমাদের এই ফ্যান পেজটিতে facebook.com/dhakafm90.4। এছাড়াও আমাদেরকে যদি কিছু লিখতে চান SMS, তাহলে নাম্বারটি হচ্ছে 1626016260, এই নাম্বারে পাঠিয়ে দিন আপনার SMS। আপনি যদি আসতে চান অন্ধকারের গল্পের স্টুডিওতে, এই হট সিটে বসে জানাতে চান আপনার জীবনের সেই অন্ধকার অধ্যায়ের কথা, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। যোগাযোগ করবার মাধ্যম হচ্ছে SMS, এছাড়াও ইমেল করতে পারেন। শুরুতে জানাই SMS এর নিয়মটি। SMS এ আপনি যেটা লিখবেন শুরুতে, যারা আসতে চান, যারা বলতে চান, তাদের জন্য নিয়মটি শুরুতে এই মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন OG স্পেস দিয়ে আপনার নাম, স্পেস আপনার ফোন নাম্বার। এরপর আমাদের অন্ধকারের গল্পের টিম আপনার সঙ্গে যোগাযোগ করবে এবং শুনবে আপনার কথাগুলি। এছাড়াও আপনি ইমেল করতে পারেন, ইমেল অ্যাড্রেসটি জানিয়ে দিই, og@dhakafm904.com, এটা হচ্ছে ইমেল অ্যাড্রেস। এছাড়া অন্ধকারের গল্পের একটা ফ্যান পেজ রয়েছে যেটা আমাদের ফ্যান পেজে আমরা ট্যাগ করে দিয়েছি, সেটা অ্যাড্রেসও জানিয়ে দিই, facebook.com/og90.4। ওয়েল, সবকিছু জানিয়ে দিলাম, আশা করছি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আজকে যে স্টোরিটি রয়েছে আমাদের সবার জন্য, আমার মনে হয় এটা হয়তো অনেকের কাছে মনে হবে এটা স্বাভাবিক, কিন্তু আমি যতদূর জানি এটা খুবই অন্যরকম একটা গল্প আজকে থাকছে। ওকে, তার আগে আমরা একটু পরিচিত হই নি আমাদের সঙ্গে আজকে যিনি গেস্ট হিসেবে রয়েছেন, তার নামটি হচ্ছে সামিয়া। হ্যালো সামিয়া।
হে, হাই,
কেমন আছেন?
এইতো।
অনেক ধন্যবাদ যে আজকে আপনি এসেছেন, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আজকে আপনার কিছু স্টোরি আমরা শুনবো। তো কেমন লাগছে আসতে পেরে?
অনেকদিন পর, ভালো লাগছে।
আচ্ছা, ভালো লাগছে। রেডিওতে কি এর আগে যাওয়া হয়েছে কখনো?
না, রেডিওতে কখনো আসিনি।
সো এই মুহূর্তে আপনার সঙ্গে আমি তো আছি, আমাকে দেখতে পাচ্ছেন এমন লাখ লাখ মানুষ এই মুহূর্তে আপনার সঙ্গে রয়েছেন এবং সবাই আপনার গল্পটি শুনবার জন্য অপেক্ষায়। তো সামিয়া আজকে আমাদের সঙ্গে থাকবে। সামিয়া, তার আগে একটু প্রশ্ন ছিল আমার, একটা প্রশ্ন যে কেন মনে হলো যে রেডিওতে যায়, অন্ধকারের গল্পে যায় গিয়ে আমার স্টোরিটা শেয়ার করি?
কেন মনে হলো, কারণ অনেকদিন তো ছিলাম অন্ধকারে, এখন মনে হলো যে না, একটু আলোতে আসা উচিত।
গ্রেট, থ্যাংক ইউ সো মাচ এসছেন। আর অন্ধকারের গল্পের প্রতি এপিসোডের শুরুতে একটা প্রতিবেদন থাকে, আজকের যে বিষয়টি রয়েছে সেই বিষয়টির উপর ভিত্তি করে এই প্রতিবেদনটি তৈরি করেছেন অন্ধকারের গল্পের টিম মেম্বার ক্রাইম রিপোর্টার তারেক আহমেদ। আমরা শুনে আসি সেই প্রতিবেদনটি, সঙ্গে থাকুন, চলছে অন্ধকারের গল্প শুধুমাত্র ঢাকা এফএম 90.4 এ। আমি জুয়েল আছি আপনার সঙ্গে এবং সঙ্গে রয়েছেন আমাদের আজকের অতিথি সামিয়া।
সমাজের সর্বোচ্চ স্তর থেকে শুরু করে পথ শিশু পর্যন্ত যে খারাপ দ্রব্যটির বিচরণ, তার নাম মাদক। মাদকাসক্তির ছোবলে ছোট বড় নারী পুরুষ নির্বিশেষে সবাই আক্রান্ত। মাদকের ভয়াবহতা এমনই আকার ধারণ করেছে যে মাদকাসক্ত সন্তানের দ্বারা পিতামাতা হত্যার ঘটনা পর্যন্ত ঘটছে। প্রতিনিয়ত দেশের কোথাও না কোথাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাদকদ্রব্য উদ্ধার এবং মাদকদ্রব্য সহ পাচারকারীকে আটক করছে, কিন্তু তারপরও মাদকদ্রব্যের বিস্তার রোধ করা যাচ্ছে না। কোন ছেলে বা মেয়ে যখন মাদকাসক্ত হয়ে পড়ে, তখন সেই পরিবারে নেমে আসে দুর্ভোগ, শুরু হয় অশান্তি। ফেরদৌসী বেগম বলছিলেন,
প্রথমত হচ্ছে যে বিশ্বাসই করা যায় না যে আদর্শের তাকে করা হয়েছে সেখানে এমনটা হতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে যে পরিবারের প্রত্যেকেই একে অন্যকে দোষারোপ করে সময় নষ্ট করা হয়েছে চিকিৎসা না করিয়ে। পরবর্তীতে হচ্ছে যে উচ্ছৃঙ্খলার কারণে সারাক্ষণই দুশ্চিন্তায় কেটেছে, তাতে কখন কোন বিপদ হয়। এছাড়া আর্থিকভাবে অনেকটা ক্ষতি হয়, যেমন এই ধরনের ক্ষেত্রে তারা টাকা পয়সা যেখান থেকে পারে টাকা পয়সা বা দামি জিনিস নিয়ে বাইরে বিক্রি করে দেয়। আর সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে যে সমাজ, আত্মীয় স্বজন, বাইরের মানুষ সবার কাছে নিজেকে হেয় হতে হয়। মোটমাট কথা, একটা পরিবারে যখনই এই ধরনের কোনো সমস্যা আসে সেই পরিবারটা সাংঘাতিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়ে, পরিবারের প্রত্যেকটা সদস্যই ক্ষতিগ্রস্ত হয়। যারা লেখাপড়া করে তারাও ক্ষতিগ্রস্ত হয়, যারা চাকরি বাকরি করে তারাও ক্ষতিগ্রস্ত হয়, কারণ সবাই তখন মানসিকভাবে সাংঘাতিকভাবে খারাপ থাকে আর কি। যার জন্য আমি যেমন আমার নিজস্ব ব্যক্তিগত জীবনে যেটা হয়েছে সেটা তো, আমি নিজে একজন শিক্ষক, 43 বছর যাবৎ শিক্ষকতার সঙ্গে জড়িত, এবং ওর বাবাও একজন ইঞ্জিনিয়ার। আমরা এতটাই সৎ জীবন যাপন করেছি যে আমাদের বাড়িতে কেউ কখনো একটা মিষ্টির প্যাকেট নিয়েও ঢুকতে পারেনি, মিষ্টির প্যাকেটটা বাইরে রেখে তবেই ঢুকেছে। কাজে আমাদের মতন আদর্শ পরিবারে আমরা নিজেদেরকে যথেষ্ট আদর্শবান মনে করি যে আমরা কোনোদিন একটা অসৎ পয়সা কাজ করিনি। তো সেই পরিবারে যখন এই ধরনের একটা বিপদ আসে তখন নিজেকে সামলে রাখা আসলে খুব কঠিন হয়ে দাঁড়ায়।
সন্তান মাদকাসক্ত হলে বাবা মার স্বপ্ন যেমন ভেঙে যায়, ঠিক তেমনই কোন পিতা যখন মাদকাসক্ত হয়ে পড়ে ওই পরিবারটিও হয়ে পড়ে সঠিক দিক নির্দেশনাহীন, ফলে পরিবারটি বিপর্যস্ত হয়ে পড়ে। মাদকের ভয়াবহতা সম্পর্কে সকলেই কম বেশি জানলেও কেন মাদক গ্রহণ করে জানতে চেয়েছিলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কনসালটেন্ট ডক্টর সৈয়দ ইমামুল হোসেনের কাছে।
স্মার্ট হওয়ার জন্য, একটু আধুনিক হওয়ার জন্য, কিন্তু আধুনিক তো হচ্ছে না, মৃত্যুর দিকে ঝুঁকে যাচ্ছে। হয়তো গল্পটা এরকম যে অনেক বেশি পারফরমেন্স করা যাবে, অনেক বেশি ড্যান্স করা যাবে, অনেক বেশি আপনার সোসাইটিতে মিশে যাবে, কিন্তু আসলে তো মিশতে পারছে না, ক্রমে ক্রমে শেষ হয়ে যাচ্ছে। ছেলেরা যেমন জড়িয়ে পড়ছে, মেয়েরাও তেমনি জড়িয়ে পড়ছে। আগে ছেলেরা, মেয়েরা বের হতো না, এখন মেয়েরা বের হচ্ছে, অনেক বেশি স্বাধীনতা ভোগ করে, অনেক বেশি নিজেরা ডিসিশন নেয়, ফলে মাদকের ব্যবহারে তারা ডিসিশন নেয় এবং মাদক উপভোগ করে তারা।
প্রথমে কৌতূহল বসে খেলার ছলে নেশা করলেও পরবর্তীতে ধীরে ধীরে পুরোপুরি আসক্ত হয়ে পড়ে, তখন হয়তো চাইলেও ফেরা যায় না। আসক্ত হয়ে যাওয়ার পর তখন অনেকেরই মনে হয় নেশা করা ছেড়ে দেই। নেশার জগতে যে সকল নেশাজাত দ্রব্য অত্যধিক বেশি ব্যবহৃত হয় তার মধ্যে অন্যতম হল ফেন্সিডিল, মদ, গাঁজা, বিয়ার, হেরোইন, ইয়াবা। বাংলাদেশের মাদক পরিস্থিতি নিয়ে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে দেশের প্রায় 68 লাখ মানুষ মাদকাসক্ত, তাদের মধ্যে 84 ভাগ পুরুষ, 16 ভাগ নারী। সমাজের বিত্তশালী ব্যক্তি থেকে শুরু করে নারী ও শিশু কিশোররাও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মাদকদ্রব্য পাচারকারীরা প্রতিনিয়ত নতুন নতুন কৌশল ব্যবহার করে মাদকদ্রব্য পাচার করছে। দৈনিক যুগান্তর সূত্রে দেশে প্রায় 512 পয়েন্টে প্রতিদিন হেরোইন, আফিম, প্যাথেডিন, ফেন্সিডিল, গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি হয়। পুলিশ বাহিনীর সদস্যরা প্রতিনিয়ত মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তদেরকে আটক করছেন, বিভিন্ন অভিযান পরিচালনা করছেন। তারপরও মাদকদ্রব্যের বিস্তার কমানো তো দূরে থাক, নিয়ন্ত্রণ করা পর্যন্ত যাচ্ছে না। তাহলে প্রশ্ন হল, কি করলে মাদকদ্রব্যের বিস্তার নিয়ন্ত্রণ করা যাবে, মাদকাসক্তের পরিমাণ কমানো যাবে? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কনসালটেন্ট ডক্টর সৈয়দ ইমামুল হোসেন বলেন,
মাদকদ্রব্যের বিরুদ্ধে এই যে যাতে না পাওয়া যায় আর প্রচারণা জোরদার করতে হবে, মানে সকল ক্ষেত্রে, মানে আমি বলি যে একটা সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। চিকিৎসা কয়টা লক্ষ্যে দিবেন, আর চিকিৎসা হচ্ছে প্রচন্ড ব্যয়বহুল এবং টাইম কনজিউমিং। এই দিয়ে তো আপনার একজনের খাবার তো 100 জনে খেলে পেটও ভরবে না, কিচ্ছু হবে না, আর একজন করে খেতে খেতে 100 জনের 100 বছর লাগবে, এতে কি লাভ হবে? আমাদের সবাইকে বুঝতে হবে যে এই প্রবলেমটা আমাদের ন্যাশনাল ক্রাইসিস এবং সেভাবেই অ্যাড্রেস করতে হবে। আমি তো অল্টারনেটিভ কোনো চিন্তা করতে পারি না, আমি কয়টা লোকের চিকিৎসা দেব, আর এর চিকিৎসার ধরনটাই এরকম যে ধরেন আমার এখান থেকে চিকিৎসা নিয়ে গেল, এরপরে 3-4 মাস বা 6 মাস ভালো থাকলো, এরপরে আবার সেই পূর্ববর্তী তার সেই যে কোম্পানি সেখানে মিলে যায়, মিলে গেলে আবার শুরু হয়।
মাদকাসক্তের কথা বললেই আমাদের চোখের সামনে যা ভেসে ওঠে তা হয়তো কোনো নেশাগ্রস্ত ছেলের ছবি, কিন্তু বর্তমানে অনেক মেয়েও মাদকাসক্ত হয়ে পড়ছে। যেসব মেয়ে মাদকের নেশায় জড়িয়ে পড়ছে তাদের মধ্যে একটি উল্লেখযোগ্য অংশ সমাজের উপরের স্তরের ছেলে বা মেয়ে, যার কথাই বলি না কেন, সে যেই স্তরেরই হোক না কেন, শেষ পর্যন্ত সে কিন্তু মানুষ। আর এই যে মানুষগুলো যারা কিনা নেশায় আসক্ত, তাদেরকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে এবং নতুন করে আর কেউ যেন মাদক নামের নেশার চোরাবালিতে পড়ে না যায়, তার জন্য আমাদের কি করতে হবে, বলছিলেন ডক্টর ইমামুল হোসেন।
একটা হচ্ছে যারা মাদকাসক্ত হয়ে পড়ে তারা তো আসলে স্বীকার করে না, আর ফ্যামিলিও এটা হাইড করে রাখে, ফলে আর্লিয়ার ওরা আপনার চিকিৎসার আওতায় আসে না। যখন ফ্যামিলি অধীর মানে অসহ্য হয়ে যায় তাদের উপদ্রবে, তখন বাধ্য হয়ে চিকিৎসকের কাছে আসে, পর্যন্ত আসে না। আমাদের এই বাংলাদেশে 2007 সালে একটা জরিপ হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, এর যৌথ সমীক্ষা আপনার সীমিত পরিসরে, সেখানে দেখানো হয়েছে যে আমাদের জনসংখ্যার 0.06-0.08% মাদকাসক্ত 2006 সালে। সেটা যদি ধরা হয় তো তখনই প্রায় 10 লাখের বেশি। এখন আমাদের লোকেরা বলছে যে কোন স্ট্যান্ডার্ড পরিসংখ্যান হয়নি, ধারণা প্রায় 40 লাখ লোক মাদকাসক্ত।
প্রত্যেকটি মানুষেরই চাওয়া তার পরিবারের মধ্যে, তার আপনজনের মধ্যে কেউ যেন মাদকাসক্ত হয়ে না পড়ে। তারপরও কেউ কেউ মাদকাসক্ত হয়ে পড়ে, সমাজের কোনো মানুষই যেন মাদকাসক্ত না হয়, তার জন্য কি করা উচিত, জিজ্ঞেস করতেই ফেরদৌসী বেগম, যিনি একজন মাদকাসক্তের মা এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কনসালটেন্ট ডক্টর ইমামুল হোসেন বলেন,
আমি প্রথমত বলবো যাতে আমাদের পুরো সমাজ ব্যবস্থার মধ্যে এমন একটা আন্দোলন গড়ে তুলতে হবে যে সবাই নিজ নিজ বাচ্চার বা নিজ নিজ ছাত্রছাত্রী বা পাড়া প্রতিবেশী যারা 18 বা তার থেকেও একটু ছোট, তাদের মধ্যে তাদেরকে সবচেয়ে আগে ড্রাগ সম্পর্কে সচেতন করে তুলতে হবে, যে এফেক্টটা কি এটা তাদেরকে জানতে হবে। অনেকেই মনে করে যে না আচ্ছা অমুকের বাচ্চা করেছে তো আমার বাচ্চাকে কেন এগুলো জানাতে হবে, না তাদেরকে জানতে হবে যে কোনটা ঠিক কোনটা ভুল, ড্রাগের এফেক্টটা কি, ড্রাগ নিলে কোন পর্যায়ে মানুষ পৌঁছে যায়, এই সচেতনতা ভীষণভাবে দরকার। অ্যাট দ্য সেম টাইম তাদের চিকিৎসা দরকার, এটা একটা রোগ, অবশ্যই তাদেরকে চিকিৎসা করতে হবে এবং তাদেরকে সুস্থ রাখার জন্য, চিকিৎসা করার পরও তাদেরকে সুস্থ রাখার জন্য সবসময় একটা কাউন্সেলিং এর প্রয়োজন আমি মনে করি। অনেক সময় দেখা যায় যে অনেক এডিক্টেড ভালো হয়ে আসছে, রিহ্যাব থেকে ফিরে আসছে, আবার কিছুদিন পরে হয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে তাদের সাপোর্টের অভাব। এরা মানসিকভাবে সবসময় কারোর উপরে ডিপেন্ড করতে চায়, যখনই তারা কারোর উপরে ডিপেন্ড করতে না পারে তখনই তারা ড্রাগের উপরে ডিপেন্ড করে। এই জন্য আমি বলবো যে আমাদের সমাজের মধ্যেই একটা, সমাজের যে অবক্ষয়টা হয়েছে সেটা যে কারণে হয়েছে ঠিক সেখান থেকে আমাদেরকে ফিরে আসার জন্য সমাজের মধ্যে সচেতনতা ভীষণ দরকার।
আমি এইটুকুই বলবো যে মাদককে না বলতে হবে, সবাই আসুন একযোগে মাদকের বিরুদ্ধে সংগ্রাম করি, ঐক্যবদ্ধ সংগ্রাম, তার কারণ এটা আমাদের জাতিকে ক্রমান্বয়ে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, দ্রুত আমরা ধ্বংসের দিকে। এটা কোন জাতি বর্ণ ধর্ম কোন ধনী দরিদ্রের বিষয় না, এটা হচ্ছে সবার বিষয়। এটা একটা অক্সিজেনের মতো, অক্সিজেন যেমন সবার দরকার, মাদক মুক্ত থাকার দরকার সবার। এটুকুই আমি সবার কাছে আপিল করি যে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদককে না বলুন।
তাই বলতে হয় মাদকের ভয়াবহতা থেকে দেশকে মুক্ত করার জন্য প্রয়োজন সচেতনতা, প্রয়োজন প্রচারণা, প্রত্যেককে তার নিজস্ব জায়গা থেকে করতে হবে মাদককে প্রতিরোধ।
স্বাগত আরো একবার চলছে অন্ধকারের গল্প, শুধুমাত্র ঢাকা এফএম 90.4 এ। আমরা প্রতিবেদনটি শুনে আসলাম, প্রতিবেদনটি তৈরি করেছেন আমাদের জন্য অন্ধকারের গল্পের টিম মেম্বার ক্রাইম রিপোর্টার তারেক আহমেদ। পুরো প্রতিবেদন চলাকালীন সময় আমি দেখেছি আপনারা আমাদেরকে দিচ্ছেন, আমাদেরকে ফেসবুকে লিখছেন, ফেসবুকে অ্যাড্রেসটি জানিয়ে দিই, চাইলে আপনি লিখতে পারেন যে যেখান থেকে এই মাত্র টিউন করেছেন দেশ এবং দেশের বাইরে। আমাদের অ্যাড্রেসটি হচ্ছে facebook.com/ঢাকা FM 90.4। এছাড়া SMS এ আপনি আপনার প্রশ্ন করতে পারেন। আজকে যিনি অতিথি সামিয়া, সামিয়া আজকে তার অন্ধকার অধ্যায়ের কথাগুলি শেয়ার করতে চান আমাদের সঙ্গে। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন, সবাই ওয়েট করছেন ফেসবুকে, দেখতে পাচ্ছি যে তারা অপেক্ষা আছেন, তারা শুনবেন। অনেকে প্রশ্ন করেছেন যে তুহিন লিখেছেন যে আপনাদের অন্ধকারের গল্পের প্রত্যেকটি এপিসোডে আমরা কিছু না কিছু শিখতে পারছি, এজন্য অন্ধকারের গল্পের যে টিম তাদেরকে স্যালুট জানিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ তুহিন, আমরা চেষ্টা করি আসলে এরকম কিছু করতে যেন কেউ না কেউ কিছু না কিছু শিখতে পারে। আর এম কে রহমান লিখেছেন যে এটার নাম কি জীবন, অবশ্যই না, এটার নাম জীবন না, জীবন আরো সুন্দর। আশরাফুল আলম যে লিখেছেন যে আমাদের স্টোরিগুলি কেন ফেসবুকে আপলোড করা হয় না, আচ্ছা আমাদের ওয়েবসাইটে আপলোড করা হয়, অন্ধকারের গল্পের আগের এপিসোডগুলি যারা মিস করেছেন তারা আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন, আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস www.dhakafm904.com, সেখানে গেলেই ঢাকা এফএম এর যতগুলি অনুষ্ঠান রয়েছে সবকিছু আপনি ডাউনলোড করে নিতে পারেন সেখান থেকে, আর্কাইভ থেকে। নিশি জিজ্ঞেস করেছেন যে মানুষ সবসময় ভুল জিনিস থেকে আনন্দ পেতে ভালোবাসে, বুঝতে চায় না এর পরিণতি কি হতে পারে। ওকে সাগর লিখেছেন যে আমি বুঝতে পারি না মেয়েরা কেন এই মাদক নেয়। হ্যাঁ, তারেক কিন্তু শুরুতে বলছিল যে আমরা যখনই চিন্তা করি একটা মাদকাসক্ত কারোর কথা, আমাদের সামনে কিন্তু একটা ছেলে অবয়ব সবসময় ফুটে ওঠে, কিন্তু একটা মেয়ে, সেও কিন্তু, আমাদের দেশে অনেক মেয়েরা রয়েছেন যারা অনেক আগে থেকেই মাদকে আসক্ত। সো এই ঘটনাটি একেবারে নতুন নয়। আজকে আমাদের সঙ্গে রয়েছেন সামিয়া, সামিয়ার কাছ থেকে আমরা আরো শুনব। সামিয়া, শুরুতেই জানা মানে ধন্যবাদ আরো একবার আমাদের সঙ্গে যারা রয়েছেন, সবার জিজ্ঞেস করেছেন যে আসলে সব মিলিয়ে কতদিন আপনি এই অবস্থার মধ্যে দিয়েছিলেন।
প্রায় 15 বছরের মতন।
প্রায় 15 বছর আপনি এরকম একটা অন্ধকার লাইফ লিড করেছেন, এবং সেই 15 বছরের গল্প নিশ্চয়ই আজকে আমরা শুনব, একেবারে শুরু থেকে যতদূর পসিবল শেষ পর্যন্ত আমরা জানব। এই মুহূর্তে সবচেয়ে ভালো যে খবরটি, এই মুহূর্তে এবং দীর্ঘ 2 বছর যাবত সামিয়া খুবই দারুণ আছে, চমৎকার এবং সুস্থ, দারুণ কাটছে তার জীবন। এই মুহূর্তে কি কি করছেন আমাদেরকে যদি একটু বলতেন, কেমন কাটছে ডেইলি লাইফ, কেমন যাচ্ছে?
এই মুহূর্তে আমি এমনিতে চাকরি করছি আর ভালো আছি, পরিবারের সাথে অনেক ভালো আছি,
ফ্যামিলির সঙ্গে আছেন। আর জব করছেন?
জব করছি।
একেবারে বাধা একটা জীবন। সো এটাকে এনজয় করছেন নাকি মাঝে মাঝে বিরক্তি লাগছে?
অ্যাকচুয়ালি না, বিরক্ত একেবারেই লাগছে না, এবং আমাদের জন্য আমার মনে হয় বাধা একটা জীবনই অনেকখানি ভালো।
ওকে, আমরা একটু শুরুতে যেতে চাই, একেবারে ছেলেবেলায় আপনার জন্ম কি এদেশেই?
আমার জন্মের আগে থেকে আমার বাবা মা দেশের বাইরে ছিল, আমার জন্মটা দেশে হয় কিন্তু আমাকে আবার একদম ছোট থাকতে নিয়ে যায়।
আচ্ছা আচ্ছা,
এক মাস বয়সে নিয়ে যায়।
আচ্ছা, দেশের বাইরে ছিলেন, কতদিন ছিলেন?
আমি যখন ক্লাস 6 এ পড়ি তখন আমি ঢাকায় আসি।
ঢাকায় ব্যাক করেন সবাই,
ফ্যামিলি সব? ফ্যামিলি, জি।
আচ্ছা আচ্ছা, তো তারপর কেমন লাগলো এতদিন পরে দেশে আসলেন?
ছিলাম তো একটা আরব দেশে, আরব দেশে থেকে এসে মনে হলো যে আমি খুবই একটা খেতু একটা জিনিস।
আচ্ছা আচ্ছা,
ওখানে ক্লাস 6 এ আমি গেলাম 2টা ছুটি করে, ওখানে গিয়ে দেখলাম যে অনেক পশ অনেকগুলো মেয়ে, কাজেই মনে হলো যে না, আর বয়সটাও তখন একটু কেমন জানি ছিল, তো মানে মা বাবা সবাই একটু বেশি গাইডেন্স রাখতো, তো মানে মনে হতো যে না, সবাই যদি করতে পারে আমি কেন পারবো না।
আসলে সবাই কি করতে পারতো আপনি করতে পারতেন না?
আমি কেন আইলাইনার লাগাই, চুল খোলা রেখে ক্লাসে যেতে পারবো না?
আচ্ছা,
বাকি সবাই যদি স্কার্ট টপস পরে স্কুলে, আমি কেন সালোয়ার কামিজ পরে যাব? মানে ইটস ইউনিফর্ম।
আচ্ছা
হ্যাঁ, তো কিন্তু মানে ইউনিফর্মই যদি হয় তাহলে সবাই স্কার্ট আর ব্লাউজ পরছে, আমি কেন সালোয়ার কামিজ পরবো? এরকম অনেকগুলো ব্যাপারই থাকে।
আচ্ছা, মূলত এইসব কারণে যে কেন জানি ওদের সঙ্গে আমি ম্যাচ করছি না, আমি ফিট না ওদের সঙ্গে, এই ব্যাপারগুলি আপনার মধ্যে কাজ করতো
অনেক?
আচ্ছা, বাসায় কি জানাতেন যে মা স্কুলে সবাই এরকম, আমি কেন এরকম যাচ্ছি, আমার ভালো লাগছে না, আমি ওদের সঙ্গে মিশতে পারছি না?
খুব কম বলতাম, ভয়ে সেটা বলতে পারতাম না আর কি।
মা নিজে হয়তো বা আপনাকে ওইভাবে পাঠাতে চাইতেন না। সো স্কুল লাইফ তো শুরু হলো এতদিন পরে বাংলাদেশে, বাংলাদেশের বন্ধু বান্ধব তো তৈরি হয়ে গেল, তারপরে আস্তে আস্তে কি হলো?
তারপরে ধরেন যেটা হয়, আমি তখন বয়সটা, বয়সের উপরে ব্যাপারে বলবো যে ওই সময় সবাই খুব হেপ হতে যেত, মানে টু বি ইন ওয়াজ লাইক ভেরি ইম্পর্টেন্ট, সব স্মার্ট ছেলে মেয়ে। তো অনেকদিন ধরে দেখলাম যে অনেক সময় ক্লাসের বাথরুমে বা স্কুলের বাথরুমে সিগারেট টিগারেট খাওয়া হতো, এবং যারা খেত তারা কিন্তু কুল ডুডস ছিল।
আচ্ছা আচ্ছা, ওরা ড্যাম
ড্যাম। হ্যাঁ,
এটা আসলে যখন আপনি ক্লাস 6 এ পড়তেন তখন কি না, একটু
না, একটু বড়,
একটু বড়, 8-9 এর সময়। আচ্ছা,
তো অনেকদিন ধরে বাসায় একটা সিগারেটের প্যাকেট রাখা ছিল, অ্যাকচুয়ালি বাইরে থেকে আনা হয়েছিল কার্টুন গিফটের জন্য, তো এই প্যাকেট একটা প্যাকেট রয়ে গেছিল আর কি। তো অনেকদিন ধরে আমি সিগারেট প্যাকেট দেখছিলাম দেখছিলাম দেখছিলাম, আর যখনই বাবা মা বাসায় একটু শাসন করতো তখনই মনে হতো যে কি আছে খেয়ে ফেলি। তো অনেকদিন ধরে কিউরিয়াস ছিলাম, রিস্ক নিতে যেতাম। তো একদিন একটা ব্যাগ করে খেলাম আর কি, খেয়ে তো হেভি মজা লাগলো, আমি সিগারেট খাচ্ছি, হেভি এক্সাইটমেন্টের একটা ব্যাপার ছিল ওই সময় আমার জন্য আর কি। তারপর আস্তে আস্তে একটা খেলাম দুটা খেলাম,
এই যে
প্যাকেট শেষ করলাম আর কি,
প্যাকেট শেষ করে ফেললেন।
হ্যাঁ,
তখন ক্লাস নাইনে পড়েন, এইট ওভার নাইন এরকম একটা সময়। এই যে সিগারেট খাওয়ার প্রতি যে আগ্রহটা আপনার তৈরি হয়েছে, এটা তো বন্ধুদেরকে দেখেই যে ওরা এত কুল ডিউড, ওরা সবাই স্মোক করছে, আপনার ছেলে বন্ধুরা মেয়ে বন্ধুরা সবাই স্মোক করছে।
সবাই না হলেও মানে যারা করছে তারা হলো গিয়ে কুল ডিউড।
আচ্ছা আচ্ছা, অন্যরা একেবারে ফিট না আপনার কাছে আসলে? আপনার
মানে ইট ওয়াজ আ ট্রেন্ড আর কি তখন, এখনো আমার মনে হয় যারা ধরেন নার্ড যাদেরকে ডাকা হয় তারা, তাদেরকে তো গিকি বলা হয়, তারা তো আর কুল ডিউড হয় না ওই সময়।
সো এই ব্যাপারটা আপনার মধ্যে ছিল এবং আপনি সুযোগ খুঁজছিলেন যে আমি একদিন স্মোক করব। তো বাসায় ছিল প্যাকেটটা, অনেক দিন পাহারা দেবার পরে একদিন এটা মানে হাফিস করে দিলেন
একদম।
এবং কতদিন ধরে সেই প্যাকেটটা শেষ করছি?
প্যাকেটটা শেষ করতে প্রায় 3 মাসের মতন লাগলো আমার।
3 মাস, একটা প্যাকেটে 20টা সিগারেট থাকে, সো 3 মাস ধরে আপনি 20টা সিগারেট খেলেন ক্লাস 8-এ। পরে তো লাইফটা অনেক বদলে গেছে, অনেক অনেক, এটা তো কল্পনায় আনা যায় না যে এরপরে এমন অনেক দিন গেছে যে পার ডে তে আপনি হয়তো বা 2-3 প্যাকেট সিগারেট খেয়ে ফেলেছেন। হয়েছে তাই না? আচ্ছা, সেখানে আমরা যাব। তো ওই যে প্রথম স্মোকটা করলেন খুব, এটা কোথায়, বাসাতেই নাকি?
বাসাতে,
লুকিয়ে
লুকিয়ে, বাসায় কেউ ছিল না।
মোটামুটি ওদের সঙ্গে আপনি পুরোপুরি মিশে গেছেন?
না, তখনও স্কুলে খুব একটা বেশি না, স্কুলে আমি ভালো একটা ইমেজ মেইনটেইন করে গেছি, বাইরে মিশেছি। হ্যাঁ।
আচ্ছা, আমাদের আজকে অতিথি সামিয়া, তিনি, আমি স্কুলের নামটি বলবো না, আমাদের ঢাকা শহরের স্বনামধন্য একটি ইংরেজি মাধ্যম স্কুলে পড়ালেখা করেছেন। সো নামগুলি বলছি না, সামিয়া আজকে আমাদের সঙ্গে। সামিয়া জানাচ্ছেন কিভাবে খুব শান্ত, খুব কিউটি একটা সামিয়া কিভাবে আস্তে আস্তে খারাপ পথের দিকে এগিয়ে যাচ্ছে। সামিয়া, এটা দিয়েই তো শুরু হলো, মাঝে মধ্যে স্মোক করছেন, আর এমনি অন্য সময়টাতে বন্ধুদের সঙ্গে আর কি কি করতেন?
অ্যাকচুয়ালি প্রবলেম ছিল যে তখন আমরা বন্ধুদের টেলিফোন তো অ্যালাউড ছিল না, এবং বন্ধুদের সাথে মানে কিছুই, বন্ধুদের সাথে ঘুরে বেড়ানোই অ্যালাউড ছিল না, অনেক টাইট রেস্ট্রিকশনস ছিল, এবং এত রেস্ট্রিকশনস ভাঙার প্রতি আগ্রহটা আরো বেশি ছিল।
সো এটা আমরা একটা পয়েন্ট হিসেবে রাখতেই পারি যে অনেক বেশি বাধা ভাঙতে মন চাইতই। বাসা থেকে কি ধরনের রেস্ট্রিকশন ছিল?
ধরেন টিউশনসে গেলাম, টিউশন থেকে অন্য ফ্রেন্ডরা টিউশনস বাঙ্ক করে খেতে গেল, কিন্তু আমার প্যারেন্টসরা আমাকে ওখানে টিউশনসে বাইরে বসে থাকতো, গার্ড দিত সবসময়। তো যখনই চান্স পেতাম, ফাঁকা মাঠ পেতাম, তখনই দৌড় দিতাম।
সো এটা কিন্তু খুব স্বাভাবিক তাই না, কাউকে আটকে রাখলে সে সুযোগ পেলে একটু ছুটে পালাতে চাইবে। তো এরকম সুযোগ পেতেন?
খুব কম, কিন্তু আস্তে আস্তে পাওয়া শুরু করলাম আর কি। ধরেন প্রথম পরীক্ষার, প্রথম ও লেভেলস পরীক্ষার পর যখন রেজাল্ট ভালো করলাম, তখন একটা স্বাধীনতা পেলাম যে ঠিক আছে, এখন আমি বাইরে যেতে পারবো।
আচ্ছা,
আর একবার সেই সুযোগ পেলে কি কেউ ছাড়ে? পরের বারে ও লেভেলস রেজাল্টই সব ধাম করে পড়ে গেল, ডাব্বা মারলাম।
আচ্ছা আচ্ছা, তো ওই সময়টাতে বাসা থেকে মোটামুটি একটু ছাড় দিল যে এখন তুমি একা একা বাইরে যেতে পারো, বন্ধুদের বাসায় যেতে পারো, এর আগে তো বাবা মা সবসময় নিয়ে বের হতেন।
জি জি জি।
সো তখন কি কি করেছেন ওই সময়টাতে?
মনে আছে আবহনী মাঠ,
আবহনী মাঠ, ধানমন্ডি,
ধানমন্ডি। তো বলো, সবাই মনে বলো দোস্ত চল একটা জিনিস খাই। কি দোস্ত? দোস্ত কঠিন জিনিস, একদম সিদ্ধি বলে এটাকে। কি রে, কি সিদ্ধি? গুরুর বাণী পাবি। আচ্ছা ঠিক আছে, খেলাম, যেটাকে আমরা ক্যানাবিস বা গাঁজা বলি, খেলাম। তো তারপরে খেলাম আর কি। তো আমাদের গ্যাং ছিল আবাহনী মাঠে, ওই সময় সাত আট জন ছেলে মেয়ে মিলালো। প্রায় আমরা এরকম আসর জমাতাম, আর আমাদের কয়েকটা আঙ্কেল আন্টিও ছিল যে তারা যখন তখন ওখানে এসে আমাদেরকে ভয় দেখে আসর ভেঙে দিত,
রেড দিত
পুরা।
আচ্ছা আচ্ছা,
আপনারা
কি একটা জায়গাতে আড্ডা দিতেন?
মেইনলি তখন আবাহনী মাঠে।
আবাহনী মাঠে এটা ম্যানেজ করতো কে?
সবাই কন্ট্রিবিউট করতাম।
আচ্ছা, নিয়ে আসতো কোথা থেকে, কে নিয়ে আসতো?
ওখানে টাকা দিলে চলে আসতো।
অতিরিক্ত চাপ আটকে রাখার যে প্রবণতা, এখানে যাওয়া যাবে না, এটা করা যাবে না, ছাদে কেন উঠেছো, ব্যালকনিতে কেন দাঁড়িয়েছ, ফোন কেন এতক্ষণ হাতে, সো এই যে চাপ সব।
তখন তো মোবাইল ফোন ছিল না,
মোবাইল ফোন ছিল না, কিন্তু এখনকার অবস্থার কথা বলছি, অতিরিক্ত চাপ বাবা মায়েদের বাচ্চাদের প্রতি, সো এটাও মাঝে মধ্যে একটা সন্তানের উপর কিন্তু প্রভাব পড়ে। তার কিন্তু মনে হয় যে এগুলি ছেড়ে যদি একটু বের হয়ে যেতে পারতাম। আর ওই সময়টাতে আবার একটু ফিরে যাই, ধানমন্ডি আবাহনী মাঠ প্রতিদিন বিকালে যেতেন,
একদম
প্রতিদিন বিকালে বাসা থেকে বের হয়ে যেতেন, সবাই ওখানে আসতো, তারপর কতক্ষণ থাকতেন, কি কি করতেন?
সন্ধ্যা পর্যন্ত সমানে কেউ গলা ফাটায় গান গেত, না হলে বাস্কেটবল খেলা হতো, অনেক কিছুই হতো। আর আমরা মাঝে মাঝে ঠাটা রোদের মধ্যে বসে আড্ডা মারতাম, তখন আমাদের কোনো এক আঙ্কেল চলে এসে আমাদেরকে দৌড়ে নিয়ে দিত, আবার আমরা পালাই যেতাম।
আচ্ছা আচ্ছা, ওই সময়টাতে কি শুধু
ওই সময় মেইনলি স্মোকিং, ক্যানাবিস বা গাঁজা যেটা, ওইটা দিয়ে শুরু হয়। তারপর আস্তে আস্তে আরেকজন ফ্রেন্ড বলে, দোস্ত আরো একটা জিনিস আছে। কি দোস্ত? দোস্ত ডাইল বলে এটাকে,
যেটা আসলে ফেন্সিডিল হিসাবে, মানে ফেন্সিডিল নাম ডাইল হিসাবে বেশি পরিচিত, অনেকগুলি নাম রয়েছে। আচ্ছা, আপনি যখন গাঁজা খেতেন, গাঁজা সেবন করতেন, তো তখন আসলে আপনার অনুভূতিটা কেমন ছিল? আমরা যতদূর জানি এটা অনেক দুর্গন্ধ জাতীয়, অনেক বাজে গন্ধ ছড়ায় এমন এমন, এবং পাশ দিয়ে খেলেও কেউ বোঝা যায়, তো লুকিয়ে খেতে হতো তো, এবং কেউ কি বুঝতে পারতো না আশেপাশে? আবাহনী মাঠে
খোলা মাঠ ছিল, তো ওরকম ভাবে বোঝা যেত না। আর আমরা লোকাল কয়েকটা ফ্রেন্ডদের সাথে বসে খেতাম, তো ওরকম সিকিউরিটি পেয়ে খেতাম।
আচ্ছা আচ্ছা, সো কেউ ওইভাবে গুরুত্ব দিয়ে দেখতো না?
না।
আচ্ছা, কেমন লাগতো?
হেভি, নিজেকে অনেক ইম্পর্টেন্ট এবং খুব ইয়ো এবং ইন মনে হতো আর কি,
স্টোনড
পুরাই
এবং হাই
ট্রিপিং।
ওয়াও, ওই সময় এরকম কিছু করেছেন মনে মনে পড়ে? এগুলি করতেন যখন আপনারা হাই হয়ে যেতেন?
আমার একটা খুব বাজে, মানে আমি ইয়ে মনে পড়ে যে আমরা সবাই স্টোন হয়ে কার রেসিং করতাম।
আচ্ছা আচ্ছা,
তো একসময় একটা রিক্সাওয়ালার সাথে অ্যাক্সিডেন্ট হয়, যদি তাকে হসপিটাল নিয়ে যাওয়া হয়, কিন্তু তারপরেও এটা একটা কষ্টকর স্মৃতি।
আপনি নিজে ড্রাইভ করতেন?
না,
এটা তো অনেক রিস্কি একটা ব্যাপার যে ওই সময় এমনি মাথার অবস্থা ঠিক নেই, তার মধ্যে এইভাবে রেসিং, সো এটাও একটা ব্যাপার আসলে, যে মানে কখন কি করবো সেটা আসলে বুঝতে পারতেন না।
হ্যাঁ, কিন্তু তারপরেও একটা রেসিং করতেছি, ওটাই একটা তখন, মানে ওটাই একটা, দ্যাট ওয়াজ গোয়িং উইথ দ্য ফ্লো আর কি, তখন ওটাই সবচেয়ে ভালো লাগতো।
আর এর বাইরে কি স্কুল তো ছিলই?
স্কুল ছিল, টিউশন ছিল,
আর বাসা, আর আবাহনী মাঠ, এটা নিয়ে মোটামুটি হ্যাপি সব সময়, সবাই হ্যাপি, দারুণ কাটছে জীবন
একদম।
আচ্ছা, হ্যাং আউটে বের হতেন তখন? বাসা থেকে তো এক দুই দিন কোথাও ছাড়তো না বোধ হয়, অতটা স্বাধীনতা দেওয়া হয়নি,
মানে দু তিন দিনের জন্য, না না না, কোনো ট্রিপে যেতাম না,
কোথাও নাইট স্টে করবার মতো পার্টিতেও অ্যালাউ ছিল না
তখন, পার্টি সেরকম খুব কমই ছিল, আর না আমার বাসা থেকে পারমিশন ছিল না।
ওকে, সো সেই সময়টা আস্তে আস্তে একটা বন্ধু জানালো যে নতুন একটা মাদকনে। আচ্ছা, এই যে আপনি বাসায় ধরতে পারতো না দীর্ঘদিন যাবত, এটা প্রতিদিন করছেন যাচ্ছেন?
একদিন আমার ফিজিক্স বইয়ের মধ্যে একদিন আম্মু পাই,
বইয়ের মধ্যে,
হ্যাঁ, তখন আমার বাবা যে
ক্যানাবিস,
তো সে আমাকে ডাইরেক্ট না বলে, না বলে যে এরকম এরকম, তুমি জানো রাজা আকবর সে মাসে তিন দিন রাখতোই শুধু গাঁজা খাওয়ার জন্য, কিন্তু ইভেন্টুয়ালি হলো যে বাকি মাসের বাকি কয়টা দিন সে কেন খেত না বলো তো, আমি অনেকক্ষণ চিন্তা করে কোনো উত্তর পেলাম না। কিন্তু তখন আমার মাথার মধ্যে এটাই ঘুরছিল যে মাসে তিন দিন গাঁজা খাওয়ার জন্য রাখত, বাকি 27 দিন কেন খেত না সেটা আমি বুঝিনি।
ভালো লাগতো যে বাচ্চা একবার খেত, কোন সমস্যা নেই,
সেই খেত তাহলে কেন
মুঘল সম্রাট সেই খেত সমস্যা নেই
সেটাই।
পরে এটা আমার খুব জানতে ইচ্ছে করছে যে বাকি 27 দিন কি করতো আসলে,
বাকি 27 দিন যে তারগুলা ছিড়তো ওগুলাকে জয়েন করতো,
মানে তিন দিন খাবার পরে যে সাইড ইফেক্টটা বাকি 27 দিন ধরে কাজ করতো। ওয়েল তারপরে বাসা থেকে প্রথম ধরা পড়া, মাঠেই তো খেতেন আবার বাসায় নিয়ে যেতেন,
কোন এক সময় রয়ে গেছিল নিজের ও খেয়াল ছিল।
আচ্ছা আচ্ছা আচ্ছা, বইয়ের মধ্যে রয়ে গেছে, হুট করে ধরা পড়ে যাওয়া, তারপর বাসা থেকে কি পানিশমেন্ট কি ছিল?
না প্রথমবার আমাকে সেরকম কোন পানিশমেন্ট করেনি, বোঝানোর চেষ্টা করা হয়েছে।
সবাই তো শকড,
মা একটু বেশ শকড ছিল, বাবা একটু কুললি হ্যান্ডেল করছিলেন।
আচ্ছা আচ্ছা, নাইস গাই। ওকে, যখন এমনিতে বাসা থেকে কি এর আগে ধরতে পারতো যে আপনি স্মোক করছেন?
স্মোকিংটা ধরা খেয়ে গেছিলাম আর কি, স্মোকিং ধরা খাওয়ার পর যে মাইকটা খাইছিলাম।
আচ্ছা আচ্ছা, কবে সেটা?
স্কুলে মানে ওই ও লেভেলস এর আগে এমন মাইকটা খাইছিলাম।
সেদিনের ঘটনাটা একটু যদি বলতেন, নিশ্চয় মনে আছে, দারুণ একটা ঘটনা, প্রথমবারের মতো ধরা খাওয়া।
আমি পড়ার টেবিলে ড্রয়ার নিচে টেপ দিয়ে, ইলেকট্রিক টেপ দিয়ে প্যাকেটটা আটকে রাখছি, ওখান থেকে কিভাবে জানি আমার মা খুঁজে প্যাক করে ফেললো। মানে হাত ঢুকায় তারপর উপর দিকে হাত উঠাতে হতো। তারপরে যখন আমাকে বাসায় ঢুকলাম, জিনিসগুলো এটা কি, আমার চোখ মনে হলো ভিতর দিয়ে বের হয়ে গেল।
আচ্ছা, তারপর কোনো উত্তর নেই,
কোনোই উত্তর নেই যে এটা কি। তারপর যে মাইটটা খেলাম,
ব্যাপক পিটুনি,
ব্যাপক।
মা নিশ্চয়ই,
মা
বাবা তো কিছু,
বাবা তখনও জানে না।
আচ্ছা, বাবা তখনও জানে না, তো জিজ্ঞেস করেন কোথায় তুমি পেয়েছ, কার কাছ থেকে খাওয়া শিখেছ, কেন এটা খাচ্ছ?
না সোজা মায়ের,
কেন এটা পাওয়া গেল,
কেন এটা পাওয়া গেল
এটা নিয়ে আর কি।
তোমার বাবা খায় না তুমি খাও, কিরকম মানে তোমার বাবা খায় না মেয়ে হয়ে তুমি খাও, এটা ওয়াজ মোর দ্য ইস্যু।
এটা কিন্তু আরেকটা ব্যাপার যে বাসায় কেউ স্মোক করে না, আপনি একে স্মোক করছেন এবং একটা মেয়ে হয়ে। ওই সময়টা তো খুব বেশি দিন আগের কথা না, আমার মনে হয় এটা 2000 সাল এরকম সময়, 2001 এই সময়টাতে। সো ওই সময়টাতে আমাদের দেশের একটা মেয়ে এভাবে সবার সামনে সিগারেট খাচ্ছে এবং
সবার সামনে না
মানে লুকিয়ে, তারপর খাচ্ছে, তো তারপরে সে উইড খাচ্ছে, ক্যানাবিস খাচ্ছে এবং ঘুরছে ফিরছে, তাদের একটা গ্যাং আছে, অলমোস্ট সবাই এটা করছে, তার লাইফস্টাইলটা এরকম। বাসায় ধরা পড়লেন ওই যে বইয়ের মধ্যে, এর আগে কখনোই ধরা পড়েননি কোন ড্রাগস নিয়ে, এই প্রথমবারের মতো ধরা পড়া। তো তারপর আসলে বাসা থেকে আসলে কি ধরনের সাপোর্টটা কি ছিল, বললেন যে খুব সহজে তারা হ্যান্ডেল করছে, কিভাবে সেটা করছে?
মানে মা তো চিল্লাচিল্লি করে, তখন তো এক কানের মধ্যে ইয়ার প্লাগ ঢুকায় গান শুনতাম, যখন মা বকা বকে দিত কি হয়েছে, সারা জীবন ধরেই চিল্লে আছে, মায়ের কাজ তো খালি চিল্লানো, সে কখনোই আমাকে বোঝার চেষ্টা করেনি আর কি। এরকম আমার মধ্যে অনেকেই ফিল করে এখনো, যে বাবা মা কখনোই বোঝার চেষ্টা করে না
এবং তারা আমাকে পছন্দই করে না,
একদমই পছন্দ করে না, সবার সাথে কম্পেয়ার করে।
এটার জন্য একটা নির্দিষ্ট বয়স থাকে, এই বয়সে সবাই হয়তো এরকমটা ভাবেন, তো এই বয়সের অনেকে আজকে আমাদের সঙ্গে এই মুহূর্তে শুনছেন, কিন্তু তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন?
আমি বলবো যে there is a famous joke, what do you call your boss, what do you call a nerd 10 years from now, boss.
আর সহজে আপনি কিভাবে বলবেন,
মানে নার্ড যে চশমা পরা যে ক্লাসে যে ভদ্র বাচ্চাটা, তাকে 10 বছর পরে তুমি কি ডাকবা? বস।
সো এটাই,
মানে যে দেখা যাবে যে তুমি ইভেনচুয়ালি যাকে আজকে তুমি পচাচ্ছো তার আন্ডারে তুমি কাজ করবে এবং সেই তোমার বস হবে।
আর এই যে বাবা মায়ের বিষয়টা, যে ওই বয়সের ছেলে মেয়েরা বাবা মাকে বুঝতেই চায় না, এমনও হয় যে বাবা মায়েরাও সন্তানদেরকে বুঝতে চান না, তাদের মধ্যে যে খারাপ লাগাটা আছে যে বাবা পছন্দ করছেন না, মা পছন্দ করছেন না, আমাকে কেন জানি বোঝা বোঝা লাগছে, এই যে একটা ভুল ধারণা তাদের মধ্যে তৈরি হয়, এই যে বাবা মায়ের মধ্যে যে ব্যাপারটা থাকে যে আমাকে কেউ পছন্দ করে না, আমার গার্ডিয়ান, এই যে ব্যাপারটা আপনার মধ্যে তো নিশ্চয়ই কাজ করতো
বেশ। মানে ওই সময় আমার মনে হয় যে অ্যাডোলেসেন্স যে বয়সটা বা টিনেজার, ওই সময় একটা একটা মনে চেঞ্জই থাকে, ওই সময় মনেই হয় যে আমি হয় আমি একটিক সময় বাচ্চাও থাকতে চাচ্ছি আবার অনেক বড় হয়ে যেতে চাচ্ছি, ইন্ডিপেন্ডেন্সও চাচ্ছি, সো ক্লাশ একটা লেগেই থাকে। তো আমার মনে হয় যেহেতু তারা আমাদের পেরেন্টস, আমাদের বাবা মা, এবং তারাই আমাদেরকে পৃথিবীতে এনেছেন, ওই সময়টায় যদি তারা আরেকটু বেশি আমাদেরকে সচেতন ভাবে গাইডেন্স দেন, একটু বোঝা, একটু ফ্রেন্ড হওয়া, প্যারেন্টস থেকে বেশি বন্ধু হওয়া, তাহলে অনেক বাচ্চারা কিন্তু আমার মতন ডিরেইলড হয় না।
আচ্ছা, আর বাচ্চাদের আসলে কি দায়িত্ব? বাবা মা যেটা
ওই সময় যদি বাচ্চাদের যে দায়িত্ববোধই থাকতো তখন তাহলে কিন্তু তারা বাচ্চা থাকতো না।
আর ওরা আসলে তাহলে কি করবে ওই সময়টাতে?
অনেক মজার মজার জিনিস আছে, যেরকম ধরেন লেটেস্ট টেকনোলজি কোথায় যাচ্ছে, এখন তো কম্পিউটার যুগ, তো এখন কোনটায় কোথায় ইন্টারফেসে কি হচ্ছে, কোন এপিএল বা কোন গ্যাক্স ড্যাক্স, কোনটা স্টপ রেট কি বা মাইক্রোসফট কি ইন্ট্রোডিউস করছে, এগুলো নিয়ে তো অনেক কিছু করা যায়।
আচ্ছা, যদি ব্যাপারটা এমন হয় যে এগুলি তারা করছে কোন একটা ড্রাগ নিয়ে তারপর এগুলি করছে,
সেটা মোস্ট অফ দ্য কেসেস হয়,
সেটাই হয়। এরপর আপনি নতুন একটি ড্রাগের সঙ্গে পরিচিত হলেন, সেটা এক ধরনের কাশির সিরাপ, সেটা আমাদের দেশে মাদক হিসেবে ব্যবহার হয়। বাংলাদেশ ছাড়া অন্য কোন দেশে বোধহয় এটাকে মাদক হিসেবে ব্যবহার করা হয় না, আমি যতদূর জানি, আপনি কি বলবেন?
না না, এটা ইন্ডিয়াতে ব্যবহার হয়।
ইন্ডিয়াতে ব্যবহার হয়,
ইন্ডিয়া থেকে তো আসে।
হ্যাঁ, তো ইন্ডিয়াতে বোধহয় এটা ওষুধ হিসেবে ব্যবহার হয়, একটা পথ্য হিসাবে, মাদক হিসাবে বোধহয় এইভাবে ব্যবহার হয় না আমি যতদূর জেনেছি। এনিওয়ে, আমার ধারণা ভুল হতে পারে। আজকে আমাদের অতিথি যিনি সামিয়া রয়েছেন, সামিয়া কিন্তু তার স্টুডেন্ট লাইফে কিছুটা সময়, বেশ কিছুটা সময় সে দেশের বাইরে ইন্ডিয়াতে ছিলেন, সো ইন্ডিয়ার গল্পগুলিও আমরা আজকে শুনব। তো একটা বন্ধু আপনাদেরকে জানালো, তারপরে আপনার কি করলেন? নিশ্চয়ই অনেক এক্সাইটেড যে নতুন জিনিসটা কি, নতুন টেস্ট,
মানে ওটাতেই গুরুর এত বাণী পেলাম, তো পরের স্টেপটাতে তো যেতেই হবে। খেলাম ডাইল, ডাইল খেয়ে ফিজিক্স এর প্রবলেম সলভ করতে আরো মজা। আর কিন্তু অনেকে অনেক সময় বোঝানোর চেষ্টা করলো যে দেখো ওইটার মধ্যে যদি তুমি এক টুকরা মাংস ছেড়ে দাও ওইটা কিন্তু গলে যায়। আমি বললাম যদি কোকের মধ্যে ছেড়ে দিলেও গলে যায়, তো সমস্যাটা কি? তো ঠিক আছে, ফেন্সিডিল গাঁজা সাথে খুব তাড়াতাড়ি জয় হয়ে গেল হেরোইন।
ওয়েল, আমরা ওই পার্টটাতে একটু পরে যাব। ফেন্সিডিল যখন আপনি খেতেন, অন্যান্য সবাই, সবাই গ্যাংয়ের সবাই তো খাওয়া শুরু করেছেন,
এবং ওই সাত আট জন যে আমরা ছিলাম, কোনো না কোনো ভাবে টাকা জোগাড় করে, অনেক যেটা শশান্ত হয় যে মায়ের গোল্ড বা আলমারি থেকে টাকা, কোন না কোন ভাবে টাকা জোগাড় করে একসাথে হয়ে সবার একসাথে খেয়ে সবাই একসাথে হাই হবে।
আচ্ছা,
ওইটাই।
আর ওই সময়টাতে কেমন দাম ছিল মনে আছে? মানে পার ডে আপনার কি পরিমানে খেতেন এবং কি পরিমানে টাকা খরচ হতো শুরুর দিকটাতে?
শুরুর দিকটাতে আপনার একটা বোতলের দাম ছিল বোধহয় 160 টাকা, এরকম ছিল। আর হ্যাঁ, এরকম তো মিনিমাম 300-400 টাকা তো লাগতো।
আচ্ছা, সবাই মিলে কয়টি বোতল নিয়ে এসে খেতেন?
কম হলেও 5টা তো লেগে যেত যদি 8 জন বসি।
সো এই টাকাটা সবাই মিলেই, সবাই মিলে,
সবাই হয়তো আজকে হয়তো আমার কাছে নাই কিন্তু আমার অন্য একজন ফ্রেন্ড দিল, এরকম ভাবে চলতো আর কি,
এভাবে চলতো। সো এটা শুরু হয়ে গেল প্রতিদিন, অনেক এক্সপেন্সিভ ওই সময়টাতে স্টুডেন্টের জন্য বাসা থেকে প্রতিনিয়ত এত এত টাকা বের করা, শুধু আপনার না আপনার ফ্রেন্ডসদেরও, তাই না? সো কিভাবে ম্যানেজ করতেন ওই যে গোল্ড?
প্রথম দিকে তো বার্থডে জমানো টাকা, তারপর আপনার যত গিফট জমানো টাকা, ওগুলো নিজেদের টাকাগুলো বিক্রি করে, তারপরে আস্তে আস্তে হ্যাঁ এদিক ওদিক থেকে হাত দিয়ে টাকা জোগাড় করা বা ফিটিং দিয়ে খাওয়া।
আচ্ছা, কেমন ফিটিং দিতেন?
মামাকে, চাচাকে, যাকে যেখানে পেতাম তাকে সেভাবেই ফিটিং দিয়ে চলে আসতাম।
কিভাবে?
আজকে তো চকলেট খেতেই হবে বা আইসক্রিম খেতেই হবে, তোমার সাথে কতদিন দেখা হয় না মামা, তো তুমি আজকে আমাকে টাকা দাও বাইরে খাবো।
আচ্ছা, কেউ যদি বলতো যে আমি নিজে কিনে খাওয়াচ্ছি না,
না বা বাবাকে বলতাম যে অমুক বইটা কিনবো দাম হয়তো বা 100 টাকা, আমি বলে দিতাম 500 টাকা, ওইটাও এক ধরনের ফিটিং অ্যাকচুয়ালি।
আচ্ছা, এইভাবেই টাকাগুলি ম্যানেজ হতো। এর মধ্যে স্টকে যে টাকাগুলি ছিল, ছেলেবেলায় অনেক জমানো টাকা থাকে, ঈদ বোনাসের টাকা থেকে শুরু করে অনেক টাকা কিন্তু থাকে বিভিন্ন সময়ে জমানো, সেই টাকাগুলি তো আগেই শেষ, এরপর থেকে এইভাবে ফিটিং দিয়ে শুরু হলো, এবং অলমোস্ট সবাই বন্ধুরা এভাবেই ফিটিং দিয়ে ম্যানেজ করে নিয়ে আসছে। তো যে মামা, একটা মামাকে তো প্রতিনিয়ত ফিটিং দেওয়া যেত না, 2 মাস পরে হয়তো বা আবার ওই মামাকে নক করা হতো। সো বাকি সময়টা নিশ্চয়ই টাকা মানে ম্যানেজ করতে অনেক বেগ পেতে হয়েছে।
হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি যেটা বলবো যে ডেলটাও খুব একটা বেশি দিন না, কিন্তু খুব কষ্ট হয়েছিল আমার হেরোইনের টাকা জোগাড়।
আচ্ছা, আপনি যখন ফেন্সিডিল আসক্ত হন, উইদিন শর্ট টাইম আপনি ফেন্সিডিল থেকে হিরোইনে সুইচ করেন এবং হিরোইন হিরোইন আপনি খাওয়া শুরু করেন।
জি,
ফেন্সিডিলে একটু আসি, আমরা হিরোইনের গল্পটাতে একটু পরে যাই। ফেন্সিডিলটা আসলে কিভাবে খায়, মানে এটা একটা লিকুইড পানি, পানির মতো একটা ওষুধ সিরাপ, অ্যাজ ইউজুয়াল এইভাবে খেতে হয় নাকি পুরো একটা বোতল ধরে খেতেন, মাঝে মধ্যে খেতেন যখন টাকা পয়সা বেশি থাকতো?
হ্যাঁ, বোতল ধরেই খাওয়া হতো আর কি।
এটা আসলে, এটা আমরা যতদূর জানি, একটা তন্দ্রা ভাব আসে, ঘুম ঘুম লাগে, ঝিমুনি ধরে। সো আপনার ক্ষেত্রে কি হতো, কেমন লাগতো?
ওটা কি ফিজিক্স এর অঙ্ক সলভ করতে খুব ভালো লাগতো।
আর
আর অ্যাকচুয়ালি 15 বছর আগের কথার মধ্যে অনেক রাত জাগা ছিলাম, একসাথে অনেক রাত জাগা ছিলাম। তো আমি সত্যি কথা বলতে যে হ্যাঁ, খুব কুল মনে হতো নিজেকে, কিন্তু নিজের স্বাস্থ্যের, নিজের স্বার্থপরতার জন্য আমি খুব গভীরভাবে ঠিক মনেও করতে যাই না যে কেমন লাগতো।
আচ্ছা, আমরা যদি চাই, আমরা যদি অনুরোধ করি যে আজকের জন্য অ্যাটলিস্ট একবারের জন্য আপনি সেটা মনে করবেন এবং আমাদের সঙ্গে শেয়ার করবেন। আমরা আসলে আজকে সামিয়ার পুরোটা জানতে চাই, আজকে আপনি যে উদ্দেশ্যে এসেছেন, আমরা এই পুরোটা জানলে হয়তোবা সেই উদ্দেশ্যের দোরগোড়ায় আসলে পৌঁছাতে পারবো। সো আশা করব যে আপনি আমাদের সঙ্গে শেয়ার করবেন।
ডাল খেলে যেটা হতো যে টাইমটাকে অনেকখানি স্লো করে দিত গাজার সাথে, এবং অনেকটা আমি একটা ব্যাপারে আটকে থাকতাম, হাইপার অ্যাক্টিভ না, কিন্তু ওটা নিয়ে গভীর ভাবে, ওটা নিয়ে মানে ধরেন একটা ছবি আঁকলাম, ওটা একটা পাখার উপরে এত বেশি ডিটেলস করা শুরু করলাম যে বাকি ছবি যার নামে যাক, ওই একটা পাখাই করে যাচ্ছে,
শ্যাডো দিচ্ছেন, তো দিচ্ছেন,
দিচ্ছেই যাচ্ছে, দিয়েই যাচ্ছে, এরকম আর কি।
3D হচ্ছে না ছবিটা,
না 3D মানে আমার মাইন্ডে ওটা চরম 3D হয়ে 6D হয়ে গেল, আপনি বুঝতেও পারবেন না।
আচ্ছা আচ্ছা আচ্ছা, তো একটা জিনিস নিয়ে পড়ে থাকতে খুব ভালো লাগতো, সেটা নিয়ে চিন্তা ভাবনা করতে, তো বন্ধু বান্ধব নিয়ে এইভাবে সবাই করতেন এবং সবাই মোটামুটি এইভাবে তাদের লাইফ গুলি লিড করছে। আর কিছু করতে ভালো লাগতো?
আর
কোন চেঞ্জ কি দেখতে পেয়েছেন আপনি এর মধ্যে?
শুকায় গেলাম ওই বয়সে, তো মানে ফিগার কনসিয়াস থাকে, সব বয়সেই থাকে, তো নিজেকে আরো মানে অ্যাট্রাকটিভ মনে হতো ডেফিনেটলি।
ও, একটু স্লিম হয়ে গেছি, ও গ্রেট, দেখতে দারুণ দেখাচ্ছে নিশ্চয়ই। সো এটা একটা আগ্রহটা কিন্তু বাড়লো, যে না অ্যাটলিস্ট এটা এটা খাবার পরে তো স্লিম তো হয়েছি, সেটা শুকায় গেছে, কিন্তু শুকানোর যে ব্যাপারটা সেটা তো অনেক ক্ষতির মধ্য দিয়ে শরীরটা শুকিয়েছে। আর আসলে ফিজিক্যাল ওই সময়টাতে অন্য কোন ধরনের কোন সমস্যা হতো কিনা?
ফেন্সিডিলের ক্ষেত্রে আমি যেহেতু খুব অল্প দিন এটাকে কন্টিনিউ করেছি, ওরকম আমি বুঝিনি। হ্যাঁ, বাট পানি কম খাওয়া হতো, তো এর জন্য পরে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হয়ে গেছিল আর কি।
ওকে, সো ওই সময়টাতে পানি ওইভাবে খাওয়া
না, কারণ আপনি যদি পানি খান তাহলে ওটা আপনার বডি থেকে বের হয়ে যাবে, এত টাকা দিয়ে খেয়ে ওটাকে মানে বাসটাকে লুজ করতে যাবে।
আচ্ছা আচ্ছা, বাসটা যেন থাকে এই জন্য পানিটাও কম কম।
ও, মনে আছে কনডেন্স মিল্ক খেতে খুব ভালো লাগতো,
কনডেন্স মিল্ক। আচ্ছা আচ্ছা, কাঁচা, ওকে, টিন খুলে খুলে আঙ্গুল দিয়ে,
আঙ্গুল দিয়ে না পুরা ডাইরেক্ট মানে জাস্ট খুলে
কোনোভাবে একটা লিক ফুটো করে তারপরে ওটা মুখে দিয়ে, খুব মজা লাগতো,
অনেক মজা লাগতো।
স্মোক করতে খুব মজা লাগে শুনেছি,
জি,
কেন এর কোন কারণ জানতেন?
ওই তো তখন ব্লাডে ওটা ইনফিউশন বেশি হয়, তখন হিটস দ্য ব্রেইন মোর।
ওকে, সো সামিয়া কিন্তু জানতো যে কেন তার এগুলি ভালো লাগছে, কেন তার খারাপ লাগছে, কেন এগুলি এগুলি হচ্ছে। তারপরও কিন্তু সামিয়া ওই সময়টাতে তার এই ব্যাপারগুলি থামাতে পারেনি, হয়তোবা সে ইচ্ছাও করেনি ওই সময় থামাতে, এবং এটা যে খারাপ হচ্ছে সেটা বুঝবার মতো বয়সটাও তখনও হয়নি, এবং সে ভীষণ এনজয় করছে তার ওই সময়ের লাইফস্টাইল। আমাদের মধ্যে অনেকেই আছে যারা এগুলিও বোঝেন না, না বুঝে হয়তোবা এগিয়ে যাচ্ছেন না প্রতিটা দিন মৃত্যুর দিকে। আজকে আশা করব তারা সবাই আমাদের সঙ্গে থাকবেন, সামিয়ার পুরো গল্পটি আপনারা শুনবেন, এবং শুনে আপনি নিজে ডিসিশন নিবেন যে আপনার এই মুহূর্তে কি করা উচিত। যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অনেক অনেক ধন্যবাদ। আমাদেরকে লিখুন 16260 এই নাম্বার SMS, এছাড়াও ফেসবুক আপনি লিখতে পারেন facebook.com/dhakafm90.4। অনেকগুলি প্রশ্ন আমরা দেখতে পেয়েছি, এই প্রশ্নগুলি আমি অবশ্যই সামিয়ার কাছে পৌঁছে দিব। তবে তার আগে সামিয়ার গল্পটি আমরা শুনতে চাই। আমাদেরকে যারা লিখছেন সোমা ক্যান্টনমেন্ট থেকে, আচ্ছা সোমা ক্যান্টনমেন্ট থেকে একটা প্রশ্ন করেছেন যে সামিয়ার কি অন্য কোন অপশন ছিল না যে এই ধরনের বাসা থেকে যে রেস্ট্রিকশনটা আসতো সেটাকে ইগনোর করবার জন্য অথবা এটা পেইন নিয়ে ড্রাগসের দিকে যেতে হবে, অন্য কিছু করতে ইচ্ছা হতো না?
আমি প্রথমত বলতে চাবো সোমা আপুকে যে সোমা আপু তখন আমার বয়সটা কম ছিল, ওই বয়সে অন্য কোন অপশন আমার চিন্তা করার কথা ছিল না। তো আমাকে যতই মানে আপনার এটা বুঝতে হবে যে মেইনলি কিন্তু এই যে এটা ড্রাগস না আমাদের একটা সোশ্যাল প্রবলেম, ওটাকে আপনারা মানে ডিজিজ বলে, ওটা ডিজিজটা পড়ে ডিজিজ মানে আসক্ত একটা ব্যক্তি অসুস্থ ঠিক আছে, কিন্তু সে কিন্তু শিকার হয় একটা সামাজিক সমস্যার। তো ওই বয়সের বাচ্চারা কিন্তু প্রথমত শিকার হয়, ওই বয়সটায় কি আমার এতটা চেতবোধ থাকার কথা ছিল না তখন আর কোন অপশন মানে তখন ওইটাই আমার কাছে আমার চোখের মধ্যে ওইটাই ফুটে উঠেছিল অথবা আমারই কিছু ল্যাকিংস ছিল।
ওকে, যখন ফেনসিডিলে আসক্ত আমরা তো শুনলাম অনেক কষ্ট করে টাকা পয়সা ম্যানেজ করতে হতো এবং বিভিন্ন সময় ফিটিং দিয়ে টাকা অ্যারেঞ্জ করে নিয়ে চলতে হতো। সো এই এই ঘটনাটি এই মানে এই সময়টা আসলে কতদিনের ছিল যখন শুধুমাত্র ফেনসিডিল এবং সঙ্গে তো গাঁজাটা তো ছেড়ে দেওয়া হয়নি, সেটা তো রয়ে গেছে,
রয়ে গেছিল।
সো কতদিন ছিল এই অবস্থা?
শুধু ফেনসিডিল বোধহয় 3-4 মাসের মতন ছিল,
খুবই অল্প সময়।
হ্যাঁ,
তারপর এই 3-4 মাসে তো টাকা পয়সা ম্যানেজ করতে করতে মোটামুটি ফুতুর অবস্থা নাকি?
না না, তখনও খুব একটা অসুবিধা হয়নি,
তখনও টাকা পয়সা ছিল,
তখনও টাকা পয়সা
এবং ফিটিং এর অপশন গুলি থাকতো।
হ্যাঁ, ফিটিং এর অপশন গুলো থাকতো।
মাসে থেকে অলমোস্ট আপনি প্রায় বছর দুয়েক হয়ে গেছে যে আপনি?
না না না, আমি আপনাকে বছর দুয়েক তখনও হয়নি, এটা একদম প্রথম কার দিকের কতটা।
আচ্ছা আচ্ছা,
ধরেন
ক্যানাবিস খাওয়া শিখেছেন
তারপর পরই গাঁজা সরি ফেনসিডিলে ঢুকে যাই। তারপরে 3-4 মাস 5 মাস এরকম চলে, তারপরে হেরোইন ইন্ট্রোডিউসড হয়ে আর কি।
আচ্ছা আচ্ছা, হেরোইনটা কিভাবে খাওয়াটা শুরু হলো? আমরা তো জানি যে হেরোইন খুবই নিচু মানের একটা মাদক, আমরা এটাই জানি তাই না? তো
নিচু মানের ঠিক কেন সেটা কি জানেন?
নিচু মানে হচ্ছে যারা হেরোইন খায়, আমাদের সমাজে কিছু লোক রয়েছে যারা খুবই চুরি করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সো আমি ছোটবেলা থেকে কিন্তু এই ব্যাপারটি আসতো যে হেরোইন ড্রাগটা এটা বোধহয় একটু নিচু শ্রেণীর মানুষদের জন্য এবং প্যাথিড্রিন যেটা আছে।
না, এখানে আপনাদের ভুল ধারণা, হেরোইনটা নিচু শ্রেণী যেটা বলে সেটার কারণ হলো গিয়ে যারা মেথরপট্টিতে থাকে তাদেরকে গভর্নমেন্ট লাইসেন্স দিয়ে দেয় হেরোইন খাওয়ার, কারণ তারা যে কাজগুলো তাদের করতে হয় ওইটা খাওয়ার জন্য তাদের সেন্সেস গুলোকে নাম করে রাখতে হয়।
আচ্ছা আচ্ছা,
সেটা সেই জন্য মানে ওইভাবে ওইটাকে ইয়ে করা হয়। কিন্তু হেরোইন খেয়ে হেরোইনের যে আসক্তিটা আছে বা ফিজিক্যাল উইথড্রলটা যেটা হয় ওইটার জন্য মানুষ যে কোনো কিছু করতে পারে ওইটা থেকে বাঁচার জন্য, এর জন্য একটা হেরোইন যে কোনো কিছু করতে পারে বা এবং সমাজের চোখে অনেক নিচে পড়ে যায়।
আচ্ছা আচ্ছা, বাট ড্রাগটা ওই পরিমানে শুধু ছোট শ্রেণী যারা নিচু শ্রেণী তারা না, বড় মানে এলিটেও এলিট ক্লাসেও এটা অ্যাভেলেবল ছিল,
ডেফিনেটলি
অ্যাভেলেবল ছিল। প্রথম হিরোইনটা আসলে
এলিট ক্লাস ফার্মের মুরগি, দেশি মুরগি, তারপরে আপনি মানে যত ধরনেরই আছে সবার মধ্যেই অ্যাভেলেবল ছিল।
আচ্ছা, ব্যাপারটা এমন না মোটেও যে এটা ওইভাবে যে শুধু একটা শ্রেণীর উপরে রেখে দেওয়া যাবে সেটা
না, এটা একটা এজ গ্রুপকে টার্গেট করা হয়। আমি আবার বলছি,
ওকে, তো ওই সময়টাতে যখন প্রথম খেলেন কিভাবে খেলেন, কেন এই ড্রাগটা আসতো? অন্যগুলি নিয়ে তো ভালোই ছিলেন এবং নিশ্চয়ই জানতেন, খাবার আগে কি জানতেন যে হেরোইন খাওয়াটা ঠিক না, হেরোইনটা খুব সিরিয়াস টাইপের একটা মাদক জানতেন?
বাবা কয়েকবার বলেছিল যে এটা খেলে মানুষ আর শান্ত রিকভার করতে পারে না, কিন্তু অতটা গুরুতর পাত্তা দিইনি আর কি।
আচ্ছা, এর আগে কোথাও কোন আর্টিকেল পড়েননি যে হেরোইনের নেশা?
তখন ইন্টারনেট ছিল না।
আচ্ছা আচ্ছা, পত্র পত্রিকাতেও তো মাদক নিয়ে অনেক ধরনের রিপোর্ট টিপোর্ট আসতো।
আপনি 97-98-99 মাদক নিয়ে কোন মুভমেন্টই হয়নি,
ওইভাবে সচেতন করবার মতো কোন আর্টিকেল তৈরি হয়নি এবং এটা কতটুকু খারাপ সেটাও তুলে ধরা হয়নি। তো মানে আমি বলতে চাচ্ছি যে খুব সহজে আপনি এটাকে রিসিভ করে নিলেন, মানে কেউ নিষেধ করলো না যে না 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 এটা খাওয়া যাবে না, এটা যেটা খাচ্ছি
সেটা না, এটাকে ইন্ট্রোডিউস করা হলো তখন বললো যে আরেকটা মানে দ্য নেক্সট লেভেল, দ্য নেক্সট লেভেলে যাই চলো। সো নেক্সট লেভেল হলো গে হেরোইন, মানে এটা এটাকে কি করা হয়, এটাকে পূজা করা হয়, মোমবাতি জেলে হ্যান ত্যান অনেক কিছু, তো এটা ওয়াজ পূজা। আসক্তিকর একটা মাদক, এবং ওইটা যখন 24 ঘন্টার মধ্যে যখন শরীরে যখন একটা মানুষ আসক্ত হয়ে যায় এবং 24 ঘন্টার মধ্যে শরীরটা আবার দরকার হয়, ওই ফিলিংসটা বা অসহ্য একটা যন্ত্রণা ওইটার থেকে বাঁচার জন্য মানুষ যে কোনো কিছু করতে পারে।
সবচেয়ে সিরিয়াস যে বিষয়টা এটাই হচ্ছে হিরোইনের এই ব্যাপারটা যে শরীরটা সুস্থ হওয়ার পরে আবারও সেই বিষয়টি আবার নিতে হয় আর কি। সো প্রথম যে ফ্রেন্ডটি আপনাকে হিরোইনের খবরটা দিল যে প্লে স্কুল আপনাদের গ্যাংয়ে, নিশ্চয় একজন নাকি দল বেঁধে?
একজনই শুরু করলো।
এই একজন কি সে একজন যে প্রথম ফেন্সিডিলটা ইন্ট্রোডিউস করিয়েছিল?
আপনি কিভাবে বুঝলেন? হ্যাঁ, সেই ছিল। ওকে, এক্সপিরিয়েন্স ছিল আর কি এই লাইনে।
সো ও অনেক কিউরিয়াস ছিল যে সবকিছু টেস্ট নিতে হবে কেমন,
সে অনেক এক্সপিরিয়েন্স ছিল, তার অভিজ্ঞতা ছিল।
আচ্ছা আচ্ছা, সো এমনকি কখনো মনে হয়েছে যে ও টেকনিক্যালি আমাদেরকে খাইয়ে দিচ্ছে, আমাদেরকে শিখিয়ে দিচ্ছে?
না, মনে হয়েছিল অনেকবার যে সে আমাদেরকে খাইয়ে তার তার খাওয়ার মানে তার খাওয়াটা ফ্রি হয়ে যাচ্ছে।
হুম হুম, নিজের খাবারের ব্যবস্থা করবার জন্য আপনাদেরকে জড়িয়ে নেওয়া
এবং
আপনাদের টাকা দিয়ে পরে নেশাটা করা। প্রথম হিরোইন খাবার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, কোথায় খেয়েছিলেন, কখন সেটা, সকালে নাকি বিকালে?
বিকালবেলা ছিল, আপনার বনানীতে একটা জায়গা ছিল, একটা বস্তির মতন জায়গা, ওখানে টাকা দিলে এনে দেয় এবং যে প্রসেসে যে মোমবাতি জেলে তারপর আপনার আমরা বলতাম তিল্লি পান্নি এগুলো করে।
আচ্ছা, তিল্লি কি পান্নি কি, এটা একটু শুনতে চাই।
তিল্লি হলো কি কাগজ চিকন চিকন করে কেটে সিগারেটের প্যাকেট চিকন চিকন করে কেটে ওই আগুন দেওয়ার জন্য আর কি, এখন তো লাইটার দিয়ে করা হয়।
আচ্ছা,
আর পান্নি হলো কি ফয়েল, দ্য রানওয়ে
ফয়েল পেপার,
ফয়েল পেপার চেজিং দ্য ড্রাগন যে প্রসেসটাকে বলা।
আচ্ছা আচ্ছা আচ্ছা, চিজিং দ্য ড্রাগন, এটা হচ্ছে হিরোইন খাবার যে প্রসেস, খুব সম্ভবত ইয়াবাটাও
একই প্রসেস,
একই প্রসেসে খাওয়া হয়। ওকে, তো প্রথম বনানীতে গেলেন সবাই মিলে একটা বস্তিতে,
বস্তিতে
গিয়ে বসলেন সবাই, দেখলেন জিনিসটা কি,
টেলিভিশন টেলিভিশন
না মানে টেলিভিশনের আগে হয়তো বা হিরোইন দেখা হয়েছে যে সাদা রঙের কোন ফিল্মের ইলমে কোন জায়গায় দেখ, কোকেন কেও হয়তো বা অনেকে হিরোইন ভাবতো, বাট আপনি যখন প্রথমবারের মতো দেখলেন যে ওটা কিন্তু সাদা না,
ওটা ব্রাউন সুগার, তো আগেই বলে দেওয়া হয়েছিল ইট ওয়াজ ব্রাউন
ব্রাউন। সো কতটুকু ছিল পরিমাণে?
খুবই সামান্য ছিল, আপনার ধরেন বাদাম কিনলে যতটুকু লবণ দেয় সাথে মরিচ মাখা ওই একটা কাগজের পুরিয়া বানায় ওরকমই একটা সামান্য অ্যামাউন্ট ছিল।
আচ্ছা, ওইটার দাম কত ছিল?
এক পুরিয়া ছিল বোধ 100 টাকা।
সো খরচটা কিন্তু অনেক কমে যাচ্ছে, ফেন্সিডিলের ওখানে যেমনটি খরচ হতো সেই খরচটা অন্তত এদিক দিয়ে একটু কম মনে হচ্ছে আমার কাছে। আচ্ছা, আস্তে আস্তে আমরা আমরা বুঝবো যে আসলে ব্যাপারটা কি। তো প্রথমবারের মতো চেস করলেন, সবাই কি প্রথমবারের মতো ছিল? একজন তো ছিল এক্সপিরিয়েন্স, বাকি সবাই একেবারে ফার্স্ট টাইম?
আমি ছিলাম ফার্স্ট টাইম, আরো দুইজন ছিল ফার্স্ট টাইম।
আচ্ছা, এর মধ্যে আপনাদের গ্যাং এর অনেকে যারা অলরেডি এর আগে এটা চেস করেছে,
দুই তিনজন বললো যে না এটা করা দরকার নেই, কিন্তু আবার আমরা তিন চারজন যারা ছিলাম যে খুব বেশি কিউরিয়াস এবং রিস্ক টেকার্স, তারা একদমই গেলাম না করবই, করলাম। তো প্রথম দিন বেশ বমি টমি হয়ে গেল, প্রথম দিন স্যুট করে না কারোর, কিন্তু সেকেন্ড ডে থেকে মানে তখন মানে ওপিয়াম ওয়ার্স, লাইক ব্রিটিশরা তো এমনি এমনি ওপিয়াম ওয়ার্স করেনি জানার উপরে মানে পুরা একটা মানুষকে ডিপার্সোনালাইজ করে দেয়, কষ্টই যেন মানে লাইফে সবকিছু, কষ্টতেই একটা অন্যরকম মজা, নিজেকে নিজে পোড়াতাম কাটতাম।
এটা হিরোইন ধরবার কতদিন পরে এরকম অবস্থা আপনার?
এক মাস।
এক মাসের মধ্যে এত অল্প সময়ের মধ্যে এই ধরনের পরিবর্তন? প্রথম দিন যখন খেলেন আপনি কিভাবে খেলেন? একটা ধোয়া নিলেন, এটাকে জ্বালানো পরে, হিট দেবার পরে এখান থেকে ধোয়া বের হলো, ধোয়াটা আপনি ইনহেল করলেন।
একটা পাইপ বানায় পাইপ দিয়ে মুখ দিয়ে ইনহেল করলাম আর কি।
আচ্ছা আচ্ছা, তো তারপর অনেক বমি টমি হলো
প্রথম দিন? বমি হলো।
এটা আসলে টেস্টটা কেমন আমরা একটু জানতে চাই।
তিতা।
তিতা, ধোয়াটা অনেক তিতা স্বাদে।
জি।
আচ্ছা, তারপর খাবার পর অ্যাকচুয়ালি কি হতো, কি হয়?
যেটা বলছিলাম যে খাবার পর খাবারের প্রতি রুচি একেবারেই চলে যায়, মানুষ একদম শুকায় কাঠ হয়ে যায় এবং অনেক বমি হয়, এবং যেন বমি হলেই আরো মানুষ হাই হয়। আর তাছাড়া কষ্ট, মানে নিজে বললাম তো, একটা এমন একটা বিয়ার্ড পার্সোনালিটিতে মানুষের লেভেলটা চলে যায় যে কষ্ট পেতেই যেন মানে ওখানে একটা অন্য ধরনের বিকৃত ভালো লাগা, বিকৃত ওই সময় মনে হতো না, মনে হতো ওইটাই জীবন, আমার জীবনে কত কষ্ট, মানে দেখো আমি কত ডিপ, বাট অ্যাকচুয়ালি আই ওয়াজ মানে গাধার মতো নিজেকেই কেটে বলছিলাম দেখো আই ওয়াজ কত ডিপ, এবং এখনো হাতের দাগ গুলো দেখলে অনেকে তাকায় থাকে, আমি বললাম চিন্তা করছেন তো দেখো আমি কত ডিপ।
আসলে তো এমন কোন ব্যাপারই ছিল না, এতটা দুঃখ পাওয়ার মতো কোন কারণ কি ছিল যে আসলে নিজেকে এইভাবে
দুঃখ খুঁজতাম
কখন একটু দুঃখ পাবো, এবং সেই
আমার যদি একটা বার্বির হাতও ভেঙে যেত সেটাই আমার জন্য অনেক, আমার হাত মানে আমার হৃদয়টা ভেঙে টুকরা টুকরা হয়ে যেত, কেন আমার মা আমার পছন্দনীয় রেস্টুরেন্টে টিস্যু পেপারটা ফেলে দিল, আমি টিস্যু পেপারটা একটা স্মৃতি ভাবে রাখতে চেয়েছিলাম, মা কেন ওটা ফেলে দিল, এটাই আমার কত আমার স্মৃতির কি কোনো দাম নেই, এবং এটা মনে করি আমি খেতাম।
কি আজব কারণ ছিল, এবং এই দুঃখেও আপনি একটা আপনি আবার খেতে খেতে বসতেন, মানে একটা উপলক্ষ লাগতো, নাহলে তৈরি হয়ে যেত, তৈরি করে নিতেন খাবার জন্য। সো প্রথম দিকে যখন ফার্স্ট ডে তে আপনি হিরোইনটেন খেলেন সবাই মিলে, এর পর দিন কি আবার খেলেন, তখন কি নিজে থেকে ইচ্ছে হলো যে খাই নাকি অন্যরা আবার বললো যে চল আজকে খাই?
প্রথম দিকে তো সাথে সাথে ইমিডিয়েট হয় না, কিন্তু প্রায় দু সপ্তাহের মধ্যে আমরা ডেইলি খাওয়া শুরু করলাম।
এই দু সপ্তাহ মোটামুটি ফেন্সিডিল এবং গাজাই খেয়েছেন?
অফ এন্ড অন স্ন্যাকই খেয়েছি, স্ন্যাক বা হেরেন যেটা বলে।
আচ্ছা আচ্ছা, তো দুই সপ্তাহের মধ্যে মনে হলো যে না প্রতিদিনই খেতে হবে, অলমোস্ট দুই সপ্তাহের পরে বুঝতে পারলেন যে প্রতিদিন খাচ্ছি আমরা?
হ্যাঁ, বুঝতে পারলাম যে প্রতিদিন খাচ্ছি, এবং তার এক মাসখানেকের মতন পরের মধ্যেই বুঝতে পারলাম যে না প্রতিদিন না খেলে হচ্ছে না।
আচ্ছা, এই যে ব্যাপারটা আপনি বুঝতে পারেন, অনেকে কিন্তু বুঝতেও পারে না বিষয়টা যে না আমি এভাবেই জড়িয়ে গেছি যে প্রতিদিন না খেলে আমার হচ্ছে না, অনেকে এই ব্যাপারটাও বুঝতে পারে না, আপনি নিজে কিন্তু বুঝতে পেরেছিলেন সেই সময়টাতে, এবং ছেড়ে দেওয়ার তো মানে ছেড়ে দেবার তো কোন চিন্তা প্রশ্ন ওই সময় আসেই নি
না।
তো ইফেক্টস গুলি কেমন ছিল হিরোইনের?
ইফেক্টস গুলি ছিল যে একটা তো খুবই মোটা চামড়ার একটা মানুষ হয়ে গেলাম, যে যা ইচ্ছা বলুক তারপরও চান্স পেলেই মায়ের আলমারির চাবিটা ধরে অ্যাটাক, মানে মা এক মুহূর্তের জন্য বাইরের সাথে সাথে চাবিটা নিয়ে জিনিসপত্র নাই করে দিলাম, তাতে মা যত গালি দিক যত কথাই শোনা কানে কিছু ঢুকতই না, তো বেশ মোটা চামড়ার একটা জিনিস হয়ে গেছিলাম। বাট এটা ছাড়া যে মা গালিগুলো দিচ্ছে তখন মনে হতো এর জন্যই তো আমি খাবো, হ্যাঁ ওইটাই রিজন ছিল আমার খাওয়ার,
একটা কষ্ট তৈরি হয়ে গেল
পুরোপুরি।
আচ্ছা,
আর মেন্টালি যেটা আমি আবার বলছি, তখন আমরা খুব পেইন লাভিং ক্রিয়েচার হয়ে যেতাম, মানে কষ্ট পেতে খুব ভালোবাসে, কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি টাইপের একটা জিনিস হয়ে গেল। এবং হ্যাঁ, যেহেতু মরফিন তো আফটার অল পেইন, কিন্তু পেইন কিলার একটা, আমি কখনো ইয়ে করিনি, ইনজেক্ট করিনি, কিন্তু বুঝতে পারি যে যত কাটছি ততই যেন আর অন্য ধরনের একটা ডেপ্টে চলে যাই।
আচ্ছা আচ্ছা,
তো এই জন্য অনেক হাতে টাতে অনেক জায়গায় আর কি দাগ আছে,
অনেক কাটতেও ভালো লাগতো
অনেক
খাবার পর।
জি।
তখন কি ওই বনানিতে খেতেন?
না, পরের দিকে আমি কালেক্ট করে বাসায় চলে আসতাম।
একা একাই খেতেন? এর মধ্যে শিখে গেছেন কিভাবে কিভাবে খেতে হয়। কিভাবে খেতেন? মোমবাতি কিনতেন, তারপর ফয়েল পেপার কিনতেন।
ফয়েল পেপার সিগারেটের প্যাকেট থেকে ফয়েল পেপার বানানো হতো।
আচ্ছা আচ্ছা, ওই যে রাংতার মতো যে কাগজটা,
জি জি জি,
ওইটাই ব্যবহার করতেন ফয়েল পেপার হিসাবে। আর ওই যে কাগজ কেটে,
জি তিলি যেটাকে বলে।
তো বাসায় খেতে গিয়ে ধরাটা পড়েনি?
ধরা পড়েনি মানে যখন ধরা পড়লাম তখনই তো অনেক বুঝিয়ে টুঝিয়ে প্রথমবার রিহ্যাবে দিল।
আচ্ছা আচ্ছা, সেটা কতদিন খাবার পর
বুঝতে পারলো তো আরো বেশি, কারণ ঝিমাতাম যে। আপনার স্ন্যাক খেলে তো কিছুক্ষণ পর পর মানুষ ঝিমায়, চোখ বন্ধ হয়ে যায়।
সবার সামনে টিভি দেখছেন, আপনি ঘুমাচ্ছেন?
ঝিমাচ্ছি, ঘুমাচ্ছি না।
আচ্ছা আচ্ছা, চোখটা ঢুলু ঢুলু হয়ে গেছে
একদম।
বাসায় তখন তো মোটামুটি বুঝতে পেরেছে, খুবই স্বাভাবিক,
বুঝে গেছে,
বুঝতে পারার কথা। এর মধ্যে কি আর কখনো ওই যে আমরা শুনেছি আপনার ফিজিক্স বইয়ের মধ্যে থেকে একটু
পড়াশোনা তখন চাঙ্গে উঠে গেছে?
আচ্ছা আচ্ছা,
পড়াশোনার সাথে কোন যোগাযোগ সম্পর্ক নাই। তারপরে সেটা হয় যে বাবা মা প্রথমে রিহাবে দেয় কতদিন রেখে, প্রায় কোথায় দু সপ্তাহের মতন ছিলাম প্রথমটায়, তারপরে বাসে আনে এক সপ্তাহের মাঝে আবার রিল্যাপস করি। তো এরকম কয়েকবার আপ ডাউন রিল্যাপস করার পর আমাকে বাবা মা ঘাটটা ধরে ইন্ডিয়াতে একটা স্কুলে পাঠিয়ে।
ইন্ডিয়াতে আমরা যাব অবশ্যই। একটু জানতে চাই যে যখন প্রথমবারের মতো ধরা খেলেন এবং সাথে সাথে আপনাকে নিয়ে যাওয়া হলো রিহাবে, এটা আসলে হিরোইন ধরবার কতদিনের মধ্যে এই ব্যাপারটি ঘটেছে? তিন চার মাস। এর মধ্যে আপনি খেয়ে ফেলেছেন এবং আপনি অলমোস্ট প্রতিদিনই খাচ্ছেন? প্রতিদিন একবার নাকি দুবার তিনবার?
একবার মিনিমাম।
একবার কখন, কোন সময়টাতে?
সন্ধ্যাবেলা।
সন্ধ্যা বাসায় তো সবাই থাকতো?
ওই যে বিকেলবেলা বের হয়ে যেতাম, গিয়ে কালেক্ট করে নিয়ে আসতাম বা খেয়ে তারপর বাসায় চলে আসতাম।
আর মাঝে মধ্যে বাসায় খেতে হলে দরজা বন্ধ করে?
দরজা বন্ধ করে।
নক করতো না
বাথরুম?
আচ্ছা আচ্ছা, ওয়াশরুম তো রয়েছে, সো ওখানে গিয়েও খাওয়া যাচ্ছে। এতক্ষণ কেন ওয়াশরুমে, সেটা নিয়ে প্রশ্ন ফেস করতে হতো না?
প্রশ্ন তো অনেক ধরনের ফেস করতে হতো, উত্তর কে দিত?
আচ্ছা আচ্ছা, সময় নাই আর কি এরকম। এই ছিল অবস্থা। তিন চার মাসের মধ্যে মোটামুটি আপনার আর কি কি হতো, মানে এই যে হাত টাত কাটছেন, শুকিয়ে যাচ্ছেন, কিছু খেতে পারছেন না, শুধু ঘুমাচ্ছেন মাঝে মধ্যে? ঘুমটা ঠিক আছে?
ঘুমটা ঠিক আছে।
আর বন্ধু বান্ধব তাদের কি অবস্থা?
ওই তো মানে একজন আজকে ও তো বন্ডিং তো রয়েছেই, যে আজকে যদি কারো বেড়া হয় তো ঠিক আছে বন্ধু চলো আমি তোমাকে আজকে খাওয়াই, ওটা তো রয়েছেই।
আচ্ছা আচ্ছা, তো ওরাও কি ওদের মতো করে সবসময় তো একসঙ্গে খাওয়া হতো
না,
ওদের মতো করে নিজ নিজ বাসায় অথবা অন্যান্য যেভাবে পারতো আর কি খেত?
হ্যাঁ, কারণ হেরোইনটা তো আর আমরা আমাকে মাঠে বসে খেতে পারতাম না, তখন আমরা বাসায় বাসায় শিফট হয়ে গেলাম আর কি।
আচ্ছা, এটা খাবার জন্য একটা রুম দরকার অ্যাকচুয়ালি, খোলা মাঠে এটা পসিবল না, একটা রুম দরকার। এটা আমরা আরেকটা জায়গা খুঁজে পেলাম, যেটা হচ্ছে মাদকের সহজলভ্যতার সঙ্গে সঙ্গে একটা রুমের যে সহজলভ্যতার ব্যাপারটা, সেটাও মানে একটা জায়গাও তৈরি করে দেয়া তাদের জন্য যারা এই মুহূর্তে আসক্ত রয়েছে। সো এটা আমাদের মাথায় রাখতে হবে। আজকে আমাদের সঙ্গে সামিয়া। সামিয়া প্রায় 15 বছর মাদকাসক্ত ছিল, এই মুহূর্তে সে খুবই সুস্থ, ফ্যান্টাস্টিক। মানে সামিয়ার অবজেকশন এবং আমরা আমরা সঙ্গত কারণে আমরা সামিয়ার ছবিটা আজকে দিতে পারছি না, দেখলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেন যে এই মুহূর্তে কতটা ভালো রয়েছে সামিয়া। সো যারা রয়েছেন যে কোনো প্রশ্ন করতে পারেন, কেমন ছিল সামিয়া ওই সময়টাতে, কেনই বা এগুলি সে খেত, অনেকগুলি কোর্স কিন্তু সে জানিয়েছে যে কেন তার এগুলি খেতে ভালো লাগতো, কেনই বা খেত। তো প্রথমবারের মতো রিহাবে যখন গেলেন, সবাই তো আপনি যেতে চাননি, খুবই স্বাভাবিক, বাসা থেকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে?
না না, আমাকে কাউন্সেলিং করে নিয়ে যাওয়া হয়।
আচ্ছা আচ্ছা, কাউন্সেলিংটা কে করেছে?
বাবা মা ডাক্তার সবাই মিলে।
কি টাইপের কাউন্সেলিং ছিল সেটা?
ডাক্তারের যেরকম যে না কষ্ট হবে না, তুমি ছেড়ে দিতে পারবা, তুমি ছেড়ে দিতে চাচ্ছ, অনেক কিছুই বুঝায়।
আপনি কি আসলে ছেড়ে দিতে চেয়েছিলেন তখন, নাকি চাপে পড়ে বলেছিলেন যে না ছেড়ে দেব?
কিছুটা হয়তো বা চাপে পড়ে বলেছিলাম, তখনও বুঝিনি,
তখন ওই ফিলটা হয়নি যে না আমি কত খারাপ একটা কাজ করছি এবং আস্তে আস্তে এটা কত খারাপের দিকে যাচ্ছে।
দেখেন এই ব্যাপারটা অনেকটা এরকম হয় যে আপনি যখন একটা গাড়ি চালান তখন কিন্তু আপনি গাড়িটা চালাচ্ছেন, তখন তেলটা গাড়িটার ফিউল এবং আপনি কি পরিমাণ পাওয়ারফুল একটা জিনিস চালাচ্ছেন আপনি, তখন কিন্তু গাড়িটা চালাতে একটা মজাই অন্যরকম। সিমিলারলি যখন আমরা ড্রাগস করি তখন কিন্তু ড্রাগসটা আমাদেরকে চালাচ্ছে। তো গেটিং ড্রিভেন, এখন আমরা ড্রাগসটাকে করছি না ড্রাগসটা আমাদেরকে চালাচ্ছে, ওটা বুঝতে কিন্তু একটু সময় লেগে যায়।
তারপর ইয়াবে গেলেন এই শহরেরই কোন একটা ইয়াবে, ঢাকাতে, সেখানে গেলেন, গিয়ে কি দেখলেন সেখানকার পরিবেশ কেমন?
ওইটা খুবই একটা ভালো, মানে খুব তিন চারজন না চারজন ছিলাম আমরা মাত্র, আমি সবচেয়ে বাচ্চা ছিলাম।
আচ্ছা, সবার ছোট
এবং একমাত্র মেয়ে।
আচ্ছা,
আর একজন যে ভাইয়া ছিল আমার, একটা এখনো খুব ক্লোজ একটা ভাই, সে আমাকে তখনই বললো যে এইবার আমি সামিয়া লাস্ট বার চেষ্টা করতেছি, তুমি দেখো। আমি চিন্তা করেছি এবার যদি আমি না ছাড়তে পারি তাহলে আর আমি কোনদিন ছাড়তে পারবো না। সে গত দুবছর আগে বোধহয় আরেকবার ছাড়ার চেষ্টা করেছে।
আচ্ছা আচ্ছা, তো এই ব্যাপারটা কিন্তু আমরা আজকের প্রতিবেদনেই আমরা পেয়েছি যে এই ধরনের মাদক নিরাময় কেন্দ্র থেকে যারা বের হন খুব কম সংখ্যক রয়েছেন যারা ভালো পথে ফিরে আসতে পারেন, আবার রিটার্ন করেন এই লাইফে, বেশিরভাগই এটা দেখা যায়। তো প্রথমবার আপনার তেমনই হয়েছে, ওখানে আসলে কি ধরনের ট্রিটমেন্ট?
ওখানে জাস্ট আমি আমার মতন ছিলাম, রুমে যা খেতে চাচ্ছিলাম তাই ছিল, আমার কাজে মেয়েটাও আমার সাথে ছিল এবং ওষুধ দিচ্ছিল ওরা।
কি টাইপের ওষুধ এটা জানতে পারছেন?
তখন তো আমি বাচ্চা ছিলাম, ওষুধ নিয়ে অতটা বুঝিনি।
আচ্ছা আচ্ছা, শুধু ওষুধ খেতে হতো, নিয়মে ঘুমাতে হতো, নিয়মে খেতে হতো,
না কোনো নিয়ম টিয়ম কিছু ছিল না।
আচ্ছা আচ্ছা, বিন্দাস খুশি, যখন যেমন খুশি তেমন?
বিন্দাসও খুব একটা ছিল না, মানে ছিলামই মাত্র তিনজন।
আচ্ছা,
তো তিনি ছিল না, কিন্তু সারাদিন আমার মনে আছে লাকি আলীর সিফার শুনতাম।
ওই সময় আর কোন কাউন্সিলিং এর ব্যবস্থা ছিল কিনা যারা মাদক নিরাময় কেন্দ্রে থাকেন তাদের জন্য?
ডাক্তার নিজে একজন কাউন্সিলর ছিলেন,
উনি আসতেন।
হ্যাঁ, উনি আসতেন, ওটা ওনার এই চেম্বার ছিল।
আচ্ছা আচ্ছা,
ডক্টর মির্জা উনি মারা গেছেন কিছুদিন আগে, উত্তরে ছিল ওনার ইয়েটা।
আচ্ছা আচ্ছা, তো উনি এসে কি করতেন, বোঝাতেন আপনাদেরকে নাকি?
বোঝাতেন, এবং হি ওয়াজ সো ফ্লুয়েন্ট ইন ইংলিশ, মানে উনি যেভাবে বোঝাতেন, এবং উনি অনেক মজার মজার ডাক্তারদের গল্প শুনিয়েছিল, যে বলতো যে আমি এবং সে আমরা এত পেশেন্ট দেখেছি যে একবার আমরা নিজেরাই চিন্তা করেছি যে আমি এবং তার একটা ক্লিক ফ্রেন্ড যে খেয়ে দেখবো, যে একজন আরেকজনকে অবজার্ভ করবো যে কি হয়। কিন্তু তারপরে মানে উনি এটা বানিয়ে শেয়ার করেছিলেন নাকি আমি জানি না, কিন্তু পরে বলেন যে না, পরে যখন তোমাদের কথা চিন্তা করে কনসিকুয়েন্সেস গুলো চিন্তা করেছি তখন আর আমরা খেলাম না।
আচ্ছা আচ্ছা, মজার মানুষ ছিলেন এবং চাইতেন এবং তার যার পেশেন্ট তারা ঠিক হয়ে যাক। তো সেখানে কতদিন ছিলেন ওই রিহ্যাবে?
10 দিনের মতন ছিলাম।
বাসা থেকে দেখতে যেত?
প্রথম এক সপ্তাহ তো এলাউড ছিল না।
আচ্ছা, বাসা থেকে কেউ যেতে পারবে না?
না।
আচ্ছা, প্রথম এক সপ্তাহ ফর দ্য ফার্স্ট টাইম বোধ হয় বাবা মা ছেড়ে?
কিন্তু হ্যাঁ, ফোনে মাঝে মাঝে কথা।
এক সপ্তাহ, তো এই এক সপ্তাহ কিভাবে কাটতো? এগুলি করে সারাদিন থাকতেন, ঘুরতেন ফিরতেন। স্মোক করতেন তখন? করতে দেওয়া হতো?
হ্যাঁ, দেওয়া হতো।
শুধু স্মোক?
জি,
মানে শুধু সিগারেট, এছাড়া অন্য কিছু না তো?
না।
ওকে, তো কি বুঝতে পারছিলেন আপনার যে শারীরিক কোনো চেঞ্জ ছিল কিনা ফিজিক্যালি, যে খাওয়ার আগে যে ব্যাপারটা ছিল, মানে রিহ্যাবে আসার আগে যে ব্যাপারটা ছিল, সেই ব্যাপারগুলি ফেস করতেন কিনা?
ডক্টর আমাকে বারবার বলেছেন তুমি চেষ্টা করবা যে রিহ্যাবে ভর্তি হওয়ার একদিন আগে থেকে না খেতে, কিন্তু ওটাকে কেউ শুনে খাওয়ার যাওয়ার এক মুহূর্ত পর্যন্ত সমানে খেলাম, দুদিনের মাথায় যে একটা উইথড্রল উঠলো, মানে হাত পা নিজের আয়ত্তের বাইরে কাঁপা শুরু করলো, সাথে সাথে ডক্টর এসে ইনজেকশন দিল, ডিউটি ডক্টর যারা ছিল বললো যে ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। বাট হ্যাঁ, খুব হেল্পলেস মনে হয়েছিল ওই সময় নিজেটাকে,
মানে রিহাবে যেতে হবে শুনে তারপরে আবারও চিন্তা করলেন অনেকদিন খেতে পারবো না, আর এবার যাচ্ছি শেষবারের মতো খাই, এই জন্য অনেক খেয়ে গেলেন।
হ্যাঁ, ওইটা তো খেয়ে গেলাম, আমি বলছিলাম উইথড্রল এর কথাটা।
দুদিন পরে যখন আপনার শরীর থেকে ওই ব্যাপারটা হিরোইনের যে
মেডিকেল সাপোর্টের পরে আর কি অতটুকু ফেস করেছিলাম,
হাত পা কাঁপতো,
হাত পা কাঁপলো, মানে সবকিছু বেঁকে গেল, মানে মা আমার শরীরে আমার ছিল না, এটুকু আমি বুঝতে পারলাম।
তখন কি মনে হয়েছে একবারও যে এবার যদি সুস্থ হতে পারি আর খাবো না এটা, নাকি মনে হয়েছে ইস এখন যদি খেতে পারতাম একটু ভালো লাগতো?
এখন যদি খেতে পারতাম একটু ভালো লাগতো।
চলছে অন্ধকারে গল্প শুধুমাত্র ঢাকা এফএম 90.4 এ। আজকে আমাদের সঙ্গে সামিয়া, আজকে আমরা কথা বলছি মাদক নিয়ে। সামিয়া প্রায় 15 বছর মাদকাসক্ত ছিল, এই মুহূর্তে সামিয়া আমাদের অনেকের মতোই সুস্থ জীবন যাপন করছেন এবং আমাদের অনেকের মতোই খুবই বাজে একটা সময় পার করে এসছেন সামিয়া। সামিয়া হয়তোবা নিজেও কখনো ভাবতে পারেনি যে আজকের এই পর্যায়ে সে আসতে পারবে। 15 বছর কিন্তু কম সময় নয়, 15 বছর অনেক অনেক লম্বা সময়। আমরা সামিয়ার গল্পের মাঝামাঝি নয়, আমরা একেবারে শুরুর দিকে আছি। কেবল মাত্র হেরোইনে আসক্ত হয়েছে সামিয়া এবং বাসা থেকে 3-4 মাস পরে তাকে একটা রিহাবে মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করিয়ে দেওয়া হয়েছে এক সপ্তাহের জন্য, কিছুদিনের জন্য, বোধহয় এক সপ্তাহ,
10 দিনের
জন্য। এবং তার সেখানে সে ছিল, ফিরে আসলো কবে এবং ফিরে আসবার পরে কি হলো সেটা আমরা জানবো। ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। আমাদেরকে লিখুন 16260 এই নাম্বার। অনেকগুলি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। সামিয়া কোথায় পড়ে? সামিয়ার পড়ালেখা বোধ হয় শেষ, সামিয়া মুহূর্তে কোথাও পড়ে না, বাসায় পড়তে পারে। হ্যাঁ, আপনি কোথাও পড়ছেন কিনা, স্টুডেন্ট কিনা?
আমি এখন চাকরি করি।
হ্যাঁ, পড়ালেখা শেষ সামিয়ার। এরপরে সামিয়া আপু তুমি এখন খুব ভালো আছো, এজন্য তোমাকে অনেক অনেক থ্যাংকস। এর থেকে বের হয়ে আসতে পেরেছ, সুমন গুলশান 2 থেকে, থ্যাংক ইউ সুমন। আচ্ছা সামিয়া, আচ্ছা কেউ যেন সেন্স করেছেন যে আপনার মতো করেই তার সমস্যা শুরু হয়েছে এবং ব্যাপারটা এমনই ছিল, কিভাবে আপনি বের হয়ে আসতে পেরেছেন আর যদি শেয়ার করেন তাহলে ভালো হয়। এবং ফেন্সিডিল এবং হেরোইন তার জীবনের অনেক কিছুই কেড়ে নিয়েছে সে জানিয়েছেন। তার নামটি আমরা পাইনি, দয়া করে নামটি লিখবেন আমাদেরকে, কোথা থেকে এই মুহূর্তে শুনছেন সেটা লিখতে ভুল করবেন না। আমাদেরকে লিখুন 16260 এই নাম্বার, 16260 এই নাম্বার। এছাড়াও ফেসবুকে লিখতে পারেন facebook.com/ঢাকা FM 90.4 এ। ছোট্ট একটা গান শুনে ফিরে আসছি, সঙ্গে থাকুন, শুনতে থাকুন, চলছে অন্ধকারের গল্প, আমি জুয়েল আছি আপনার সঙ্গে।
This track was downloaded from FusionBD.com.
স্বাগত আরো একবার অন্ধকারের গল্পে, আমি জুয়েল আপনার সঙ্গে। এবং আজকে আমাদের অন্ধকারের গল্পে স্টুডিওতে আমাদের হট সিটে এসেছেন সামিয়া। সামিয়া জানাচ্ছেন তার কথাগুলি, নিশ্চয়ই যারা শুনেছেন আমাদের সঙ্গে ছিলেন তারা বুঝতে পেরেছেন সামিয়া তার জীবনের 15 বছর শেষ করেছেন মাদকের পিছনে ছুটে। সেই 15 বছরের গল্প আজকে আমরা সামিয়ার কাছ থেকে শুনবো। এই মুহূর্তে সামিয়া আমাদের সঙ্গে, আপনারা যারা সঙ্গে রয়েছেন অনেক ধন্যবাদ। হাবিব আমাদের সঙ্গে, সুমন লিখেছেন, এরপরে মাহি লিখেছেন ধানমন্ডি থেকে, এরপরে দেখতে পাচ্ছি আনাফ মিরপুর থেকে। আর আচ্ছা সামিয়া সম্বন্ধে আরো কিছু জানতে চান, পার্সোনাল লাইফ সম্বন্ধে এই মুহূর্তে সামিয়া কি করছেন, আচ্ছা তার ফ্যামিলি সম্পর্কে। আচ্ছা আনাফ, আমরা অনুষ্ঠানে কোন একটা সময় বিষয় নিয়ে জানবো, আমাদের সঙ্গে থাকুন। ইকবাল আমাদের সঙ্গে উত্তরা থেকে, আমার রুমমেট শোভন সব ধরনের মাদক গ্রহণ করে, সামিয়া আপু একটু কি বলবেন কিভাবে ওকে আমরা ভালো করতে পারি, কিভাবে রিহাবে দিয়ে আসতে পারি? সামিয়া,
আপনার রুমমেট যে শোভন, উনি যে মাদকদ্রব্য গ্রহণ করছেন তাকে তার প্রেজেন্ট আয়নাটা একটু দেখাতে হবে, যে এই মাদকে মানে সবকিছু জোগাড় করতে তার কতখানি কষ্ট করতে হয়, এবং আজ থেকে 10 বছর পরে বা 5 বছর পরে সে যখন এই জায়গাতে ফেরত তাকাবে তখন সে বুঝতে পারবে যে সেই সময় তার নিজেকে গড়তে ব্যয় করতে পারতো, সেটা না করে নিজেকে ধ্বংস করতে ব্যয় করছে। প্রোডাক্টিভ কিছু আমরা যদি ব্যয় করতে পারি সেটাই হয়তোবা জীবন হবে।
আসবার জন্য, এগুলি শেয়ার করবার জন্য ভীষণ ভালো লাগছে। এরপরে দেখতে পাচ্ছি টুশি, তিনি লালমাটিয়া থেকে লিখেছেন যে আমার অনেক কষ্ট আপু, বাট আমি সবসময় সেটা কন্ট্রোল করবার চেষ্টা করি, আর কান্না করাটাও আমার একটা, আচ্ছা তিনি অনেক কান্না করেন, তার বন্ধুরা তাকে অনেক কিছু বলে কিন্তু সে কানে নেয় না, কি বলবেন টুশির জন্য?
Never given.
বন্ধুদেরকে এই সুযোগটা দেয়া ঠিক হবে না,
মানে কখনোই হার মেনো না।
আচ্ছা, আর তার বন্ধুরা মাঝে মধ্যেই তাকে বলে যে বোধহয়,
আমি সেটাই বলছি যে সবসময় তুমি তাদেরকে যদি তোমাকে নিতে বা সেবন করতে অনুরোধ করে সবসময় না বলো, এবং নিজেকে তুমি কখনোই জীবনের কাছে হার মেনো না।
আকিব, তিনি একজন MBBS, তিনি লিখেছেন যে আমি এই মুহূর্তে ভালো আছি, বাট আমিও ছিলাম একটা সময় আসক্ত, এখন শুধু স্মোক করি। আচ্ছা, এটা ছাড়তে পারছি না। আমরা দোয়া করি আপনি খুব দ্রুত ধূমপান ত্যাগ করবেন, এত বড় বড় কিছু যখন আপনি ত্যাগ করতে পেরেছেন এটাও সম্ভব হবে। আপনার কি মনে হয় সামিয়া?
আমারও সেটাই মনে হয়।
ওকে, আর অনেকগুলো শুনছি। ঋষাদ মিরপুর থেকে তিনি লিখেছেন, আমি এখন ইয়াবা এবং উইড খাই। আচ্ছা, তিনি ইয়াবা সেবন করেন এবং গাঁজা সেবন করেন, দিন দিন আমার এই খাওয়াটা আরো বেড়ে চলেছে। সামি আপু, কি করব?
ইয়াবা উইড খেয়ে জটিল একটা হাই হয় না, মানে ওই সময় মনে হয় যে হ্যাঁ আমি মানে এই তো সবকিছু করতে পারছি, কিন্তু দুই রাত পরে ঘুমের থেকে ঘুটার পর আপনি চিন্তা করবেন গত তিনটা রাত আপনি কিরকম তার ছেঁড়া মতন অ্যাক্টিং করেছিলেন। মানে মানুষ কিন্তু রাতের বেলা ঘুমায় বা দিনের বেলা ঘুমায়, রাতের বেলা কাজ করে, আপনি ঠিক কি করছিলেন?
এটা চিন্তা করলে হয়তো বের হয়ে আসবে।
একদিনে হবে না, দুদিনে হবে না, কিন্তু মানে যখন দাঁতগুলা ভাঙা শুরু করবে, মানে ইয়াবা খেলে কিন্তু আপনার বোন সাথে সাথে খুব ইয়ে হয়ে যায়, ফ্র্যাজাইল হয়ে যায়, যখন দেখবেন যে দাঁতের মাঝখানে একটা ফুটা হয়ে গেছে এবং মুখটা বারবার শুকিয়ে যাচ্ছে, নর্মাল ভাবে কাজ করতে পারছেন না, তখনই বুঝতে পারবেন
ক্ষতির দিকটা। ওকে, ফালাক গুলশান থেকে লিখেছেন, যাবো তোমার কথা। হ্যাঁ,
একটু অ্যাড করি যে আমরা মাংসে তৈরি, মরে গেলে হাড্ডি থাকে, কিন্তু জীবিত অবস্থায় যখন হাড্ডিগুলো ভাঙা শুরু করে দেয়, ক্ষয় হওয়া শুরু করে দেয়, ওটা কিন্তু খুব কষ্টের একটা ব্যাপার, যেটা ইয়াবার খুব বড় একটা সাইড এফেক্ট।
ইয়াবা খেলে কিভাবে হাড্ডি মাংস এরকম?
না, হাড্ডি ক্ষয় হওয়া শুরু করে দেয়।
আচ্ছা আচ্ছা।
আস্তে আস্তে ভেঙে যায়, গুড়া গুড়া হয়ে পড়ে যায়, আপনার দাঁত দিয়ে শুরু করবে এবং খুব তাড়াতাড়ি, মানে আপনি যদি এটা না ছেড়ে দেন, মানে হয়তো বা আমি চাইবো যে আপনি আমার মতন এত লম্বা সময় পুরো টুটপুরি মানে ভুক্তভোগী না হয়ে আগেই যদি ছেড়ে দেন তাহলে বুঝতে পারবেন। আমি আবার বলছি যে আমরা আমাদের স্কেলিটনটাই যদি জীবিত অবস্থায় ক্ষয় হয়ে যায় তাহলে মরা বাকি করে এলো।
সোহান ধানমন্ডি 27 থেকে তিনি লিখেছেন যে, আমি 6 বছর যাবত রেগুলার হেরোইন খাই এবং সঙ্গে ইয়াবা মিলিয়ে খাই।
স্পিট বয়লিং,
আচ্ছা, এটার নাম। ওকে, তিনি লিখেছেন যে, সামের স্টোরিটা আসলে রিয়েল, আমি বুঝতে পারছি সামিয়ার পরিণতি এবং এক্সপিরিয়েন্স, হয়তো আমার জীবন থেকে এটা দূরে চলে যাবে। আচ্ছা, বাকিটার অপেক্ষায় রইলাম, সঙ্গে থাকুন সোহান। আমরা চাই কেউ একজন একজন অন্তত আজকে ফিরে আসুক সামিয়ার গল্পগুলি শুনে। সামিয়া, আমরা আবারও গল্পে চলে যাই, আরো অনেক SMS পড়তে শুরু করলে শেষ হবে না, আবারও কিছুক্ষণ পরে এসে আমরা SMS গুলি পড়তে চাই। আমাদেরকে লিখুন 16260 এই নাম্বারে, 16260 এই নাম্বারে। সামিয়া, আমরা প্রথমবারের মতো জেনেছি যে আপনি প্রথমবারের মতো কোন নিরাময় কেন্দ্রে গেলেন রিহাবে, তো ফিরে আসবার পরে কি হলো? 10 দিন পরে ফিরে আসলেন?
ফিরে আসলাম, এক সপ্তাহ খুব ভালো ছিলাম।
এই এক সপ্তাহ কি কি করলেন?
খেলাম, দিলাম বাবা মাকে সমানে ছিল, দিলাম শপিং এ গেলাম, অনেক কিছু করলাম।
ভালো হয়ে গেছে, এটা কিনে দাও, ওটা
কিনে দাও, সব, এবং বাবা মাও দিল। মাসটা বোধহয় এরকম ভাবে 2-3 মাস চললো, লুকিয়ে লুকিয়ে 2-1 বার খেলাম, হয়তো বা ধরা পড়লাম হয়তো বা ধরা পড়িনি।
September 2000 সাল 99
সেপ্টেম্বর মাস ছিল এটা। আমি বলি, আমি আপনাকে সালটা পরে বলছি। তো ভোর সকালবেলা কোনোভাবে আমি হঠাৎ সেদিনকে লাকি হয়ে গেলাম, কিছু টাকা পেলাম হাতে, সাথে সাথে দুজন ফ্রেন্ড, আমি আর আমার একটা মেয়ে ফ্রেন্ড ছিল, তাকে ফোন করলাম, তারও হাতে কিছু টাকা ছিল, দুজনে একত্রে হলাম, গেলাম মানানি সেই বস্তিটাতে। ওখানে আমাদের সেই লোকটাকে টাকা দিয়ে সে গেল টঙ্গিতে, বললো আপা আপনারা যাবেন, চলেন। গেলাম বাসে চেপে টঙ্গি, সেখানে একটা নদীর পাড় থেকে সে জোগাড় করে দিল জিনিসপত্র গুলো, আবার
তুরাগ নদীর পাড় থেকে,
কোন নদী আমার ঠিক সেটা হবে।
আচ্ছা, টঙ্গী তো একটাই নদী, আমি যতদূর জানি তুরাগ। আচ্ছা,
তো ওইখান থেকে ফেরত আসলাম, তাকে কিছু টাকা দিলাম, কিছুটা স্ন্যাক দিয়ে দিলাম। তারপরে প্রথমে তার বাসায় বসে আমরা খেয়ে দিই,
ফ্রেন্ডের বাসায়,
মেয়ে ফ্রেন্ড,
সেও কি আপনার মতো করে, আপনার সেই গ্যাং মেম্বার আগে?
জি জি জি।
আচ্ছা, সেও আপনার মতো করেই অ্যাডিক্টেড হয়ে গেছে?
জি।
আচ্ছা,
তারপরে আমি বাসায় আসলাম, সেদিনকে রাতে তো খেলাম, মানে যথেষ্ট পরিমাণে ছিল আমার কাছে, খেলাম, উঠলাম, খেলাম। সকালের দিকে টিভি দেখছিলাম আর খাচ্ছিলাম, বাসায় কেউ ছিল না, বাসা খালি ছিল। হঠাৎ করে দেখলাম একটা নিউজ চ্যানেলে ব্রেকিং নিউজ দিচ্ছে, এবং টুইন টাওয়ারে দেখলাম একটা প্লেন গিয়ে ঢুকে গেল।
আচ্ছা আচ্ছা, এটা 2001 সালের কথা।
2001 সালের কথা। তো আপনার, মানে আমি, আমার সামনে তো আয়োজন করা ছিল, তো আমি হা হয়ে গেলাম যে আমি এটা খাবো না টিভিটা খাবো, বুঝতে পারলাম না। দ্যাট ওয়াজ 911। তো অনেকক্ষণ আমরা টিভির দিকে তাকিয়েছিলাম, সবাই একজন একজনকে ফোন করলাম, তখনও মোবাইল আমাদের হাতে আসেনি। ফোন করলাম, জানলাম, দোস্ত দেখেছো টিভিতে কি হচ্ছে? দোস্ত এই নামে, এই নামে আমরা চলো একসাথে একটা টান দিই। দিলাম একসাথে টান, এরকম।
কি নামে?
যে টুইন টাওয়ারের মধ্যে তো প্লেন ঢুকে গেল।
আচ্ছা আচ্ছা, এটা একটা কজ,
এটা একটা
সেলিব্রেশন, এটা একটা অকেশন। সো এটা সেলিব্রেট করবার জন্য আবারও সবাই মিলে একসঙ্গে আবারও খেলেন। সো এটা 2001 সালের সেপ্টেম্বরের কথা। আচ্ছা, তারপর?
তারপর এর মাঝখানে কিন্তু আমাকে অলরেডি ইন্ডিয়ায় পাঠানো হয়। আমি ইন্ডিয়াতে দু বছর আমার ও লেভেলস এর পরে আপনার 12th গ্রেড পাস করে আসি। এবং
ইন্ডিয়াতে পাঠানোর পিছনে কি কারণগুলি ছিল?
মেইনলি আমার হেয়ারিং।
আচ্ছা আচ্ছা।
তো আপনার এরকম ভাবে বাসায় তো পুরো ধরা খেল, তবে কি জানি মনে হলো, আমি ভাবলাম যে না, আমি আর খাবো না, খাবো না। কারণ কেন, আমি হাঁটতে থাকতাম, হাঁটতে হাঁটতে থাবাস করে পড়ে যেতাম, ব্ল্যাক আউট যেটাকে বলে। তো মানে তারপর যখন চোখ খুলতাম, দেখতাম আশেপাশে আমার বাবা মা সবাই আমার দিকে এরকম করে উপরে দেয় আছে, আমিও নির্বিবেকের মতন উঠে গিয়ে আবার হাঁটা শুরু করতাম।
এটা কি বাসের মধ্যে হতো না বাইরেও হতো?
বাইরে খুব একটা, তখন শরীরের অবস্থা এতটা ডিটেরিয়েট করে গেছে যে বাইরে খুব একটা যেতাম না।
আচ্ছা আচ্ছা।
জাস্ট গিয়ে কালেক্ট করে নিয়ে চলে আসতাম আর কি, বা ওরকম ভাবে কন্ট্যাক্ট করে নিতাম। তো এই বারবার আপনার ব্ল্যাক আউট যে হওয়াটা থেকে কোল্ড টার্কিতে যাই, ভাবলাম যে দেখি কি আছে কোল্ড টার্কিতে। কোল্ড টার্কি তিন দিনে একটা জ্বর হয় যদি আপনি না খান এবং কোনো মেডিসিনাল সাপোর্ট না নেন। যারা স্ন্যাক ছেড়েছেন বা স্ন্যাক করেছেন,
মানে হেরোইন সেবন করেছেন বা হেরোইন ছেড়েছেন,
তারা কোল্ড টার্কিতে, মানে কোল্ড টার্কি বেশ ভয় পায়। এবং আমিও কোল্ড টার্কি বেশ করেই কানে ধরলাম যে না ভাই।
ওই সময়টা আসলে কেমন ছিল, মানে মূল বিষয়টা কি, কি হয়, খিচুনি হয়, তারপরে?
কোল্ড টার্কিতে আপনার জ্বর আসে, সারা গায়ে একটা কাটা কাটা দেয়, শরীর ঘামতে থাকে, আবার জ্বর আসে, মানে শরীরে এতটুকু আপনার শক্তি থাকে না যে উঠে ফ্যানটা বন্ধ করবেন। তখন তো রুমে এসি ছিল না, ফ্যান ছিল, গায়ে একটা ক্যাথা ছিল, ক্যাথাটা ঘামে ভিজতেছে,
আবার শীত লাগছে,
শীত লাগছে। ভুল করে আমি দরজাটা আটকে ফেলেছিলাম,
কাউকে ডেকে যে,
হ্যাঁ, সেইটুকু শক্তি ছিল না, উঠে এক গ্লাস পানিও খেতে পারিনি।
তারপর
তারপরে তিন দিন পরে যখন জ্বরটা ছাড়লো, উঠলাম, দরজাটা খুললাম, তো শরীর অনেক উইক। তখন বাবা মা বুঝে যে আমার শরীরের অবস্থা খুব বেশি উইক। তখন আমি 40 দিন একটা আপনার রিহ্যাবে ছিলাম,
আবার দ্বিতীয়বারের মতো।
জি। এবং তারপর থেকে মাশাআল্লাহ এখন পর্যন্ত আমি
আর হিরোইন খাননি। সো হিরোইনের গল্পটা 2001 শেষ হয়ে গেল। গ্রেট। বোধ হয় এটা শেষ না হলে বোধ হয় আজকে আপনাকে আমরা এভাবে আমাদের এখানে পেতাম না, কারণ খুবই ভয়াবহ একটা নেশা হিরোইন। আসলে কতদিন না খেলে এরকম অবস্থা হয়?
আপনি 24 ঘন্টার মধ্যে না খেলে এরকম অবস্থা হয়,
হবেই,
হবেই,
24 ঘন্টার মধ্যে খেতে হবেই।
জি।
আচ্ছা আচ্ছা, কি কি ক্যাটাগরির আসলে হিরোইন পাওয়া যেত আপনাদের সময়টাতে? কোন ক্যাটাগরি ছিল
না?
একটাই ক্যাটাগরি,
একটাই ক্যাটাগরি ছিল,
হেরোইন পাউডার।
এবং আমার ছাড়ার পিছনে মেইন যে উৎসাহটা আমি পাই, ব্যাংক অ্যারেঞ্জমেন্টটা পাই, সেটা হলো আমার একটা ডক্টর আমাকে বলেছিল যে, আমি তাকে বলেছিলাম যে ওয়ান্স অ্যান অ্যাডিক্ট অলওয়েজ অ্যান অ্যাডিক্ট, তখন সে আমাকে বলে যে না, আমি তোমাকে একটা লিস্ট দেখাতে পারি যেখানে কিছু মানুষের নাম আছে যারা হেরোইন ছেড়ে দিয়েছে এবং তারা আর কোনদিন হেরোইনে হাত দেয়নি। তো হেরোইন ছাড়ার পর আমি আমার আরেকটা ফ্রেন্ডকে ওই ডক্টরের কাছে পাঠাই এবং সে আমাকে ফেরত এসে বলে যে তুমি কি জানো যে ওই ডক্টরের নামটা ওই লিস্টের মধ্যে আছে। তো ওইটা শুনে আমি অনেক একটা মোরাল এনকারেজমেন্ট পাই,
সাহসটা বেড়ে যায়। সো 40 দিন পর মোটামুটি হিরোইনটা ছেড়ে দিলেন, এই 40 দিন কি আগের যে রিহ্যাবটা ছিল মানে আগে যে নতুন আরেকটাতে, তো এখানে গিয়ে কি দেখলেন, এরকম কতজন ছিল পেশেন্ট সেখানে?
আমি একটা সেপারেট রুমে ছিলাম।
আচ্ছা, আপনি একাই ওখানে? কি কোনো মেয়েরা ছিল নাকি সবই ছেলে?
না, মেয়ে খুব কম ছিল, একজনকে পেয়েছিলাম বাস, কিন্তু তারপর আমি একাই ছিলাম।
আচ্ছা, এর মধ্যে ইন্ডিয়াতে পাঠানো হয়, সেটা বোধ হয় একটু আগে 99 এ বোধ হয়। সো এইসব কারণে বাসা থেকে মানে বন্ধু বান্ধব থেকে দূরে সরিয়ে রাখবার জন্য এই যে অ্যাভেলেবেল ব্যাপারটি আপনার কাছে, এটা থেকে দূরে সরিয়ে রাখবার জন্য মূলত দেশের বাইরে ইন্ডিয়াতে যান। ইন্ডিয়াতে গিয়ে কি ভর্তি হলেন? বোর্ডিং স্কুলে। আচ্ছা আচ্ছা, আমরা শুনতে চাইবো না কোন স্কুল, বাট সেই সময়কার কিছু কথা যদি আমাদের সঙ্গে শেয়ার করতেন। প্রথমবারের মতো গেলেন?
গেলাম, আমি খুবই অ্যাপ্রিসিয়েট করব আমার স্কুলকে। আমার স্কুলে অনেক বান্দর ছিল, তো বান্দররা আমাদেরকে যখন তখন অ্যাটাক করত, মানে একেবারে আর খাবার দেখলে তো মানে দাঁতগুলা যেভাবে ওরা দেখাতো, মানে আমি জীবনে বোধহয় আমার বাপকেও এত ভয় পাইনি যতটা বান্দরকে ভয় পেয়েছিলাম।
আচ্ছা আচ্ছা,
তো কিন্তু আমার মনে আছে দিওয়ালির সময় যখন পটকা ফুটতো, 3 দিন আশেপাশে কোনো বান্দর ছিল।
সো এরকম পরিবেশটা ভালো লাগলো, বন্ধু বান্ধব ছিল তখন তো সম্পূর্ণ সব ধরনের নেশা দ্রব্য থেকে আপনি দূরে। ইন্ডিয়াতে গিয়ে কি ইচ্ছা হতো যে কিছু একটা খাই?
মাঝে মাঝে হতো।
কি খেতে ইচ্ছে করতো?
আমরা স্কুলের পিছন দিকে আমাদের যে কোন সব জায়গায় গ্যাং থাকে ওখানেও গ্যাং ছিল, মাঝে মাঝে মদ টদ খেতাম।
আচ্ছা আচ্ছা, মদ খাওয়া শুরু হয়েছে কি ওখান থেকে নাকি বাংলাদেশে থাকতেও?
মদ খুবই কম, মানে ওটাকে জাস্ট অ্যাকোয়ার্ড টেস্ট এটা বলে, সেটাই নেভার অ্যান অ্যালকোহলিক।
আচ্ছা আচ্ছা, সো ওই সময়টাতে ইন্ডিয়াতে নেশা বলতে শুধু মদটাই খাওয়া হতো?
নেশাও না, ওটা ধরেন বছরে দুবার।
আচ্ছা আচ্ছা,
খাওয়া হয়েছে
খুবই রেয়ার। সো মোটামুটি ইন্ডিয়াতে আপনি এগুলো থেকে দূরে আছেন।
জি।
আচ্ছা, খেতে ইচ্ছে করতো মাঝে মধ্যে? ওদেরকে আপনি জোগাড় করলেন, তারপরে একসঙ্গে আবার সেলিব্রেশন। এতদিন ছিলাম না সেলিব্রেশন, ফিরে এসেছি আবার সেলিব্রেশন। কতদিনের ছুটিতে আসতেন?
মাসখানেক,
এক মাস থাকতে পারতেন। তো এক মাস তো পুরোটাই এভাবেই?
না পুরোটাই না, কিন্তু লাস্টের এক সপ্তাহ দেখা যেত এভাবেই,
চলে যাবো আবার কবে খাবো
সেটাই,
সেজন্য আরেকটু বেশি বেশি খাওয়া। তো বাসা থেকে আবারও ঘাট ধাক্কা দিয়ে আবার বর্ডারটাকে ক্রস করে দেওয়া হতো যে যাও আবার ফিরে যাও। তো এই যে আবার খেতেন আবার ফিরে যেতেন, আবার কি শারীরিক কোনো সমস্যা হতো কিনা?
স্কুলে যেতেও তো আমার স্কুলটা একটু দূরে ছিল, স্কুলে পৌঁছাতে আমার 2টা দিন সময় লাগতো।
আচ্ছা আচ্ছা,
ততদিনে কেটে যেত আর কি।
ইন্ডিয়াতে ঢুকবার পর 2 দিন সময় লাগতো স্কুলে যেতে?
জি।
তার মানে কলকাতার আশেপাশে তো নাই, অনেক দূরে, দিল্লির দিকে? এটা
আরো দূরে,
আরো দূরে, কাশ্মীর?
কাশ্মীরের কাছাকাছি কোথাও।
আচ্ছা আচ্ছা, ওয়েল অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে এগুলি শেয়ার করছেন। সামিয়া, হয়তো একটু বেশি প্রশ্ন করছি আপনাকে, আমরা আসলে জানতে চাই সবকিছু। এবং আপু, আমি বুয়েটে ত্রিপলিতে পড়ছি, আমার গার্লফ্রেন্ড বাংলাদেশ মেডিকেলে ইন্টার্নশিপ করছে, আমাকে হিরোইন ইয়াবা, আচ্ছা ও, আচ্ছা সে জানেছে তার গার্লফ্রেন্ড তাকে এগুলি খাওয়া শিখিয়েছে, এখন না খেলে আমি ক্লাস করতে পারছি না, আমি থেকে বের হতে চাই রবি ধানমন্ডি থেকে। খুবই সিরিয়াস ব্যাপারটা
আপনার। আমি বলবো যে প্রত্যেকটি ইউনিভার্সিটির হেডে বুয়েটে তো আপনার আপনি সময় নেন, আপনি ডেফিনেটলি সময় নেন, আপনার কাউন্সিলারকে, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কাউন্সিলার থাকে, আপনি তার সাথে কথা বলেন, তার কাছ থেকে সময় নিয়ে আপনি একটা রিহাবে ভর্তি হয়ে ইমিডিয়েটলি আগে কেমিক্যালটা ছাড়েন। তারপর আপনি ফেরত এসে হয় মেডিকেশনাল সাপোর্ট নেন, বা যদি নিজেকে খুবই স্ট্রং মনে করেন তাহলে আমি বলবো খুবই ভালো, মেডিসিনাল সাপোর্ট ছাড়া আপনি পুরাপুরি আগে পড়াশোনায় নিজেকে ইনডালজ করেন। এবং বলতে খুবই কষ্ট লাগবে, কিন্তু আপনার গার্লফ্রেন্ডটার রিলেশনশিপের ব্যাপারে তাকে এটা বুঝতে হবে যে এটা রিলেশনশিপটা এখন হয়তো বা মনে হচ্ছে যে খুব ডিপ, কিন্তু এরকম অনেকগুলো কাপল কলকাতায় আছে যারা একসাথে খাওয়া অবস্থায় রিলেশনশিপ শুরু করে, কিন্তু দুজনে এখন নার্কোটিক্স অ্যানোনিমাস এর মেম্বার, তাদের একটা বাচ্চাও আছে। তো তাকে, আপনার গার্লফ্রেন্ডকেও এটা বুঝতে হবে যে এটা একটা প্রবলেম, এবং দুজনকে একসাথে এটা থেকে বের হয়ে আসতে হবে।
এটা কি সত্যি যে একটা মেয়ে একটা ছেলেকে এইভাবে জুড়ে ফেলতে পারে?
দোষ আমরা যে কোনো কাউকে দিতে পারি, দোষ যে কোনো, আমি বললাম যে আমার বারবির হাত ভেঙে গেছে, এটাও আমার রিজন ছিল।
ওকে, আরো অনেক এস এম এস। আচ্ছা, ইন্ডিয়া থেকে ফিরে আসতেন যখন, এমনি তো দেশের জন্য খারাপ লাগতো, বন্ধু বান্ধবের জন্য খারাপ লাগতো, বাবা মা আরো তো একটা খারাপ লাগা ছিল যে খেতে পারছি না, এটা ছিল কি নাকি ওই সময় ওই সময় ওই লাইফটাকে এনজয় করতেন?
আমি ওই লাইফটাকে আসলেও এনজয় করতাম, এর জন্যই বোধ হয় আমি ছাড়তে পেরেছি, কারণ অতটা খারাপ লাগে নিজে খেতে পারছি না।
আচ্ছা, তার মানে ওই জায়গার পরিবেশটা সাপোর্ট দিয়েছে,
অনেক সাপোর্ট দিয়েছে,
ওখানে অনেক ফ্রেন্ডস, ওখানে কি কেউ কি জানতো যে দেশে আপনি কি করতেন?
আমার বেস্ট ফ্রেন্ড জানতো,
সে ইন্ডিয়ান,
সে ইন্ডিয়ান।
আচ্ছা, সে জানতো, তো জানবার পর আপনাকে কিভাবে নিল সে?
না, সে কোনো আমাকে কখনো জাজ করে নাই।
কল করেছে পড়েছে, কি হয়েছে? এখন তো ঠিক আছে,
এখন তো ঠিক আছে।
তো ইন্ডিয়াতে কতদিন ছিলেন?
প্রায় দু বছর, দু বছরের বেশি অ্যাকচুয়ালি।
আচ্ছা, তারপর আবারও দেশে ফিরে আসলেন। দেশে ফিরে আসবার পরে
তারপরে আপনার কলটা কি করে ছাড়ি?
হেরোইনটা ছাড়লেন?
হেরোইনটা ছাড়লাম
অনেক অনেক কষ্ট করে, এবং অনেক পেইন, অনেক যন্ত্রণা, ছাড়তে গেলেও বোধ হয় অনেক স্যাক্রিফাইস করতে হয়, মানে নিজের সঙ্গে তো করতে হয়।
আপনি বলেন তো, আপনি একটা মানুষ, আপনি হেঁটে যাচ্ছেন, হঠাৎ পড়ে গেলেন, সব অন্ধকার হয়ে গেল, কালো হয়ে গেল, তারপরে যখন চোখ খুললেন দেখলেন আপনার আশেপাশে সবাই আপনার উপরে এরকম ভাবে তাকিয়ে আছে, ব্ল্যাক আউট যেটাকে বলে, তারপরে আপনি নির্বিকার উঠে দাঁড়িয়ে হেঁটে হাঁটা শুরু করলেন। জীবনটা অনেকটা এরকমই যে হাঁটতে থাকতে হয়।
আচ্ছা, হেরোইনটা খাবার পরে আসলে কেমন লাগতো? মানে ঝিমুনি তো লাগতোই, তা এছাড়া আর কি কি মনে হতো? শুধু কি ঝিমুনির জন্যই কি খেতেন?
হ্যাঁ,
একটু ঝিমাবো।
হ্যাঁ,
কেন ঝিমুতে ইচ্ছে করতো?
ওই যে কষ্ট পেতে ভালো লাগতো,
মানে দুঃখ বিলাসী যাকে বলে,
পুরাই
পুরো দুঃখ বিলাসী ছিলেন ওই সময়টাতে, ভীষণ কষ্ট পেতে ইচ্ছে করছে।
হ্যাঁ, কষ্টটা ভালো লাগতো, পেতে ইচ্ছে করতো না, কষ্টই পেতাম এবং সেটাই ভালো লাগতো আর কি। বললাম না যে একটা রিটায়ার্ডের মতো নিজে হাত কেটে বলতাম যে দেখো আমার কষ্ট কতটা ডিপ।
আচ্ছা আচ্ছা,
সো এরকম ছিলাম আর কি।
আর
তারপরে আমি আপনাকে বলি, যেটা এখনকার মেইন প্রবলেম, যেটা এখন কিন্তু আমাদের কালচারে স্ম্যাকটা খুব একটা বেশি নেই, অনেক কমে গেছে, এখন যেটা মেইন প্রবলেম সেটা হচ্ছে ইয়াবা। আমি ইয়াবার সাথে কিভাবে পরিচিত হই সেটা বলি, নতুন আসলো তো এটা খেলে নাকি মানুষ জেগে থাকে, কি জিনিস এটা যে মানুষ এটা খেলে জেগে থাকবে, আমরা খাইছি মানার জন্য মানুষ এটা খেলে জেগে থাকে, মানে এটা কি জিনিস? প্রথমে কিন্তু পছন্দই হয়নি,
সম্পূর্ণ বিপরীত আরেকটা নেশা, তাই না? যে হিরোইনটা আপনি এত পছন্দ করতেন, এত খেতেন, ছুটিতে বাড়ি আসলেও আপনি হিরোইন খেতেন, যেটা ছিল যে একটু ঝিমুনি থাকতো, বাট ইয়াবা যে ট্যাবলেট, এই যে পিলটা, এটা সম্পূর্ণ উল্টো একটা ব্যাপার,
পুরো একটা উল্টো ব্যাপার।
তারপরও এটা আপনি খেয়েছেন? আচ্ছা, সেই গল্পে আমরা যাবো। আরেকটু একটা ব্যাপার একটু মিস করে গেছি, সেটা হচ্ছে যে আপনি দেশে আসবার পরে যেটা 2011 আপনি হিরোইনটা পুরোপুরি ছেড়ে দেন, সরি 2001 পুরোটা হিরোইনটা ছেড়ে দেন, এর কতদিন পরে আপনি ইয়াবার সন্ধান পেলেন?
দুমাস, ইনফ্যাক্ট তার আগেই পেয়েছি।
এবং ওই সময়টাতে বাংলাদেশে 2014 সাল, এখন সেটা 2001, 13 বছর আগে কিন্তু ইয়াবা এখন আমরা যেমনটি দেখি যে এত বেশি অ্যাভেলেবেল আমাদের দেশে, ওই সময়টাতে কিন্তু এমনটি ছিল না। এমন অনেকেই ছিল, অনেক অনেক বেশি লোক ছিল যে এই নেশাটার কথাই জানত না, যে এটা একটা মাদক দ্রব্য হতে পারে। তো কিভাবে এর সঙ্গে আপনার পরিচয়, এই ড্রাগটির সঙ্গে,
ছুটিতে এসে পুরানো ফ্রেন্ডদের সাথে দেখা হয়, তো ফ্রেন্ড বলে দোস্ত নতুন একটা জিনিস আসছে খেয়ে দেখ। খেলাম কি জিনিস সেটা তো আমার আগে নেশায় কাটাই দিল। পরীক্ষার আগে এভাবে শুরু হলো যে পরীক্ষার আগে রাতে খাওয়া এবং একই প্রসেসে খাওয়া হয়, যদিও মানে আমি স্ন্যাকটা ছেড়ে দিই কিন্তু ওই প্রসেসটার প্রতি কিন্তু একটা আকর্ষণ রয়ে যায়।
ওই সময়টাতে তো বাংলাদেশে এত অ্যাভেলেবেল ছিল না এই পিলটা, তো এটা আপনারা কিভাবে পেতেন?
ওই আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যেই কেউ নিয়ে এসেছিল আর কি ব্যাংকক থেকে।
তখন আমাদের বাংলাদেশে পাওয়া যেত না এবং ইয়াবার উৎপত্তি স্থল কিন্তু থাইল্যান্ড। আমরা যতদূর জানি এর ইতিহাস ঘেটে যেটা দেখা যায় যে হিটলার নাকি ব্যবহার করতেন,
হিটলার তার ইশাদেরকে আর্মিদেরকে দিয়েছিল এটা,
তবে সেটা বোধ হয় ইয়াবা না, ইয়াবার যে অন্যান্যদের সঙ্গে কোন যোগাযোগ ছিল, লাইক অন্যরা কেউ খাচ্ছে আপনারা জানতে পেরেছেন নাকি এটা খুবই সিক্রেট আপনারাই খাচ্ছেন এরকম?
না আমরাই খাচ্ছি,
আর কেউ খাচ্ছে না, অনেকে জানেও নি
ব্যাপারটা।
ফার্স্ট টাইম যেদিন চেস করলেন সেদিন আপনার ফ্রেন্ড নিয়ে আসলো থাইল্যান্ড থেকে,
আমি পেলাম।
আচ্ছা কিভাবে সেটা, একটা পিল দিল নাকি কয়েকটা পিল?
কয়েকটাই ছিল।
কেমন দাম ছিল? কেমন
দাম তো জিজ্ঞেস করিনি।
আচ্ছা আপনাকে ফ্রি দিয়েছে?
তখন আমরা মানে এটা তো মানে তখন ওইটা মার্কেটিং হয়নি, এটা জাস্ট কয়েকজন নিয়ে আসতো এবং তারপর আমরা শেয়ার করতাম আর কি।
আচ্ছা আচ্ছা,
তখন এটা একটা মানে বিজনেস হয়নি আর কি।
আচ্ছা আমি যেটা জানতে চাই, তখন কি এটা এক্সপেন্সিভ কোনো পিল
ছিল? ডেফিনেটলি
এক্সপেন্সিভ ছিল ওই সময়টাতে।
হ্যাঁ, কারণ সবার কাছে তো এটা থাকতো না, তো যার কাছে থাকতো তার দাম অনেক বেশি থাকতো।
এখনকার মতো নাফ নদী দিয়ে তো আসতো
না,
তখন কেউ যদি বেড়াতে যেত অথবা কাজে যেত ব্যাংকক, তারা সেখান থেকে নিয়ে আসতো। সো যার কারণে অ্যাভেলেবেল ছিল না, গুটি কয়েক লোকজন এটা পেত।
গুটি শব্দটা খুব মজায় ইউজ করলেন, কারণ ইয়াবা যারা খায় তাদের মধ্যে কিন্তু অনেক গুটিবাজি হয়।
আচ্ছা গুটিবাজি হয়। আচ্ছা গুটিবাজি কেন হয়?
ওই কারণ ধরেন it's an expensive drug, apnar engineer khete hole minimum 500 ta to lagbe.
Acha
minimum 500 ta mane 3-4000 taka daily koyta manush afford korte pare. To oi tar jonno jokhon khawar jonno amader youth je kono kichu kore eke atkay oke atkay. Ami nijeo ekbar ekta shikarotti hoye ratre bela amake atke amar phone ton niye gelo sob
apnar friend jay.
Ha porichito friend thik bolbo na
kothay eta
uttore
কিভাবে
ধরলো রাস্তার মধ্যে নিয়ে গেল?
কিভাবে ধরলো, কেন ধরলো,
কি জানি কি করলো, চিল্লাচিল্লি শুরু করলো, রুমে বাইরে বাসার ভিতরে ঢুকে আর ব্যাহত দিল না।
আচ্ছা তারপরে আপনি কি ওদের কাছে গিয়েছিলেন?
আমি বাসায় ফেরত আসতেছিলাম, আমি অন্য একটা জায়গায় গেছিলাম, রাস্তার মধ্যে তার একটা মারামারি শুরু করে তারপরে আমাকে ওখান থেকে আর কি এক রাত আটকানো হয়।
আচ্ছা
তো ওই সময় আর কি আমার তো ফোন টোন সব গেল, আর তাছাড়া তো হয়, আর তাছাড়া এখন তো যত হাইজ্যাকিং বলেন অনেক কিছুই হয়, মানুষই গাড়ি শুদ্ধা নিয়ে যায়।
আচ্ছা ওই প্রথমবার সেটা অনেক আগে বোধহয়, কত সালের কথা মনে আছে?
2012
মোটামুটি কিডন্যাপ করে ফেললো।
জি
তারপরে মুক্তি পেলেন কিভাবে
জানি না, কিভাবে নিশ্চয়ই আমার ফ্রেন্ডরা মানে টের পেয়েছিল কিছু, তারপর প্রেশার আসে আর কি, দেখলাম কয়েকজন ঢুকলো, তারপর বললো আচ্ছা ঠিক আছে তুমি এখন যাও, কোন রকমে বাসায় এসে ঢুকে ঘুম দিলাম।
ফোন টোন দিয়েছিল কিছু?
না।
আচ্ছা কিছু ফেরত দেয়নি?
না।
ওকে নীলয় টঙ্গী থেকে লিখেছেন, আচ্ছা নীলয় বলেছেন যে আপুর কথাগুলি শুনতে খারাপ লাগছে, ওই সময়কার কথাগুলি, বাট এখন আপু ভালো আছে এটা আমার ভালো লাগছে, আমিও এখন ভালোর পথে, বাহ গ্রেট। লিমন লিখেছেন যে, আচ্ছা সে একটা ইউনিভার্সিটির নাম বলেছে, বলবো না এটা, সে বর্তমানে ইয়াবা সেবন করে। আচ্ছা রাসেল তার ভাইয়ের কথা জানিয়েছে, লিমন সে এই মুহূর্তে ইয়াবা সেবন করছে, সে নিজেকে সব জানতা মনে করে, যে বলছে যে তার ভাইয়া নিজেকে সব জানতা মনে করে, এটা কি ইয়াবা খেলে এমন মনে হয়?
ইয়াবা খেলে অনেক কিছুতে অনেক বেশি কনসেন্ট্রেট করা যায়, তো এর জন্য অনেক সময় হ্যাঁ এরকম একটা কনসেপ্ট আসে যে না আমি অনেক কিছু বেশি জানি তোমার থেকে। যেমন হিটলার তার আর্মিকে কেন দিত, যাতে বেশি অ্যালার্ট হয় এবং অনেক কিছু বেশি বুঝতে পারে। এই জন্য বেচারা যে রাসেল সে অনেক কিছু বেশি মনে হচ্ছে বুঝতে পারছে, এর জন্য বাকিরা তাকে সব জানতা হিসেবে হয়তো বা ব্যঙ্গ করছে।
সে জিজ্ঞেস করছে যে আমরা কি করতে পারি আমার ভাইয়ের জন্য।
তাকে এটা কাউন্সেলিং খুব বেশি ইম্পর্টেন্ট, একদম প্রপার প্রফেশনাল কাউন্সেলিং করে তাকে ওখান থেকে বের করে আনতে হবে আর কি।
ওকে, ক্লাসিক্সে পড়ে একটা মেয়ে, তার নাম হচ্ছে সাদিয়া, সে এই মুহূর্তে শুনছে, খুব লুকিয়ে লুকিয়ে আমাদেরকে শুনছে। সাদিয়া থ্যাংকস, আজকে আমাদের সঙ্গে তোমার সামিয়া আপু, সামিয়া আপু তার অনেক গল্প করছে, আশা করছি সাদিয়া তুমি শুনবে এবং তুমি সাদিয়া আপুর কাছ থেকে অনেক মেসেজ পাবে, সেটা মনে রাখবার চেষ্টা করবে। এরপর দেখতে পাচ্ছি লিখেছেন আমাদেরকে, আচ্ছা মিতু যাত্রাবাড়ি থেকে লিখেছেন, আমি একজন স্টুডেন্ট, আমি কখনোই নেশা করিনি, আমার আপু তোমার গল্পটি আমি আর আমার আব্বু শুনছি, আমার আব্বু তোমাকে থ্যাংকস জানিয়েছে। ওকে, এরপরে দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছেন ইয়াসিন গুলশান থেকে, আচ্ছা প্রথমবার ইয়াবা খেলেন তারপরে কি হলো, পরীক্ষার আগে খেতে হবে এরকম একটা জিনিস মাথায় আসলো।
পরীক্ষার আগে মানে সারা বছর পরীক্ষার কোন পড়াশোনা নাম গন্ত নাই, পরীক্ষার আগে রাতে বসে সময় মানে খেয়ে দিয়ে সবকিছু মুখস্থ করে পরীক্ষা দিয়ে আসলাম, তো এরকম ভাবে
ভালো হতো।
হ্যাঁ হতো, এটা সত্যি আপনার কারণ কনসেন্ট্রেট করতে হেল্প করে, তো তো আপনার পরীক্ষার আগে রাত থেকে এক্সপেন্সিভ ছিল, শুন মাসে একবার হওয়া শুরু করলো, মাসে একবার থেকে সপ্তাহে একবার হওয়া শুরু করলো, তারপর সপ্তাহে একবার থেকে যখন রেগুলার হওয়া শুরু করলো এবং আমি তিন চার রাত একসাথে জাগা শুরু করলাম, তখন আমার নার্ভাস সিস্টেম মানে তার তুর ছেঁড়া শুরু করলো আর কি। আমি বলবো না যে আমি কাউকে রাস্তায় আটকিয়েছি বা কিছু, কিন্তু আমি আমার ফ্যামিলির উপরে যে পরিমাণ প্রেশার ক্রিয়েট করেছি টাকা পয়সার জন্য, ইট ওয়াজ আমি একবার আমার মায়ের 1.5 লাখ টাকা বোধহয় ব্যাংক থেকে উঠিয়ে ফেলেছিলাম
মাকে না জানিয়েই।
হ্যাঁ
আচ্ছা, সেটা তো পুরোটাই
পুরোটাই
ইয়াবা
একেবারে।
আচ্ছা আপনি বলছিলেন যে আপনি হিরোইন থেকে যখন ফিরলেন সম্পূর্ণ উল্টো ধরনের একটা মাদক ছিল, সো এটাতে ঝিমুনি আসে না বরং উল্টোটা হয়, চাঙ্গা লাগে, সো কেন এটা বেশি ভালো লাগতো, কনসেন্ট্রেট করতে পারতেন,
পরীক্ষা তো প্রতি করা যেত
অনেক। আচ্ছা আচ্ছা,
কারণ পরীক্ষার পরে তো একসময় আমি তো কাজও করা শুরু করলাম, কারণ আপনার 2001 সাল থেকে এখন 2014 সাল, তো মাঝখানে বেশ কয়েকটা বছর আমি কিন্তু কাজও করেছি।
আচ্ছা,
যদি এর মধ্যে রিহাবেও ছিলাম 3 বছর না 4 বছর, ক্লিনও ছিলাম অনেক কিছু ছিলাম, তো কাজ করতে পারতাম অনেক এটা ঠিক, কিন্তু যে 3-4 রাত জেগে থাকার জন্য একটা প্রেশার পড়ত আর কি শারীরিক ভাবে, এবং সেটা বললাম যে আমি নিজের হাড্ডিগুলো আস্তে আস্তে টুকরা টুকরা হয়ে ভেঙে যাওয়া শুরু দেখতে শুরু করলাম। সত্যি কথা, যেটা
কিভাবে সেটা
ওই যে আপনার কেমিক্যালটা আপনার হাড্ডিটাকে ভেঙে দেয় মানে ডিসলভ করে ফেলে, আস্তে আস্তে টুকরা টুকরা হয়ে ভেঙে যায়। আপনি একটা যে ইয়াবা খায় সেবন করে তার একটা প্রথমেই যদি অনেকদিন ধরে সেবন করে বুঝবেন তার দাঁত দেখে, দাঁত গুলা খুব ঠুনকা এবং মানে বুঝবেন যে একদম
নড়বড়ে অবস্থা,
হ্যাঁ টুকরা টুকরা করে ভাঙা এক একটা জায়গা দিয়ে।
আচ্ছা আচ্ছা আচ্ছা,
তো হ্যাঁ এরকম হয়,
আপনারও ভাঙতে শুরু করলো।
হ্যাঁ
আচ্ছা, তারপর
তারপর তারপর আমার বাবা মা আমাকে আপনে দেয়, আপনে প্রথমবার যখন দেয় তখন আমি অতটা বুঝিনি, তখন আমি রিয়্যাক্ট করছিলাম যে কেন আমাকে এখানে ধরে বেঁধে এখানে 6 মাসের জন্য দিয়ে দাও।
তখন তো আপনি জব করছেন,
জব থেকে ছাড়াইনি, আমার ইন্ডিপেন্ডেন্স থেকে আমাকে ছাড়িয়ে দিল। পরে দ্বিতীয়বার যখন দেয় তখন ওখানে আমি একটা মানুষের গ্রুপের সাথে ইন্ট্রোডিউসড হলাম, তারা হলো কি যেটা আমাদের পথের শিশু বা নারী যারা আছে কিছুদিন আগে বোধহয় আপনাদের এখানে
এসেছে
তাদের সাথে, তাদের প্রথমবার তাদের সাথে অ্যাডজাস্ট করতে অনেক সময় লাগে, তো আমি অনেক চিন্তা করতাম যে আমাদেরকে এবং তাদেরকে একই জায়গায় একসাথে কেন রাখলো, যে এখানকার মানে ব্রাদার রোনাল্ড যে কেন সে রাখলো, অনেক বোঝার চেষ্টা করি এবং বুঝতে বুঝতে এবং তাদের ঠেলা খেতে খেতে আমার বেশ কয়েকটা চুলও পেকে যায়, মানে কারণ যারা অলরেডি জানে যে তারা সমাজে একটা খুঁত, তাদেরকে কিন্তু এত ইজিলি তাদের সাথে বন্ধুত্ব করা যায় না। কারণ যে মেয়েটা কাজই করে যে আপনার পতিতালয়, কিন্তু তারও নিজের সিকিউরিটির জন্য জীবের নিচে একটা ব্লেড নিয়ে কেন চলতে হয়, এটা কিন্তু মানে নিশ্চয়ই সে জীবনে এমন কিছু দেখেছে যে তার সিকিউরিটির জন্য জীবনের নিচে একটা ব্লেড নিয়ে সে ফ্লুয়েন্টলি কথা বলছে, মার্জিনালাইজ যাদেরকে বলে। যাই হোক, পরের বার যখন ওখানে গেলাম তখন আমি দেখলাম যে না, তাদের গল্পগুলো যখন শুনলাম তখন ততদিনে অলরেডি আমি তাদের সাথে বন্ধুত্ব পাতায় ফেলি আর কি, তাদের মানে আপনজনের একজন হই। তো অনেক গল্প শুনি, তাদের জীবনে যেসব এক্সপিরিয়েন্স শুনি সেখানে আমার দুঃখটা আসলে কিছুই না জীবন বলতে।
কেমন গল্প শুনতেন ওদের কাছ থেকে?
আমি শাহনাজ নামের একটা মেয়ের গল্প বলি, সে নারায়ণগঞ্জ দেবক নামের একটা জায়গায় থাকে। তার বাবার অ্যাকচুয়ালি চারটা বউ ছিল এবং যে মাটা তাকে অ্যাডপ্ট করে সে মাটা পতিতালয়ে কাজ করত।
আচ্ছা,
মেয়েটা মানে তোতলাতো আর কি, তো আপনার অস্পষ্ট ভাষিক বাংলায় যেটাকে বলে। তো এই তার সৎ ভাই বোন গুলা তাকে খ্যাপাতো দেখে একদিন সে রাগ করে, ছোট্ট মেয়ে ছিল, তার বাবার কাছে গিয়ে কমপ্লেন করে। বাবা তাকে হেল্প কি করবে, বাবা তাকে রেপ করে। তো সেখান থেকে কষ্ট পেয়ে নিজেকে সেও ওই যেখানে সে পতিতালয়ে তার মা কাজ করতে বলতে আর সেটা পছন্দ করতো না, সে রাগটাকে পোষণ করে সে কিভাবে নিজে ওখানে কাজ করা শুরু করে। এবং এটা একটা গল্প না, অনেক প্রত্যেকজনের এরকম গল্প আছে। সেই ক্ষেত্রে আমার কষ্টটা জীবনে সেরকম কিছুই না। আমি যদি বরঞ্চ এরকম মানুষদের জন্য কিছু করতে পারি সেটাকে আমি এলিট কাজ মনে করব।
ওখানে এমন অনেকের সঙ্গে আপনার পরিচয় হয়েছে এবং অনেক ধরনের ঘটনা আপনি জানেন যে কেন তারা মাদকে ইনভলভ হয়েছে।
তারা মাদক থেকে ইনভলভ, হ্যাঁ বলেন
তো। এরকম আর কি কি আছে যা সত্যি শুনে আপনি অবাক হয়েছিলেন, যে একটু আগে যেটা শুনলাম সত্যি অবাক করার মতো একটা ঘটনা, এমন আর কোনো কিছু মনে পড়ছে এই মুহূর্তে?
বাবা বিক্রি করে দেয়, এরকম অনেক আছে।
বাবা বিক্রি করে দিয়েছে? ওকে, তো আপনি কতদিন ছিলেন?
৯ মাস।
দুই টার্মে ৯ মাস নাকি?
না, এক টার্মে ৯ মাস।
টানা এই ৯ মাস কিভাবে কাটতো?
আমি বাচ্চাদেরকে পড়াতাম ওখানে, কাজ করতাম, বাথরুম ধুতাম, থালাবাড়ি মাজতাম, অনেক কিছু করতাম।
এর আগে এগুলি কখনো করেছেন বাসায়?
এরকম এক্সটেন্ডে করিনি।
আচ্ছা আচ্ছা,
কিন্তু হ্যাঁ
ওখানে গিয়ে গুলি করতেন ওদের সঙ্গে। বাসায় কি আসতেন না ওখানে থাকতেন?
না, ওখানেই থাকতে হতো।
কোথাও বেরোতে দিত
না? কিন্তু একটা সার্টিন পিরিয়ড পরে, ৬ মাসের পরে আমি সপ্তাহে একদিন ছুটি পেতাম বাসায় আসার জন্য।
আচ্ছা,
তখন ধরেন ২ সপ্তাহ জমায় ২ দিন বাসায় থেকে আবার যেতাম। এটাকে ভলান্টিয়ার সার্ভিস বলে আর কি।
ওকে, চলছে অন্ধকারের গল্প শুধুমাত্র ঢাকা FM 90.4 এ। অনেকেই আজকে যিনি গেস্ট রয়েছেন সামিয়া, তার ছবি আপলোড করবার কথা বলেছেন ফেসবুকে। আমরা খুবই দুঃখিত, আমরা তার ছবি ফেসবুকে আপলোড করতে পারছি না, তবে আপনি আমাদেরকে লিখতে পারেন ফেসবুকে। আমরা একটা প্রতীকী ছবি ব্যবহার করেছি, আর ছবি তার ছবি দিতে পারছি না বলে আমি অত্যন্ত দুঃখিত। আমাদের সঙ্গে যারা রয়েছেন দেখতে পাচ্ছি দেশে বাইরে থেকেও রয়েছেন আমাদের সঙ্গে, দুবাই থেকে তিনিও আসক্ত ছিলেন এবং এই মুহূর্তে তিনি দেশ ছেড়ে এখন ভালো আছেন। সো আমাদের সামিও কিন্তু একটা সময় দেশ ছেড়ে যখন ইন্ডিয়াতে ছিল সে ওই সময়টাতে ভালো ছিল, আবারও দেশে ফিরে আসবার পরও সে আবারও জড়িয়ে পড়ে নেশায় এবং আস্তে আস্তে নতুন একটা নেশা, ইয়াবা নামক সেই ভয়ঙ্কর নেশা, একটি ছোট ট্যাবলেট, সেই ট্যাবলেটটি খাওয়া শুরু করে। এবং এমন একটা সময় সে শুরু করে যখন আমাদের বাংলাদেশে এত বেশি কেউ চিনত না, জানতো না। সো এই যে না জানা না চেনা একেবারে খুব রেয়ার, কি বলবো, খুবই কষ্ট করে হয়তো পেতে হতো। পেতে কি সমস্যা হতো যখন আপনি খেতেন? তখন তো ওইভাবে অ্যাভেলেবেল না, বাংলাদেশে ওইভাবে ইম্পোর্ট করে না, কেউ পাওয়াও যায় না।
না মানে পেতে ওই যে হ্যাং আউটে গেলেই পাওয়া যেত আর কি,
পাওয়া যেত আর কি কোনো না কোনো ভাবে। তারপরে এটা কি বাসায় খেতেন?
না, ওটা ওখানে খেয়ে আসা হতো আর কি।
আচ্ছা, আর এমনিতে ইয়াবা খাবার জন্য কোন কোন জায়গাগুলি আপনি বেছে নিতেন?
এখন তো বাসায় মানে লাস্টে বাসায় থাকে, বাথরুম
শেষ পর্যন্ত বাসা,
বাথরুম,
বাসার বাথরুম। এর আগে কোনো ফ্রেন্ডের বাসায়?
হ্যাঁ, ফ্রেন্ডের বাসা ছিল।
কোথায় সেই ফ্যাড কি করতো,
এখন একটি কার্টুনের মতন আমরা এটাকে ডাকতাম যে ঢুকবে একটা সুইমিং পুল আছে, সুইমিং পুলের পাশে একটা ড্রয়িং রুমে ধরেন আপনার একটা সোফায় একটা চশমা পরা মেয়ে বসে আছে, সে কিছু খাচ্ছে না, সে শুধু সিগারেট খাচ্ছে। আরেকটা ফ্রেন্ড বলছে যে না আমার তো কোনো দোষ ছিল না, আরেকটা ফ্রেন্ড আরেকটা কার্টুন ক্যারেক্টার বলছে না সে শুধু পুলই খেলে যাচ্ছে, সে যে পুল খেলছে তো পুল খেলেই যাচ্ছে। তো আরেকজন আবার এসে বলল ঢাকা শহরে যত সাদা গাড়ি আছে সব আমার, এরকম মজার মজার কিছু কার্টুন ক্যারেক্টার ছিল আর কি।
এটা আপনার সার্কেল ওই সময়টাতে ওদের সঙ্গে গিয়ে খেতেন, এটা খাবার পরে আসলে কি করতেন, বাসে চলে আসতেন নাকি এটা খাবার পরে কোন অ্যাক্টিভিটিস ছিল যে এটা করব ওটা করব হইচই করব ডান্স করব লং ড্রাইভে যাব,
সবই ছিল আমার কিছুই ছিল না,
মানে সবকিছু মাঝে মধ্যে।
আমি অ্যাকচুয়ালি খুব হাইলাইট করার চেষ্টা করছি না যে আমাদের লাইফস্টাইলটা কি ছিল, বাট হ্যাঁ ডেফিনেটলি কার ড্রাইভ ছিল, পার্টিস ছিল বা হ্যাং আউট ছিল বা ওভারনাইট স্টেজ ছিল, সবাই একসাথে আমরা গল্প করছি, অনেক কিছুই ছিল।
সো যতটুকু করা যায় আর কি, যতটুকু করা যেত সুযোগ ছিল সবটুকুই করেছেন আর কি। ওকে ওকে, জানি না যে যেখান থেকে আমাদেরকে শুনছেন, আচ্ছা আজকে দেখতে পাচ্ছি অনেকেই লিখেছেন যে তারা মাদকে আসক্ত এবং তারা এ থেকে বের হয়ে আসতে চান। এটা খুবই ভয়াবহ একটা ব্যাপার যে আজকে এতগুলো এসএমএস পাচ্ছি, সবাই আপনাকে দেখে বোধহয় সাহস পেয়েছে এবং এই জন্যই তারা নিজেদের কথা এভাবে আমাদের সঙ্গে শেয়ার করছেন যে এভাবে আমি আসক্ত এতদিন ধরে আসক্ত, এটা খাই ওটা খাই ভালো হতে চাই। সো এই জন্য থ্যাংকস আপনাকে সামিয়া যে আপনি এসছেন, অ্যাটলিস্ট এই চিন্তাটা কারোর মধ্যে এসছে, এই চিন্তাটা যে একটু ভালো হওয়া দরকার, এটা খাবো না, এটা খাওয়াটা ঠিক না, এটা খারাপ। ইয়াবা ছাড়বার আগ মুহূর্তে দিনগুলি কেমন ছিল?
তখনও বুঝিনি, একটা অন্য ঘরের মধ্যে ছিলাম।
আচ্ছা,
যখন ছাড়ি বা আমাকে ছাড়ানো হয়, যখন আমাকে একটা সিকিউরে জায়গায় নেওয়া হয়, যখন আমি জীবনটাকে অন্য মানুষগুলাকে দেখতে পারি, তখন বুঝি যে না জীবনে আরো একটা মানে আছে। যতক্ষণ আমি সেবন করেছি ততক্ষণ আমি ঘরের মধ্যে ছিলাম।
আচ্ছা, প্রতিদিনই কয়টা পিল খেতেন?
4-5টা।
এমন কোন আছে রেকর্ড সংখ্যক পিল খেয়েছেন?
আমাদের একটা প্রথা ছিল যে একটানে একটা শেষ করতে হবে,
একটা পিল একটানে।
হ্যাঁ,
আচ্ছা আচ্ছা,
এরকম ছিল আর কি কিছু ব্যাপার।
তো কেমন এটা কি নিজেদের মধ্যে ছিল?
হ্যাঁ, গেম হয়ে গিয়ে যে একটানে পারলে আরো দুটো পাবে।
আচ্ছা আচ্ছা, মানে এক নিঃশ্বাসে একটা পিল?
জি,
এক নিঃশ্বাসে কি একটা পিল খাওয়া যায়? একটা পিল আসলে খেতে কয় নিঃশ্বাস লাগে, মানে কয়টা পাফ দিয়ে,
সেটা আপনার উপরে ডিপেন্ড করে।
আচ্ছা, আমার শক্তি কতটুকু আছে, আমার দম কতটুকু। আচ্ছা, তো আপনারা এটা করতেন যে একটা দমে, মানে সাধারণত আসলে কয়টা পাফ হয়? একটা
5-6টা হয়,
5-6টা। সো একটা পিল এক নিঃশ্বাসে শেষ করে দেওয়া একটা গেম ছিল। এটা এটা পুরস্কার হচ্ছে আরো এক্সট্রা 2টা পিল দেওয়া হবে। সো সবাই জান দিয়ে চেষ্টা করতো এটা যে এক,
হ্যাঁ এই প্রশ্নে যে ডিলার ছিল তার বিক্রি বেড়ে যেত আর কি।
আচ্ছা আচ্ছা, গেমটা কি সেই তৈরি করে দিত নাকি?
হ্যাঁ, অনেকটা সেই তৈরি করেছিল আর কি।
ওকে, সো এরকম কতবার আপনি একটা নেই তো অ্যাভেলেবল নাকি? অনেকবার,
কয়েকবারই।
কে বেশি পারতো আপনাদের সার্কেলের মধ্যে?
আমার একটা নানা নামে একটা ক্যারেক্টার ছিল, সে পারত
এরকম একটা নেই একটা পিল শেষ করে দিতে পারত। মানে আলাদা কোন পার্থক্য বুঝতে পারতেন যে একই, মানে শরীরে গেছে ব্যাস হয়ে গেছে? তাহলে হার্স্ট কতগুলি খেয়েছেন আপনি মনে পড়ছে এই মুহূর্তে?
আমার মনে আছে একবার আমি 9 রাত জেগেছিলাম।
টানা 9 রাত জেগেছিলেন? এবং টানা 9 রাত আপনি খেয়েছেন? 9 রাতে কয়টি পিল খেয়েছিলেন?
যে বললাম না, প্রায় অনেকগুলো, প্রবাবলি একটা ব্লু জিপলক।
বুঝি না এটা কি,
200টা?
200টা 9 রাতে 200টা পিল খেয়েছিল?
না, আশেপাশে যারা ছিল তারাও কিছু খেয়েছিল, মানে কিন্তু একটা ব্লু জিপলক আর কি।
ওকে, তো 9 রাত টানা সবাইকে একসঙ্গে?
না, আলাদা আলাদা হয়েছে, আবার যাওয়া হয়েছে, আবার দেখা।
আচ্ছা আচ্ছা, বাসাতেই খেতেন অথবা অন্যান্যদের সঙ্গে। আর তো মনে পড়ছে টানা নয় রাত আপনি জেগেছিলেন, কি করতেন আসলে জেগে থেকে নয় রাত?
ফোনে টেক্সট করতাম, গল্প করতাম, আবার একসাথে হইতাম, দেখা করতাম, আবার আলাদা হতাম, আবার কত কিছু তো করা ছিল।
আর কিছু করতেন লাইক গান শোনা, মুভি দেখা?
গান শোনা হতো অনেক। হ্যাঁ,
অন্য কোনো ভালো লাগা যে এটা খাবার পরে এটা করতে খুব ভালো লাগে এমন কিছু?
পেশেন্স খেলতাম।
আচ্ছা, আর
সেরকম এখন মনে পড়ছে না আসলে।
আচ্ছা আচ্ছা, ওকে, আমরা আবারও ছোট্ট একটা ব্রেকে যাব এবং এই ব্রেকে আমরা সামিয়ার খুব প্রিয় একটি গান শুনে ফিরে আসছি। সঙ্গে থাকুন, চলছে অন্ধকারের গল্প শুধুমাত্র ঢাকা এফএম 90.4। আজকে সামিয়া, যে দীর্ঘ 15টি বছর ছিল মাদকের সঙ্গে, এই মুহূর্তে সে নেই, তাদেরকে গুড বাই টাটা জানিয়ে সেই মুহূর্তে দারুণ একটা লাইফ লিড করছে, সে গল্প আজকে শোনাচ্ছে যে সে কিভাবে এতে জড়িয়ে পড়েছে এবং কিভাবে এর থেকে বের হয়ে আসছে, বের হয়ে আসতে পেরেছে। কিভাবে বের হয়ে আসতে পারলো সেটা আমরা একটু শুনেছি, আরো কিছুটা বাকি রয়েছে, আরো অনেক গল্প বাকি রয়েছে। একটা খুবই সিরিয়াস প্রশ্ন এখন আমি করিনি সামিয়াকে, সেই সিরিয়াস প্রশ্নটি করে আসবো এই গানটি শুনে আসবার পর। উইথ অর উইদাউট ইউ, বাট ব্যান্ড ইউ টু, এনজয়। The shore, you gave it all, but I won't. এটা আপনার প্রিয় একটি গান আমি যতদূর জানি, সো কেমন লাগছে গানটি শুনতে পেয়ে?
অনেকদিন পর অনেক কথা মনে পড়লো।
সো আমি চেয়েছিলাম আপনাকে একটু নস্টালজিক করে দিতে। আপনি বলেছেন যে আপনি ওই সময়টাতে গান শুনতে খুব ভালো লাগতো, খুব গান শুনতেন, মুভি দেখতেন, আড্ডা তো দিতেনই, এমন কোন মেমোরিজ কি অনেক কথা মনে পড়েছে বললেন, দু একটা শেয়ার করবেন, এই গানটির সঙ্গে কোন মেমোরিজ আছে কিনা, জড়িয়ে আছে কিনা?
এই গানটির সাথে ওই যে সবগুলো একসাথে গাইতে মিলে রাইডে যেতাম, ওইটাই বেশি মনে পড়ে।
কোন দিকে যেতেন?
গুলশান থেকে উত্তরের দিকে যেতাম।
সবাই কি আসলে এই রুটটাকে বেছে নেয় লং ড্রাইভের জন্য?
তখন তো এই রাস্তাই ক্লিয়ার
থাকে, বনানী থেকে একেবারে উত্তরা মোটামুটি ফাঁকা, এখনো মাঝে মধ্যে রাতের দিকে ফাঁকা পাওয়া যায়, এবং সবাই অলমোস্ট এই সময়টাই বেছে নেন এবং এই রুটটাকে বেছে নেন লং ড্রাইভের জন্য। ওকে সামিয়া, এবার একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আমরা জানি যে বিভিন্ন ধরনের প্রেমে ব্যর্থ হয়ে, সহজ বাংলা যেটা, ছ্যাঁকা খেয়ে অনেকে মাদকে আসক্ত হয়ে পড়েন। সো আমরা জেনেছি যে আপনার বেলায় মোটেও এই ব্যাপারটি ঘটেনি, একেবারে কিউরিসিটি থেকে আসলে শুরু হয়েছে।
হ্যাঁ, অ্যাকচুয়ালি সেটাই।
এবং এই যে রিলেশনশিপ, তারপর ব্রেকআপ, এর কারণে আসলে ব্যাপারটি ঘটেনি আপনার লাইফে?
না, আমার ক্ষেত্রে সেটা ঘটেনি।
সো আপনি বিভিন্ন রিহাবে গিয়েছেন এবং আপনে ছিলেন দীর্ঘদিন, অনেকের সঙ্গে পরিচিত হয়েছেন, তাদের কারণটি আসলে কি, তারা কেন ড্রাগ বেছে নিয়েছে, এরকম আপনি আসলে কি দেখতেন বেশিরভাগ কোন দিকে?
মূলত কারণ যেটা হতো যে ফ্যামিলিতে বাবা মায়ের মধ্যে হয়তো বা কোনো সমস্যা থাকতো, সেখান থেকে বাচ্চাটা আঘাত পেয়ে এদিকে এগিয়ে আসতো, এবং যেই সাপোর্টটা তারা বাবা মার কাছ থেকে পেত না, সেই সাপোর্টটা তারা একটা রিলেশনশিপ গড়ে করার চেষ্টা করতো, এবং সেখান থেকেও যখন এক আনস্টেবল রিলেশনশিপ হয় এবং আঘাত পায়, তখন তারা সেটাকে একটা এক্সকিউজ বানায় মাদক সেবন করত। এখন এমনও তো অনেক রিলেশনশিপ আছে যেখানে দুজনই সেবন করছে, যেরকম কিছুক্ষণ আগে আপনি বললেন যে গার্লফ্রেন্ডই শিখিয়েছে। তো এখন আমি বলবো যে যদি আপনি মাদকই সেবন করেন, তাহলে রিলেশনশিপটাকে একটা এক্সকিউজ বানিয়েন না, তাহলে সেটা মাদককে ইনসাল্ট করা হবে।
আচ্ছা, মানে শুধুমাত্র একটা অজুহাত তৈরি করে সেটাকে
মাদক করলে মাদক করেন, ঠিক আছে, কিন্তু রিলেশনশিপটাকে এক্সকিউজ বানিয়েন না,
ঝুটার কারণে আমি খাচ্ছি, সব তোমার দোষ,
সব তোমার দোষ।
সামিয়া, এই যে 15 বছর ছিল আপনার লাইফে, এত কিছু মধ্যে কি প্রেম এসছে কখনো?
না, টাইম ছিল না।
টাইম ছিল না?
না,
ভাববার সময়টাই ছিল না?
না,
যে কাউকে ভালো লাগছে এমন কিছু?
না,
কখনোই মনে হয়নি আমার একটা বয়ফ্রেন্ড থাকুক, আমি ওর সঙ্গে একটু ঘুরবো ফিরবো,
এমনিতেই তো ঘুরতে পারছি, একটা ঝামেলার দরকার?
এমনিতেই গ্যাংয়ে অনেক ছেলে অনেক মেয়ে, সো এদের সঙ্গে আলাদা করে প্রয়োজন বোধ করেনি যে আমার একটা বয়ফ্রেন্ড থাকুক? কোন ধরনের কেউ কখনো কখনো আপনাকে বলেনি, আপনাকে প্রপোজ করেনি?
হয়তো করেছিল।
আচ্ছা, তারপর
রিজেক্ট করে দেই?
কেন, আপনার ভালো লাগতো না?
আমি হয়তো ভাই এরকম অনেকবার বলছিলাম যে ক্যান ইউ ফোর্ড মাই সিগারেটস,
উল্টো পালিয়েছে এরকম?
হ্যাঁ,
তা তো না জেনে শুনেই হয়তো বা আসতো না,
জেনে শুনে, না জেনে শুনে সব মিলিয়েই আর কি,
জেনেও আসতো যে ও এরকম একটা অ্যাডিকশনের মধ্যে রয়েছে, সেটা জেনেও অনেকে আসতো।
হ্যাঁ,
কেন আসতো বলে আপনার মনে হয়?
কারণ সেও মানে একই লাইফস্টাইল লিড করছিল হয়তো বা,
একসঙ্গে খাওয়া যাবে,
হ্যাঁ,
আমার গার্লফ্রেন্ড এর সঙ্গে একসঙ্গে আমি
একসাথে
চেস করব,
সেটাই
এই কারণে।
হ্যাঁ,
এমন কাউকে কি পেয়েছেন যার মধ্যে একটু ইচ্ছা ছিল যে না সামিয়াকে আমি একটু দেখি আমার মতো করে অন্যভাবে এটা থেকে?
আমি দেখি নেই সেভাবে যতগুলো প্রপোজাল আসছিল, যখন এই প্রশ্নটা করেছি যে কেন ছেলেকে যে তুমি কি আমার সিগারেটের খরচ বহন করতে পারবা, এই কথাটা শুনে তার কেন জানি খুব আত্মমর্যাদায় লাগে এবং সে পালিয়ে যায়।
ওকে, আর কোন বন্ধু বান্ধবের মধ্যে কখনো কারোর মধ্যে দেখেছেন যে কেউ চাইছে যে না আপনি একটু ভালো হয়ে যান, আপনি আর না?
হ্যাঁ, সেটা তো অনেকই, বন্ধু বান্ধবের থেকে বেশি আমার ফ্যামিলির প্রতি আমি অনেক গ্রেটফুল, স্পেশালি আমার মা।
ওকে, সামিয়ার জন্য অনেক প্রশ্ন, এবং দেখতে পাচ্ছি আমাদেরকে যারা লিখছেন অনেক ধন্যবাদ, যারা লিখছেন আমাদেরকে SMS পাঠাতে পারেন আপনি 16260 এই নম্বরে, এছাড়াও লিখুন ফেসবুকে facebook.com/dhakafm90.4 এ। আজকে আমাদের সঙ্গে সামিয়া। আচ্ছা, আমরা ছোট একটা ব্রেকে যাবো, আবার আমরা একটা ব্রেকে যাচ্ছি না, আমরা কিছু SMS পড়তে থাকি। আচ্ছা, মা বাবার কাছ থেকে বোধ হয় কোন একটা দূরত্ব তৈরি হয়েছিল সামিয়ার, এটা কেউ একজন গেস করছেন। আচ্ছা, দূরত্ব তৈরি হয়নি ওই সময়টাতে, আপনি বোধহয় মিস করে গেছেন, সামিয়া সেগুলি শেয়ার করেছে। দূরত্বটা তৈরি হয়নি, সামিয়ার কেন জানি মনে হতো যে তার বাবা মা তার থেকে দূরে চলে গেছে, সে এখন তাদের কেউ না, কেউ তাকে টেক কেয়ার করে না, এই ব্যাপারটি তার মনে হতো। বাট তার বাবা মা কিন্তু কখনোই তার থেকে দূরে সরে যায়নি, ব্যাপারটি অনেক দেরিতে হলেও সামিয়া বুঝতে পেরেছে। উত্তরা থেকে লিখেছেন বাসার, এরপরে মিন্টু রায়েরবাগ থেকে লিখেছেন দারুণ একটি গল্প, এটা আমিও করি কিন্তু বাদ দেবার চেষ্টা করছি, আমি চেষ্টা করব যত দ্রুত এটা থেকে দূরে সরে আসা যায়। মিন্টু অনেক শুভকামনা আপনার জন্য। আপু ভাবতে পারছি না এটা হয়েছে আপনার লাইফে, এই প্রশ্নটি এই এসএমএসটি যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে নিপা মোহাম্মদপুর থেকে, লিখেছেন যে ইয়াবা খেতে কি পানি দরকার হয়। আচ্ছা নিপা, আপনি বোধহয় একটু দেরিতে আমাদের সঙ্গে জয়েন করেছেন, আমাদেরকে সামিয়া জানিয়েছে যে কোন ধরনের নেশা কিভাবে সেটা গ্রহণ করতে হয়। ইয়াবা এবং হেরোইন এটা মোটামুটি একই রকম, একই পদ্ধতিতে এটা নেশা করে সবাই, এটা পানি দিয়ে, যেহেতু ট্যাবলেটের কথা উঠে এসছে, এই ট্যাবলেটটা আসলে পানিতে খাওয়া যায় না, তাই তো সামিয়া? ওকে, এটা কি পানিতে খাওয়া যায়?
অ্যাকচুয়ালি হ্যাঁ, এটাকে পপ করা যায়, পপ বলে শব্দটা, আপনি ট্যাবলেটের মতন পানি দিয়ে খেয়ে ফেলতে পারেন বা অ্যান্টাসিডের মতন চুষে চুষে খেতে পারেন, তাহলে কাজ ইনফ্যাক্ট বেশি হয়।
আচ্ছা, বাট আমাদের দেশে তো কেউ এইভাবে খুব একটা খায় না,
একসময় খেত,
একসময় খেত, আমরা শুনতাম ছোটবেলায়, ছোটবেলায় না বড় হয়েও শুনতাম যে এই পিকটা এইভাবে খায়, চুষে খায়, কফিতে দিয়ে খায়,
কফিতে দিয়ে খায়।
ওকে, টুয়েট থেকে তিনি লিখেছেন, আচ্ছা এই প্রশ্নটি আপনার জন্য, তার সামনে অ্যাডমিশন টেস্ট, সে পড়ায় খুব একটা মন দিতে পারছে না, তো আপনি বলছিলেন যে ওই সময় পরীক্ষার আগে আপনি ইয়াবা খেতেন, তো জিজ্ঞেস করেছে যে আপু আমার কি এখন খাওয়া ঠিক হবে?
আপনার তো অ্যাটেনশন ডিসঅর্ডার সিন্ড্রোম নাই যে আপনি অ্যামফেটামিন ইউজ করবেন, আপনি একটা হেলদি মানুষ, আপনার কোন কেমিক্যাল সাপোর্টের দরকার নেই।
সামিয়া আজকে বারবার একটা ব্যাপার, একটা শব্দ কিন্তু বারবার বলছে, সেটা হচ্ছে কেমিক্যাল সাপোর্ট। সো এটা মন দিয়ে শুনবেন এবং ব্যাপারটা বুঝতে চেষ্টা করবেন, কেমিক্যাল আসলে কোনো সলিউশন না, বেশি পড়ালেখা করবার জন্য কেমিক্যাল কোনো সলিউশন না। আপনি এত দূর যে পড়েছেন, প্রতিদিন কি ইয়াবা খেয়ে পড়ালেখা করেছেন? এর আগে প্রত্যেক পরীক্ষায় কি তার আগের রাতে কি ইয়াবা খেয়ে পরীক্ষা দিতেন? এটা আপনি নিজেই জানেন, সো এটা কোনো সলিউশন না যে অ্যাডমিশন টেস্টের আগে ইয়াবা খেয়ে পরীক্ষা দিলে আপনি আপনার অ্যাডমিশন হয়ে যাবে। আচ্ছা, এরপর দেখতে পাচ্ছি এসএমএসটা পড়বেন ভাইয়া, তানভীর তিনি লিখেছেন, আমি আচ্ছা আমি ছাড়বো ছাড়বো করেও ছাড়তে পারছি না, কিছুক্ষণ আগেও আমি দুইটা পিল সেবন করেছি, আপু আমার আসলে কি হবে, আমি বুঝতেই পারছি না আমার কি করা উচিত।
আপনার যেটা হবে সেটা হলো আস্তে আস্তে দাঁতগুলো সব ভেঙে যাবে, পড়ে যাবে, আপনি ফোকলা হয়ে যাবেন, তারপরে আপনার কিডনিতে অ্যাটাক করবে, তারপরে আপনি দেখবেন চুলগুলো সব পড়ে গেল এবং আপনি এটা কঙ্কাল হয়ে গেলেন এবং যে কোনো সময় হাত পা যে কোনো কিছু হাড্ডি টাডি ভেঙে যেতে পারে, তো আপনি যদি সেরকম থুরথুরে একটা জিনিস না হতে চান এখনই ছেড়ে দেন।
হাতটা খুলেও যেতে পারে?
খুলে যাবে না, মাংস তো আছে তা খুলবে না, কিন্তু ভেঙে যেতে পারে।
আচ্ছা আচ্ছা, প্রচন্ড পরিমাণে হাড় ক্ষয় হওয়ার মতো যে বিষয়টি রয়েছে এটা ইয়াবা এটা করে। আমরা বিভিন্ন নেশা আমরা এই মুহূর্তে আমরা ফোনে কাউকে পেয়েছি, আমরা তার সঙ্গে একটু কথা বলবো, একজন কাউন্সিলর এই মুহূর্তে আমাদের সঙ্গে যিনি কাউন্সিলিং করে থাকেন, খন্দকার আসাদুজ্জামান জুয়েল, আমরা তার সঙ্গে একটু কথা বলতে চাই। হ্যালো, শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম, আপনি আপন থেকে খন্দকার আসাদুজ্জামান জুয়েল, আপনি একজন কাউন্সিলর, আপনি কাউন্সিলিং করেন? জি, আজকে আমাদের সঙ্গে রয়েছেন সামিয়া, আপনার সঙ্গে কি সামিয়ার আপনি কি চিনেন তাকে, তার পরিচয় হয়েছে?
জুয়েল ভাই কেমন আছেন?
আলহামদুলিল্লাহ খুব ভালো আছি।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
ওকে জুয়েল ভাই, তো নিশ্চয়ই সামিয়া ঘটনা আপনি অনেক কিছু জানেন এবং আপনি নিজে বোধহয় তার এই সুস্থ হবার পেছনে আপনার নিজেরও অনেক অবদান রয়েছে।
অনেক অবদান রয়েছে।
সো জুয়েল ভাই, আমাদেরকে যদি একটু জানাতেন যে আসলে কিভাবে আপনারা কাজ করেন এবং সামিয়ার মতো যারা পেশেন্ট থাকে, আমার মনে হয় সামিয়া খুব সিরিয়াস একটা পেশেন্ট ছিল এবং তার বেড়ে ওঠা এবং তার লাইফস্টাইল একেবারে আলাদা ছিল, কিভাবে আপনারা তাকে এভাবে একটা ভালোর পথ দেখাতে মানে হেল্প করেছেন, কিভাবে আপনারা ট্রিটমেন্ট করেছেন আমাদেরকে যদি একটু জানাতেন।
প্রথমে ধন্যবাদ জানাই আপনাদের ঢাকা এফএম কে, পাশাপাশি সামিয়াকে, সামিয়া আজকে যে যেভাবে ইন্টারভিউ গুলো করছে, আমার মনে হয় যে আগামী একশো আজকে এই রেডিও ব্যান্ডের সঙ্গে যারা আছেন বিভিন্ন জায়গায়, যারা মানে যারা শুনছেন তাদের জন্য অনেক অনেক বড় একটা শিক্ষক হিসাবে সে কাজ করছে, এবং পাশাপাশি বাংলাদেশের মানুষের এই যারা বিপদগ্রস্ত মানুষ তাদের জন্য সে একটা অনেক অনেক বড় রোল মডেল হিসাবে উপদেশ সহ তার নিজের কথা বলে সাবলীল হয়ে বলে গেছে। এক্সেলেন্ট। আসলে সামিয়া জি প্রশ্ন করুন।
জি না বলুন।
সামিয়া আসলে ভেরি ফাইন, খুব ভালো একটা মেয়ে, অনেক ছোট্ট আর সুন্দর আর পবিত্র মনে একটা মেয়ে ছিল,
এখনো আছে সে?
অবশ্যই অবশ্যই এখনো আছে, বলে তো ঠিকই আছে, ভালো আছে, ভালো থাকবে আরো অনেক জীবন। আমার ঠান্ডা
লাগে।
তো স্যামি আসলে প্রথম থেকে ছিল কিউরিয়াস, এখনো কিউরিয়াস। ও যখন রিয়েলাইজ করতে পারছে যে পেরেছিল যে না তার এই জীবনটাকে শেষ করে ছিল নেশা, এবং সে যখন বুঝতে পারছিল এবং সারেন্ডার করে নিজের কাছে, তখন তখন অ্যাটলিস্ট আমরা বলতে যে আপন ব্যানার রোনাল্ড সাহায্যের হাত বাড়িয়ে দেয় যে ওকে কিপ কামিং ব্যাক, তুমি চলে আসো, পাশাপাশি আমাদের সাহায্য করো। তো ওর কাছ থেকে আসলে সাহায্য নেওয়া এবং ওর কাছ থেকে ওর সাহায্য থেকে ওর সাহায্য গ্রহণ করা, বিষয়টা হচ্ছে যে ওকে বুঝতে পারা, পাশাপাশি ওর চাহিদা যেটা আছে সে চাহিদাটাকে তাকে দিয়ে পূরণ করে তার জীবনটাকে সুস্থ পথে নিয়ে আসার একটা লাইন দেখে দেওয়া, এবং যা সামিয়া সুন্দরভাবে করে গেছে এবং এখনো করতে আছে, এটা হচ্ছে তার সাফল্যের সবচেয়ে বড় একটা দিক নির্দেশনা বলা যেতে পারে, বা একটা সাকসেস স্টোরি হতে পারে, এবার হতে পারে কি ফাইন।
জি, সামিয়া তো আপনাদের জন্য একটা সাকসেস স্টোরি, তো এমন কোন পেশেন্ট তো রয়েছে কিনা আমরা জানি না, আপনার কাছ থেকে শুনতে চাই যে সব বেলাতেই কি আপনারা সাফল্য খুঁজে পান?
আমরা অবশ্যই আশাবাদী, সবসময় আশাবাদী, হতাশা একটা মানুষকে সবসময় পেছনের দিকে নিয়ে যায়, আর আমাদের চ্যালেঞ্জটাই হলো এই হতাশা এবং মানে বিপদগামী অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে সুস্থ জীবনে বা অন্ধকার জায়গায় আলোর বাতি জ্বালানোর জন্য তাদেরকে প্রস্তুত করে তৈরি করা, এটা হচ্ছে আমাদের পজিটিভ দিক। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা কখনো হতাশা না, অনেক সময় মানুষ এটা ইনকিউরেবল ডিজিজ বলে, তো অনেকে রিয়ালাইজেশন একরকম একজনের খুশি, ইকোনমিক্যাল বিষয়টা একজনের একরকমের, একটা স্ট্রিক্ট সেক্স ওয়ার্কার যখন সে কোনো শেল্টার পাবে না, সে তার জন্য সুস্থ হওয়া খুব তার ব্যাপার হয়, আর যার ফ্যামিলি সাপোর্ট আছে এবং ফ্যামিলি যখন তাকে বুঝতে পারে তখন তারা সুস্থ হয়ে যায়। সেক্ষেত্রে দেখা যায় যে যাদের আমরা বলি যে পার্সেন্টেজ যদি বলি তাহলে বলবো যে আমরা 45-50% আমাদের সাকসেস রেট আছে।
জি, অনেক ধন্যবাদ আসাদুজ্জামান জুয়েল আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। আরো একটি প্রশ্ন করতে ইচ্ছে করছে, আপনারা তো এটা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন, আমাকে কি একটু রেশিওটাকেই জানানো যাবে যে ঠিক কি পরিমাণ ছেলে এবং ঠিক কি পরিমাণ মেয়ে মাদকাসক্ত আমাদের সমাজে রয়েছে এবং আপনারা এই ধরনের পেশেন্টকে পাচ্ছেন?
তো আমি যদি এটাকে আর ডাবল করে দিই তাহলে বলবো 1,40,00,000 আছে রিপোর্টেড আর আনরিপোর্টেড ড্রাগ ইউজার, এর মধ্যে হচ্ছে 13% মেয়ে,
আচ্ছা
13% মেয়ে হচ্ছে ড্রাগস নিচ্ছে। এখন ইদানিং যেটা হচ্ছে এলিট শ্রেণী যেটাকে বলি আমরা, ইংলিশ মিডিয়াম যেটাকে বলি, এরা বেশি গ্রহণ করছে। আর যদি অপরাধ জগতের কথা বলি, বর্তমান বাংলাদেশে যতগুলো অপরাধ হয় তার 85-90%
ওকে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমাদের সঙ্গে সামিয়া রয়েছেন। সামিয়া, আপনি খন্দকার আসাদুজ্জামান জুয়েলকে কিছু বলতে চান?
ভাইয়া থ্যাংক ইউ এগেন, আপনি যে এত রাত পর্যন্ত জেগে জেগে আমাকে মোরাল সাপোর্ট দিয়েছেন, এটার জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ।
তোমাকে ধন্যবাদ, আমি তোমার সুস্থ জীবন কামনা করছি, পাশাপাশি আমিও তোমার কাছ থেকে শিক্ষা গ্রহণ করছি করলাম, এরকম শিক্ষা গ্রহণ করলাম যে তুমিও অনেক বড় একজন অ্যাম্বাসেডর হতে পারো যারা বিপদগ্রস্ত মানুষ, এবং আই হোপ যে আপনি যারা শুনছে এই অনুষ্ঠান তাদের জন্য তুমি অনেক বড় অ্যাম্বাসেডর এবং একটা মডেল এবং ভেরি গুড পজিটিভ রোল মডেল।
থ্যাংক ইউ ভাইয়া,
ধন্যবাদ তোমাকেও।
জুল ভাই ভালো থাকবেন, আশা করছি আপনাদের এই কাজ চালিয়ে যাবেন, এবং আমরা অন্ধকারের গল্পের টিম এবং ঢাকা এফএম সবসময় আপনাদের এই ধরনের কাজের প্রশংসা করব, করছি, করে যেতে চাই, পাশে থাকতে চাই।
আমার একটু ছোট্ট চাওয়া আছে।
জি অবশ্যই,
আমি আপনাদের ঢাকা এফএম ব্যান্ডকে আরো এত সুন্দর প্রোগ্রাম করার জন্য আরো আমি উৎসাহিত করব, পাশাপাশি আপনাদের মাধ্যমে সারা দেশবাসীর কাছে আমাদের যে দাদা রোনাল্ড আছে ওনার দীর্ঘ জীবন কামনা করব, এবং সারা দেশবাসীর সচেতন যে মানুষগুলো আছে যারা অনেক কিছু করতে পারে দেশের জন্য, তরুণদের জন্য, এরকম বিপদগ্রস্ত মানুষদের জন্য, তারাও যেন এই সব কাজের জন্য ঝাঁপ দিয়ে পড়ে এই মাদক নামের এই ভয়াল অস্ত্র থেকে দেশকে রক্ষা করতে, কারণ যুব সমাজের অনেক বড় অংশ এর সঙ্গে জড়িত আছে। আমিও ঠিক আপনাদের মাধ্যমে আহ্বান করি যেন সবাই আসে এই পথে সাহায্যের হাত এগিয়ে নিয়ে।
জি অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।
ওয়ালাইকুম
আসসালাম। কথা হচ্ছিল খন্দকার আসাদুজ্জামান জুয়েলের সঙ্গে, যিনি আপনে রয়েছেন। মূলত আজকের সামিয়াকে আপনি আমাদের কাছে এত সুস্থ অবস্থায় তুলে ধরেছে, সামিয়ার কথা শুনে সেটা আমার মনে হচ্ছিল আপন এবং আরো অনেকেই কাজ করেছে, আপন তাদের মধ্যে একজন, আর বাবা মা তো ছিলই, বাবা মার সাপোর্টটাও ছিল। সো এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত আমাদের আন্টি সামিয়ার মা, আন্টি সামিয়ার আম্মু আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে, আমরা একটু তার সঙ্গে কথা বলে আসি। আন্টি ইসলাম আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
জি অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন এবং এত রাত জেগে স্টুডিওতে রয়েছেন।
আমি নিজেকে খুবই হ্যাপি মনে করছি এই জন্য যে আমার এবং আমার মেয়ের কথা শুনে যদি আমার সন্তানেরা, দেশের যুব সমাজের যারা এই পথে পা বাড়িয়েছে, তারা যদি পাটা পিছিয়ে নেয় তাহলে আমি নিজেকে সার্থক মনে করব।
আমরা আশা করব, এবং একজন মায়ের যে চাওয়া আমরা চাই, সৃষ্টিকর্তা মায়ের এই চাওয়াটিকে পূরণ করে দিন। আন্টি আমরা একটু পেছনের দিকে যেতে চাই, শুরুর দিকে আপনারা দেশে বাইরে ছিলেন এবং সামিয়া যখন বাংলাদেশে আসলো তখন সে ক্লাস সিক্সে অ্যাডমিশন নেয় আমাদের দেশের একটা নাম করে ইংলিশ মিডিয়াম স্কুলে, এবং আপনারা সেখানে ভর্তি করাবার পর থেকে হয়তো বুঝতে পারেননি, কতদিন পরে বাংলাদেশে আসবার কতদিন পরে আপনারা আসলে বুঝতে পারলেন যে সামিয়া আর আগে সেই ছোট্ট সামিয়াটি নেই, ও বদলে যেতে শুরু করেছে?
বছর দুয়েক পরে এটা প্রথম আমাদের চোখে পড়ে, আমার চোখে আগেই পড়ে, কিন্তু আমি শুধুই ভেবেছি একটু দুরন্তপনা, একটু অবাধ্য হওয়া, এটা এমন বড় কিছু না, কিন্তু দুবছর পরে আমি বুঝতে পেরেছি যে না, এটা শুধুই দুরন্তপনা নয়, এটা শুধুই অবাধ্যতা নয়, এটার সঙ্গে আর অনেক কিছু জড়িত। তবে আমি এটাও বলবো যে আমার নিজেরও তখন খুব সীমিত ধারণা ছিল মাদক সম্পর্কে, যার জন্য আমারও বুঝতে একটু সময় লেগেছে, এবং আমাদের সমাজের থেকে যেটা আমি দেখেছি যে সবাই শুধু দোষারোপ করে, সবাই শুধু মনে করে মেয়েটি অবাধ্য হয়েছে, মা বাবা কোনো কেয়ার করছে না, মা বাবা কোনো শাসন করছে না, সেটা খুবই ভুল। আর কোনো মা বাবা যেন এই ভুলটা না করে, বাচ্চাকে যেন বুঝতে চেষ্টা করে, বুঝতে বোঝার জন্য যেন নিজেরাও একটু পড়াশোনা করে চাইল্ড সাইকোলজি নিয়ে, তাহলে অনেকটাই বাচ্চাকে সাহায্য করতে পারবে।
আন্টি সামি আমাদেরকে শেয়ার করছিল যে ওই সময়টাতে তার খুবই এমন একা একা লাগতো, মনে হতো বাবা মা আমাকে পছন্দ করছে না, তারা আমাকে আটকে দিতে চাইছে, আমাকে স্বাধীন হিসেবে আমি ঘুরতে পারছি না। এই ব্যাপারটি আপনারা বুঝতে পারতেন যে তার মধ্যে এই ব্যাপারটি কাজ করছে?
হ্যাঁ, এটা আমি কিছুটা বুঝতে পারতাম, কিন্তু সামিয়া যেহেতু দেখতে খুবই কিউট ছিল, আমার সবসময় মা হিসেবে মনের মধ্যে একটা ভয় থাকতো যে সে তো একটা অন্য পরিবেশে বড় হয়েছে, সে হয়তো একটা ভুল করে ফেলবে, হয়তো কারোর খপ্পরে পড়ে যাবে, সেই জন্যই তাকে আমি আগলে রাখতে চেষ্টা করতাম, কিন্তু সেটাকে শাসন মনে করত, বাধা মনে করত।
কিন্তু চাওয়াটা তো এটাই ছিল, কখনো তো এটা বুঝতেও পারেননি যে মেয়েটা আস্তে আস্তে মাদকে আসক্ত হয়ে যাবে,
এটা একেবারেই বুঝতে পারিনি আমি। প্রথম যেদিন সে বলল যে তার ফিজিক্স বইয়ের মধ্যে আমি পেলাম, সেদিন তো আমার মনে হলো যে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। কিন্তু তার বাবা খুবই রাগ হয়ে গেল যে এটা এমন কোন বড় ব্যাপার হয়নি, এটাকে বুঝিয়ে সব ঠিক হয়ে যাবে। আমি মনে মনে সেটাই দোয়া করলাম যেন তাই যেন হয়, বুঝিয়েই যেন সব ঠিক হয়ে যায়। কিন্তু সেই ঠিক হতে হতে অনেকটা বছর পার হয়ে গেছে, আমার নিজের জীবনের উপর থেকে অনেক ঝড়ঝাপটা চলে গেছে। তবুও আমি আল্লাহর কাছে শুকর আদা করি যে আমি ওভারকাম করতে পেরেছি।
আন্টি, প্রথমবার যেদিন আপনি সেটা দেখলেন তার বইয়ের মধ্যে, আপনি কি সেটা দেখে চিনতে পেরেছিলেন?
না বাবা, আমার কোন অভিজ্ঞতা ছিল না, আমি দেখে চিনতেও পারিনি। কিন্তু আমি এইটুকু বুঝতে পেরেছি যে এটা খুব খারাপ কিছু।
আচ্ছা, এবং এটা লিগাল কিছু না?
লিগাল কিছু না,
এটা আপনি বুঝতে পেরেছেন।
রাইট।
তারপর একের পর এক বাসায় যেটা শুরু করেছে, সে টাকা পয়সা নিতে শুরু করলো, কখন আসলে পুরোপুরি বুঝতে পারলেন যে না মেয়েটি পুরোপুরি আসক্ত হয়ে গেছে?
যখন তখন সে যখন সে বাইরে যেতে চেত কিছুতেই তাকে মানে রুখতে পারতাম না, এবং সে অনেক সময় ভাঙচুর করত। তবে একটা জিনিস ঠিক, সে আমাদের উপরে কখনো হাত তোলেনি, বা টাকা পয়সা সে চেয়েছে, কখনো চেয়ে নিয়েছে, কখনো চাবি পেলে আলমারি থেকে বের করে নিয়েছে। কিন্তু আমি তখন বুঝতে পেরেছি যে না, এটা নর্মাল না, সে নিশ্চয়ই এমন কিছুর সঙ্গে জড়িয়ে পড়েছে। এবং তখনই আমি আস্তে আস্তে নিজেকে চেষ্টা করি যে কি কারণ হতে পারে। আমি অনেক সাইকিয়াট্রিস্টের সঙ্গে কথা বলেছি, আমার বন্ধু বা ডাক্তার বা আত্মীয় বেশ কয়েকজন আমাকে হেল্প করেছে। তখন আমি বুঝতে পেরেছি যে ব্যাপারটা আসলে এই মাদকের একমাত্র কারণ।
আন্টি, অনেকেই, আপনি শুরুতেই বলছিলেন, অনেকেই কিন্তু অভিযোগ করে যে বাবা মা টেক কেয়ার করে না বলে ছেলে মেয়েরা নষ্ট হয়ে যায়। তো আপনার ক্ষেত্রে কি এই দোষ কখনো এসেছে কিনা আপনার উপরে, আপনার আত্মীয় স্বজন?
হ্যাঁ, আত্মীয় স্বজনটা এখনো বলে যে আমার কারণে এটা হয়েছে। কিন্তু আমি বলবো যে আমার আরো দুটি বাচ্চা আছে, তারা তো ঠিক মতনই, তাদের আপব্রিঙ্গিং খুবই ভালো মাশাল্লাহ, তারা ওয়েল সেটেলড। তো তাদের বেলায় হয়নি, তাহলে ওর বেলায় কেন হলো? ও তো আমার আমারই পেটের সন্তান। তো কাজে আমি এটার জন্য নিজেকে ব্লেম করি না, আত্মীয় স্বজন বা অনেকে করে, কিন্তু আমি নিজেকে সেটা মনে করি না। আমি আমার তিনটা বাচ্চাকে একই রকম দেখেছি, একই রকম ভাবেই চেষ্টা করেছি বড় করতে।
তিন সন্তানের মধ্যে সামিয়া দুই নম্বরে ছিল, আর ওর উপরে একজন, ওর নিচে একজন। সো তাকে ট্যাকেল করাটা অন্যদের, অন্য ভাই বোনদের মধ্যে কোন ধরনের কোন প্রতিক্রিয়া আপনি দেখতেন কিনা?
সবাই কিন্তু খুব কোঅপারেটিভ ছিল, আমার বড় মেয়েটিও খুব চেষ্টা করেছে, বিভিন্ন ভাবে চেষ্টা করেছে, বন্ধু হিসাবে চেষ্টা করেছে, বড় বোন হিসাবে চেষ্টা করেছে। আর আমার ছেলেটি অনেক ছোট সামিয়ার চেয়ে, সেও কিন্তু বয়সে অনেক ছোট হয়েও সে অনেকভাবে চেষ্টা করেছে, আপুকে বুঝতে চেষ্টা করেছে। এখনো পর্যন্ত সে অনেক কনসার্নড, দুই ভাই বোনই খুবই কনসার্নড অ্যাবাউট সামিয়া।
ওকে, আপনি বলছিলেন যে আপনার আরো দুটি সন্তান ওয়েল সেটেলড, আমার তো মনে হয় সামিয়া নিজেও এই মুহূর্তে সেটেলড, আপনার কি মনে হয়?
অবশ্যই সামিয়া, আমার তিনটা বাচ্চাই খুব ব্রিলিয়েন্ট, সামিয়া সব থেকে বেশি ছিল। তো একদিকে আমার একটু কষ্ট তো অবশ্যই হয় যে সামিয়া ওদের চেয়ে অনেক ভালো করতে পারত, যাই হোক জীবনে তার একটা ভুলের জন্য সে একটু পিছিয়ে পড়েছে, কিন্তু আমি মনে করি সে আগামী দিনে তা ওদের থেকেও এগিয়ে যাবে, এবং সেখানেই আমার সার্থকতা।
জি, এবং আমার মনে হয় আপনি বলছিলেন যে সে আগে অনেক দেখতে অনেক সুন্দর ছিল, কিউট ছিল, আপনার ভয় ছিল, এখনো সে কিউটই আছে। আমার মনে হয় যে এই মুহূর্তে আপনার ভালো লাগার ব্যাপারটা একটু অন্য ধরনের। ওই সময়টা দীর্ঘ 15 বছর, এই ব্যাপারটা নিশ্চয়ই আপনাদের উপর অনেক ঝড়ঝাপটা গেছে, এবং পারিবারিকভাবে সামাজিকভাবে অনেক সময় অনেক লজ্জায় হয়তো বা আপনারা কারোর সামনে যেতে পারেননি। কি কি বলবেন সেই সময়কার কথা, কিছু মনে পড়ছে?
হ্যাঁ অবশ্যই, ওই সময়টা তো জীবনে একটা মানে আমি বলবো যে আমরা ছোটবেলায় শুধু টর্নেডো শব্দটার সঙ্গে পরিচিত ছিলাম, কিন্তু এখন যেমন আইলা, নার্গিস, এগুলোর থেকেও বড় কিছু আমার জীবনের উপর দিয়ে বয়ে গেছে। তো ডেফিনেটলি মানে এত ঝড়ঝাপটার পরে যখন ওকে আমি সুস্থ দেখি, আমি প্রতিটি মানে প্রার্থনার সময় ওর জন্য আলাদা করে দোয়া করি, আল্লাহর কাছে শুকর আদা করি। এবং আমি মনে করি আমাদের সততা, আমাদের প্রার্থনা আল্লাহ তাআলা শুনেছেন।
জি, পারিবারিক যে সাপোর্টটা দরকার বিশেষ করে বাবা মায়ের কাছ থেকে, সেই সাপোর্টটা তো আপনারা সবসময় দেবার চেষ্টা করেছেন, কিন্তু সে ব্যাপারটা বুঝতে পারত না, তো এটার জন্য আসলে আপনাদের কি অসহায় লাগতো না?
অবশ্যই ভীষণভাবে, বিশেষ করে আমার তো ভীষণভাবে অসহায় মনে হতো, যেহেতু আমি সামিয়াকে সবচেয়ে বেশি বুঝতে পারতাম, ওর ভুলগুলো কি করছে না করছে, মা হিসেবে আমি যথেষ্ট কনসার্ন ছিলাম, যার জন্য সামিয়ার কাছে আমি সবচেয়ে অপ্রিয় ছিলাম ওই সময়টায়। এখন হয়তো সে বোঝে এবং এখন হয়তো সে মনে করে যে আমি তার সবচেয়ে বেশি আপনজন।
জি আন্টি, ওই সময় আপনার আসলে আপনি কি কি স্টেপ নিতেন যেন সে আর ড্রাগ না নিতে পারে, যখন সে পুরোপুরি এদিকে হিরোইন, তারপরে রিহ্যাব থেকে তো ফিরে আসলো সুস্থ মোটামুটি, তারপরে যখন ইয়াবে আসক্ত হলো, কি কি ধরনের স্টেপ নিতেন আসলে ওকে ভালো করবো?
আসলে সবচেয়ে বড় ব্যাপার হলো যে এই জিনিসটা, মাদক শব্দটা এমনই যে সমাজে কেউ এটাকে ভালো চোখে দেখে না, যার জন্য একা একা এটাকে ডিল করা খুবই মুশকিল, আর কারোর সঙ্গে শেয়ার করাটাও সহজে সম্ভব হয় না। আমি এটা ঠিকই বুঝেছি যে ট্রিটমেন্ট করা দরকার, কিন্তু কোথায় ট্রিটমেন্ট করব, সে ব্যাপারে কার সঙ্গে আলাপ করব, এটা আমি খুব প্রবলেম ফেস করেছি। এরপরে আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে দু একজনের সঙ্গে আলাপ করে যখন আমি শেয়ার করতে পারলাম ব্যাপারটা, তখন আমার জন্য ব্যাপারটা অনেক সহজ হয়ে গেল, এবং তখন আমি তাকে ইন্ডিয়াতেই আর একটা রিহ্যাবে পাঠাই, এবং সেখানেও সে দীর্ঘ 8 মাস চিকিৎসাধীন ছিল। এরপরে তার জীবনটা অনেক সুন্দর হয়ে গেছে, এবং আমি এখনো মনে করি যে যদিও সে তারপরেও স্লিপ করেছিল, কিন্তু সে ওখান থেকে অনেক ভালো কিছু শিখে এসেছে নিজেকে সুস্থ রাখার জন্য বা অন্যকে সুস্থ করার জন্য।
জি আজ আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন, আরো কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি অনেকেই করছেন। আচ্ছা আজ ওই সময়টাতে যখন পুরোপুরি সে আস্তে আস্তে ভালোর দিকে আসলো, আপনার কি মনে হয় যে সবার সঙ্গে শেয়ার করে আপনি যে একটা একটা কি বলবো একটা নির্দেশনা পাওয়ার চেষ্টা করেছিলেন যে কি করা উচিত, শেয়ার না করে কি ভুল করছিলেন এর আগে?
অবশ্যই শেয়ার না করে ভুল করছিলাম। অনেকেই মনে করে কি যে শেয়ার করলে পরে আমার ব্যাপারটা সবাই জেনে যাবে, এটা একটা লজ্জার ব্যাপার, কিন্তু সেটা একেবারেই ভুল ধারণা আমি মনে করি। শেয়ার না করতে পারলে নিজেকে অনেক কষ্টের মধ্যে রাখতে হয়, এবং সেই কষ্টটা কিন্তু আবার তার একটা এফেক্ট, মানে যে পেশেন্ট তার উপরেও গিয়ে পড়ে।
জি,
তো কাজে শেয়ার করাটা ভীষণ ভাবে দরকার, তবে অবশ্যই সব যাদের সাথে শেয়ার করবে তাদের একটা সহযোগিতা মনোভাব থাকতে হবে। যেমন আমি আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে এই ব্যাপারে সাংঘাতিক ভাবে সহযোগিতা পেয়েছি, আই এম ভেরি ভেরি থ্যাঙ্কফুল টু অল মাই ফ্রেন্ডস।
আর আসলে এই ব্যাপারটা কিন্তু খুবই জরুরি যে অনেক সময় যে সামাজিক অবস্থান, কর্মজীবনের যে অবস্থান, সবকিছুর দিকে চিন্তা করে শেয়ার করাটাও হয়তো অনেকে করতে চান না, অনেকটা লুকিয়ে তাদের সন্তানকে সুস্থ করবার চেষ্টা করেন,
সেটা একেবারেই আমি বলবো ভুল।
আচ্ছা, সো এটা আপনি করেননি বলে আজকে সামিয়াকে আপনি ফিরে পেয়েছেন, যারা হয়তো বা এইভাবে করছেন সেসব অভিভাবককে আপনি কি বলবেন?
আমি ওনাদের কাছে অনুরোধ করব যে ওনারা সঠিক বন্ধু বা আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করুক, এবং শেয়ার করে সবচেয়ে আগে যেটা প্রয়োজন এদেরকে চিকিৎসা করা, এই কেমিক্যালস থেকে তাদেরকে বাইরে বের করে নিয়ে আসা, এবং পরবর্তী জীবনে তাদেরকে সবসময় একটা সাপোর্ট দেওয়া যে তারা ভালো। আসলেও কিন্তু আমি যত এডিক্ট দেখেছি তাদের মতন ভালো মানুষ আমি আশেপাশে দেখি না, তো তারা আসলে ভালো মানুষ, এটা একটা কেমিক্যালস এর রিয়াকশন, সেখান থেকে তাদেরকে বের করে নিয়ে আসতেই হবে, আমাদের এই ইয়াং জেনারেশনকে কিছুতেই নষ্ট হতে দেওয়া যাবে না।
চিকিৎসার ক্ষেত্রে আসলে কি করা যেতে পারে, কোন রিহ্যাবে ভর্তি করানো নাকি অন্য কোন ওয়েতে কাউন্সেলিং, আর কি কি রয়েছে?
কাউন্সেলিং ইজ এ মাস্ট।
আচ্ছা,
প্রথমে তো কিছুটা হয়তো ওষুধপত্র দিয়ে,
তাহলে আমার মনে হয় আন্টি যে চিকিৎসার শুরুটা আসলে একটা কাউন্সেলিং দিয়েই শুরু হয় বোধহয়।
এক্স্যাক্টলি,
জি
কাউন্সেলিং দিয়েই শুরু হয় এবং কাউন্সেলিংটা কন্টিনিউ করতে হবে।
আচ্ছা, এটার জন্য আসলে যারা এই ধরনের অভিভাবক রয়েছেন, যারা এই ধরনের সমস্যার মধ্যে রয়েছেন, তারা কি করতে পারেন?
ওনারা নিজেরাই বাচ্চাকে বুঝাতে চেষ্টা করতে পারেন, যদি নিজেরা বুঝিয়ে না উঠতে পারেন তাহলে কোনো সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে পারেন, বা তার কাছ থেকে আলাপ করে জানতে পারেন যে কোন পথে, কারণ সবাইকে তো একভাবে ট্রিট করা যাবে না, অতএব কার জন্য কোন পথটা বেছে নেবেন সেটা যারা চিকিৎসক এই সংক্রান্ত চিকিৎসাবিদ, তারাই ভালো করে বলে দিতে পারবেন।
ওকে, ধন্যবাদ আন্টি। যখন সামিয়া ওই সময়টাতে খুবই বাজে অবস্থার মধ্যে দিয়ে যেত, বন্ধু বান্ধবের সঙ্গে তো আপনি একেবারে নিষেধ করে দিতেন মেশা যাবে না, এই টাইপের তো কিছু আটকে রাখার যে ব্যাপারটি, এটা করেছেন কিনা কখনো?
আটকে রাখতে অনেক চেষ্টা করেছি, কিন্তু তাদেরকে ওই সময় কোনোভাবে আটকে রাখা যায় না। একটা আমি ছোট্ট ঘটনা বলি, ছোট হলেও ব্যাপারটা অনেক মানে বড়। সেটা হলো যে আমার বাসা ছিল তিনতলায়, আমি সামিয়াকে লক করে রেখে বাইরে গিয়েছিলাম এবং আমাদের বারান্দার একটা গ্রিল ছিল, দুই বাই আড়াই হবে এরকমের, ওইটা খোলা ছিল। সামিয়া ওই গ্রিল থেকে, সে তখন ক্লাস নাইনে পড়ে, ওই গ্রিল বেশ পাইপ বেশ সে নিচে নেমে বেরিয়ে গেছিল।
আপনার জন্য খুবই কষ্টকর ছিল তাকে ট্যাকল করা,
সাংঘাতিক।
আন্টি, যে মারপিট কি কখনো করতেন?
মারপিট তো করতামই, হ্যাঁ, আমি একটু
রেগে যেতাম
বেশি, কারণ আমার খুবই কষ্ট হতো যে আমার বাচ্চা কেন এরকম হবে, এই জিনিসটা আমার ভিতরে খুব কাজ করত। আর ওর বাবা সবসময় খুব ঠান্ডা ছিলেন, কিন্তু দুই তিনবার এরকম হয়েছে যে ভীষণভাবে মেরেছে, মানে বেল্ট দিয়ে মেরেছে, লাঠি দিয়ে মেরেছে প্রচন্ড ভাবে, কিন্তু এটা খুবই ভুল।
জি, এটাতেই আমি আসতে চাইছিলাম আন্টি, যে এই যে সন্তানদেরকে এই ধরনের পথ থেকে ফেরানোর জন্য
মারধর একেবারেই কাজ করবে না, বরঞ্চ নেগেটিভ রিয়াকশন হবে।
নেগেটিভ কি হতো সামিয়া যখন মারধর করা হতো? সামিয়া মনে পড়ছে তো নিশ্চয়ই এমন কোন দিনের কথা, খুব মারপিট করছে বাবা অথবা মা?
সি, আপনাকে যদি কেউ কখনো হাত পা অসহায় বোধটা তখন বেড়ে যেত, তো খাওয়ার জন্য মানে জিতটা আরো বেড়ে যেত, ডেফিনেটলি এটা উল্টা রিভার্স একটা রিয়াকশন হয়, আরো খাওয়ার আরো
আগ্রহটা বাড়িয়ে দেয়।
হ্যাঁ,
সো এটা একেবারে যারা এই মুহূর্তে শুনছেন অভিভাবক, তারা
আপনি মাদক দ্রব্য সেবন করেন আর নাই করেন, না কখনোই কারো গায়ে হাত তোলা, কর্পোরাল পানিশমেন্ট হ্যাজ বিন ব্যান্ড।
আন্টি, আরেকটা ব্যাপার থাকে যে অভিভাবকদের উপরে অনেক সময় অভিযোগ আসে যে সন্তানদেরকে তারা অল্প বয়স থেকে খুব বেশি বেশি হাত খরচের জন্য টাকা দেয়, যার কারণে তারা খারাপ পথে যায়। সো এটা নিয়ে কি বলবেন, সন্তানদের হাতে টাকা পয়সা দেবার ব্যাপার?
না, আমরা যেমন কখনোই ওর হাতে অনেক টাকা পয়সা দেইনি, আমাদের প্রথমত আমাদের অনেক টাকা পয়সা ছিলও না, আমাদের সবসময় খুব লিমিটেড টাকা পয়সা, আর ওর হাতে আমরা কখনো পয়সা দেইনি। আমি মনে করি না যে পয়সার কারণে সামিয়া এই পথে গেছে।
আচ্ছা, স্বামীর কথাটা বাদই দিলাম, অন্যদের ব্যাপারে আপনার কি মনে হয় যে অভিভাবকদেরকে আসলে আপনার কিছু বলবার আছে কিনা, যে টাকা পয়সা দেবার ব্যাপারটা তারা
একটু লিমিটেড রাখা ভালো, কারণ ওরা তো আর অতটা বুঝতে শেখেনি যে টাকাটার কত সহজ, যদি ওরা বুঝে যায় যে টাকাটা খুব সহজলভ্য তখন আর ওরা নিজেকে কন্ট্রোল করতে পারবে না।
এবং একটা টাকা পয়সা রোজগার করতে কতটা কষ্ট হয়, এবং সেই বাবা মায়ের রোজগারের কষ্টে রোজগারের পয়সাটা তারা কিভাবে বিশেষ ধরনের মাদক নিয়ে তারা এভাবে। আন্টির সঙ্গে আমরা আবারও কথা বলবো, আমরা কিছু এসএমএস পড়ে ফেলি। মালা লিখেছেন যে আপুর লাইফ এখন এই মুহূর্তে কেমন চলছে, মালা নারায়ণগঞ্জ থেকে, সামিয়ার জন্য এই প্রশ্নটি। আর সামিয়ার জন্য প্রশ্নটি মালা নারায়ণগঞ্জ থেকে, সামিয়া আপনার কাছ থেকে জানতে চেয়েছে যে এই মুহূর্তে আপনার লাইফটা কেমন চলছে, বিয়ে করেছেন কিনা, এখনো ব্যাচেলর কিনা?
আমার ব্যাচেলর না, বিয়ে করিনি এখনো।
আচ্ছা, আর কেমন চলছে, একটা জব করছেন?
একটা জব করছি, মাঝে মাঝে একটু লেখালেখি করি, ফেসবুকে অনেক বান্দরামি করি। আমার ফেসবুকে আমার টিচারদের থেকে শুরু করে আত্মীয় স্বজনদের থেকে শুরু করে ফ্রেন্ডরা তো আছেই, সবাই, বাবার ফ্রেন্ডরা সবাই আছে। তো আমি কি করছি না করছি, অনেক সময় আমার অনেক কাজিনদের উপরে ইয়ে দোষ বা এরকম আসে যে সামিয়া আপু তো আমাদের সামনেই যা করার করছে, তো তোমরা এরকম রেস্ট্রিক্টেড প্রোফাইল করো কেন? তো আমি ইনফ্যাক্ট এটা সিকিউরিটি চেক হিসাবেই রাখি আমার সব ফ্যামিলি বা আমার এল্ডার বা আমার টিচারদেরকে, কারণ তারা জানে এবং তারা আমাকে অনেক ভালোবাসে। তো যত ধরনের বান্দরামি আছে আমি ফেসবুকে করি এবং তারা সবই দেখে।
ওকে, তো এখনকার লাইফটা তো জোস আছে সব মিলিয়ে, অনেক সোশ্যাল
ফেসবুক কি খুব সোশ্যাল?
না, এমনিতে যখন ওই সময়টাতে তো এটা জিজ্ঞেস করা হয়নি
আমার, ইনফ্যাক্ট সোশ্যাল অ্যাক্টিভিটি অনেক কমে গেছে।
আচ্ছা, আগে কি ছিল খুব একটা?
ছিল,
যখন ওই লাইফটাতে ছিলেন একেবারে?
হ্যাঁ, আমি প্রথম দিকে তো মানে হ্যাঁ যেরকম 31st পার্টিতে যেতেই হবে, তো আমার মা আমাকে কিভাবে সেখান থেকে বের করলো, সে 31st আমাকে দেশের বাইরে রাখা শুরু করলো। পার্টিতে যাও কিন্তু দেশের বাইরে। তো এখন দেশের বাইরে অন্য বাবা মায়ের ফ্রেন্ডদের সাথে তো সেরকম ভাবে কিন্তু এরকম আস্তে আস্তে আর কি সরে আসি।
আর ফ্যামিলির কাছ থেকে তো আস্তে আস্তে দূরে সরে যাওয়া, দূরে সরে যাওয়া ওই অর্থে না, তাদের মধ্যে থেকেই, কিন্তু আত্মীয় স্বজনদের কাছ থেকে?
না না, আমার আত্মীয় স্বজনরা সব দিক দিয়ে আমাকে অনেক সাপোর্ট দিয়েছে, যেটা আমি বললাম যে আমার সব ফ্যামিলি কিন্তু আমার ফেসবুকে আছে, আমার চাচা, আমার ফুপু, আমার মামা, আমার খালা,
সবাই কেউ আমার
হয় অ্যাডাল্ট জোক হোক, আমার টিচার্স ইনক্লুডেড, আমার ওটা ফেমিনিস্ট জোক হোক, অ্যাডাল্ট জোক হোক, এমনি বান্দরামি হোক, সবকিছুই তারা দেখে। এবং অনেক সময় আমার নিজেও ইয়ে লাগে যে আমার টিচাররা ওগুলাতে লাইক দেয়, তখন আমি
অনেক কিছু জেনেছি। অনেক দুরন্ত ছিলেন সেটা আন্টির কাছ থেকে জানলাম, তিনতলা থেকে
বারান্দা দিয়ে নেমে। হ্যাঁ,
এই ধরনের অ্যাডভেঞ্চার কি আর হয়েছে আর কখনো?
থাক না,
শুনি দু একটা, শুনি
শুনে তো এখন তো অনেক মোটা হয়ে গেছি, তো ওই
বারান্দা
দিয়ে বের হওয়া হয়েছিল, আর কোনো কিছু বের হওয়া হয়নি।
আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, লিখেছেন একজন যে আমার গার্লফ্রেন্ড তোমার কথা শুনে আমাকে বলছে আমাকে নাকি নেক্সট 7 দিনের মধ্যে বিয়ে করে ট্রিটমেন্ট করাবে, কিন্তু আচ্ছা কিন্তু এর কয়েকদিন পর আমার এক্সাম। আচ্ছা, ওকে। অনেকে ইন্সপায়ার্ড আপনার গল্প শুনে, যে যাদের বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ড।
আপনি ওনার কি 7 দিনের মধ্যে এক্সাম?
না, 7 দিনের মধ্যে বিয়ে করার মতো কন্ডিশন দিয়েছে। আমি বুঝছি না এখানে কেন বিয়ের বিষয়টা আসবে।
না অ্যাকচুয়ালি কিন্তু আপনার ট্রিটমেন্ট থেকে নার্কোটিক্স অ্যানোনিমাস এর একটা ব্যাপার আছে, যে আপনি যখন সুস্থ হন তার 2 বছরের মধ্যে আপনি কোন রিলেশনশিপ বা বিয়েতে ইনভলভ হতে পারবেন না। কারণ আপনার মানে একটা জায়গা থেকে ডিপেন্ডেন্সি সরে আর একটা মানুষ উপর ডিপেন্ডেন্সি আনা যায় না। সো বিয়ে মানে সলিউশন না।
অনেক ক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি যে একটা ছেলে মাদকাসক্ত, তাকে ভালো করবার জন্য বিয়ে দিয়ে দেওয়া হলো,
মেয়েটার জীবনটা নষ্ট হলো।
এটাই আসলে, এর থেকে আর কিছু পাওয়া যায়
না। অনেক আমার ফ্রেন্ডদের ক্ষেত্রেই আছে, যেসব ভাবিরা আমাকে অনেক মানে তাদের গল্পগুলো বা তাদের কষ্টগুলো শুনে খারাপ লাগে।
ওকে, এমন তো অনেক গল্পই আপনি শুনেছেন তাই না, যে কেউ না কেউ মাদকাসক্ত হুট করে মারা গেছে, হুট করে শুনলেন? যে
আমার নিজের ফ্রেন্ডদের মধ্যে এরকম অনেক আছে, এই জন্য অনেক সময় অনেক পার্সোনাল স্মৃতি শেয়ার করতে গিয়েও করি নাই, কারণ আমার অনেক ফ্রেন্ডরা হয়তো বা পুরানো সেসব কথা মনে করে। বড়দের মধ্যে অনেকজন এরকম পাওয়া যায় যে দুদিন পরে রুম খুলে দেখা গেল যে সে ওভারডোজ করে দুদিন আগেই মারা গেছে, আমরা বুঝতেও পারিনি। অনেক অন্ধকার আছে এটায়, এর জন্য আমি কষ্টগুলো অনেককে মনে করাই দিতে চাইনি।
সো এটা আসলে সতর্কতা, যারা রয়েছেন, যারা আমাদেরকে লিখছেন, যারা বের হয়ে আসতে চান, আমরা বিশ্বাস করি এবং আমরা প্রার্থনা করি যে আপনার লাইফে এমন কিছু হবে না, একদিন ওভারডোজ এর কারণে এমন দুর্ঘটনা যেন না ঘটে, ঘুমিয়ে আছেন আর উঠতে পারছেন না এই ধরনের দুর্ঘটনা যেন আর না ঘটে। আন্টির কাছে আবার একটু যাব। আন্টি, বন্ধুদের সঙ্গে যে বন্ধুত্ব এবং ভালো বন্ধু খারাপ বন্ধু, এটা তো আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, তো এক্ষেত্রে আপনি কি বলবেন, কি সাজেস্ট করবেন, আসলে মা বাবার কি করণীয় রয়েছে এবং সন্তানের বা কি করণীয় রয়েছে?
না, বন্ধু তো থাকতেই হবে, না হলে তো সব কথা তো মা বাবার সঙ্গে শেয়ার করা যায় না, সব সময় করা যায় না, যদিও মানে ফ্রেন্ডশিপটা মা বাবার সাথে হওয়াটাই সবচেয়ে সেফ, বন্ধু তো থাকতেই হবে। তবে হ্যাঁ, বন্ধুত্ব বন্ধুর যাচাই করে নেওয়াটার দায়িত্ব তার নিজের।
সো এই ক্ষেত্রে আপনার কোনো গাইডলাইন আছে কিনা যে কোন কোন ধরনের বন্ধু থেকে এড়িয়ে যাওয়াটা ভালো?
হ্যাঁ অবশ্যই অবশ্যই, গাইডলাইন দিয়েই তো বড় করেছি।
আচ্ছা, আপনি কিছু বলবেন কিনা, যে অন্যদেরকে বলবেন কিনা যে কোন কোন বন্ধুদেরকে তারা এড়িয়ে যাবে, কাদের সঙ্গে কম মিশবে?
না, যে মানে প্রত্যেকের নিজের যে সামাজিক অবস্থান, যার যার পছন্দ মতন, যেমন আমি কখনোই আপস্টডিজম পছন্দ করি না, এবং আমি চাই নাই যে কখনোই ওই যে হাই সোসাইটিতে আমার বাচ্চার বন্ধু হাই সোসাইটি থেকে আসুক। কারণ তাদের হয়তো তিনটা বা চারটা গাড়ি আছে, ওটা দেখে হয়তো তারও মনে হবে আমাদের কেন একটা গাড়ি। কিন্তু আমি তো মনে করি যে একটা গাড়ি যে আছে এটাই যথেষ্ট পাওয়া আমার জন্য সৎ ইনকামে।
সামিয়ার কাছে যাবো একেবারে শেষের দিকে আমরা। সামিয়া, বন্ধুত্বের জন্য আপনাকে কখনো মনে হয়েছে যে এই যে আমি এরকম একটা অ্যাডিকশনের মধ্যে চলে গেলাম এটা বন্ধুত্বের জন্য?
বন্ধুদের জন্য না, আমি কখনোই আমি যেরকম বারবার বলছি আমি কোনোটাকে দোষারোপ করব না, বন্ধুদের জন্য কখনো আমি অ্যাডিকশনে যাইনি। আমি গেছি কারণ আমি কিউরিয়াস ছিলাম, আমি জানতে চেয়েছিলাম, আমি স্মার্ট হতে চেয়েছিলাম। অনেক পরে আবিষ্কার করি যে স্মার্ট ব্যাপারটা আসলে অতটা স্মার্ট ছিল না।
আচ্ছা, তো আমার কেন জানি মনে হচ্ছে যে আপনার যদি ধানমন্ডি সেই আবাহনী মাঠের যে বন্ধু যে গ্রুপটা ছিল ওরা না হয়ে যদি অন্য কোন গ্রুপ থাকতো তাহলে বোধ হয় আপনি
গ্রুপ তো পরেও ছিল আগেও ছিল পিছিয়ে
শুরুটা তো তাদের মধ্য দিয়ে
হ্যাঁ
এটাকে একটু ডিলেতে হতে পারতো না,
কিন্তু শুরু তো আমার বাসার সেই গিফটের প্যাকেট থেকে শুরু হয়েছিল।
অনেকে বলেন যে আমার ওই বন্ধুর জন্য আমার ওই বন্ধুটি নষ্ট হয়ে গেছে, এই বিষয়ে আপনি কোনো দোষারোপ করতে চান না?
না, আমি দোষারোপ করা বিশ্বাস করি না।
আচ্ছা, বন্ধু ব্যাপারে যে নির্বাচনে সিলেকশনে কি করা উচিত, আপনি তো অনেক কিছু দেখলেন এতদিন,
আমার মনে হয় যে যে বন্ধুরা আপনাকে জীবনে ফোকাস রাখতে সাহায্য করে, এক প্রোডাক্টিভ লাইফ লিড করতে সাহায্য করে, সেটাই আপনার প্রকৃত বন্ধু।
আচ্ছা, কোন বন্ধুগুলোকে অ্যাভয়েড করা উচিত?
আপনার খুবই স্বার্থপর হওয়া উচিত, যদি দেখেন যে নিজের ক্ষতি হচ্ছে সেক্ষেত্রে এড়িয়ে চলা উচিত।
আচ্ছা, এছাড়াও আর কোন সাজেশন যে এরকম বন্ধু যারা নেশা করে অথবা এরকম বন্ধু যারা অনেক লোভী টাইপের, এরকম বন্ধু যাদের লাইফস্টাইল একটু ক্র্যাকড, তাদেরকে এড়িয়ে চলাটা আসলে কতটুকু জরুরি?
বন্ধুত্বকে কখনো আমি ডিসরেসপেক্ট করব না।
গ্রেট, থ্যাংক ইউ সো মাচ, আজকে সামিয়া এসেছেন, অনেক অনেক ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো সামিয়াকে এবং সামিয়ার কথাগুলি আসলে আমাদের সঙ্গে অনেকে। আচ্ছা আচ্ছা, আজকে আর প্রশ্ন নিতে পারছি না, একেবারে শেষের দিকে, সময় শেষ। যে লিসনার এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন, আজকের এপিসোডটি যারা মিস করেছেন তারা আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন। আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটি হচ্ছে www.dhakafm904.com, এই ওয়েবসাইট থেকে আমাদের আজকের এপিসোড ডাউনলোড করে নিতে পারেন। তবে সেটা আজকে না, সেটা দু একদিনের মধ্যেই। আর অন্ধকার গল্পের যে ফ্যান পেজ সেটাতে জয়েন করবেন, facebook.com/og90.4, যে কোনো আপডেটস এই শোটি সম্বন্ধে সবকিছু আপনারা সেখানে পাবেন। আর যারা আসতে চান অন্ধকার গল্পের স্টুডিওতে সামিয়ার মতো করে জানাতে চান, হয়তোবা সামিয়ার গল্পটা একরকম, আপনার গল্পটা হয়তোবা অন্যরকম, অন্য কোন অন্ধকার রয়েছে আপনার জীবনে, মাদক ছাড়াও কিন্তু আমাদের জীবনে অনেক ধরনের অন্ধকার রয়েছে, সো সেগুলো যদি আপনি জানাতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করুন, SMS করুন OG স্পেস নাম স্পেস আপনার ফোন নাম্বার। এছাড়াও আমাদেরকে ইমেইল করে আপনার ঘটনাটি জানাতে পারেন, ইমেইল অ্যাড্রেসটি হচ্ছে og@dhakafm904.com। এছাড়া ফেসবুক তো রয়েছেই। সব শেষে একেবারে এরপর আর কোন প্রশ্ন করবো না, সবশেষে আন্টির কাছে যাব। আন্টি, আজকে অনুষ্ঠানটি আপনার কেমন লাগলো, সবশেষে আপনি কি বলবেন অডিয়েন্সকে?
খুবই ভালো লেগেছে, আমি মনে অডিয়েন্সকে এটাই বলতে চাই যে আপনারা সবাই নিজের সন্তানের প্রতি সচেতন হন এবং সন্তানকে বুঝতে চেষ্টা করুন এবং তাদেরকে সঠিকভাবে সঠিক পথে চালাতে চেষ্টা করুন, যাতে এই অন্ধকারে কারোর সন্তান পা না বাড়ায়।
আর আপনার সন্তান তুল্য যে শ্রোতারা রয়েছে তাদেরকে কি বলবেন?
তাদের কাছে আমার অনুরোধ থাকবে সবাই এখান থেকে বেরিয়ে আসুক, আসতে চেষ্টা করুক এবং তাদের সেই চেষ্টা করার পিছনে বাবা মা বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই সহযোগিতা করুক, তারা নিশ্চয়ই বেরিয়ে আসতে পারবে।
জি, অনেক ধন্যবাদ, আমরাও এটা আশা করি। সামিয়া, সবশেষে কি বলবেন?
আমি বলবো ফেসবুকে একটা পেজ আছে ফুড ব্যাংক, যখনই মন খারাপ লাগে ওই পেজটা যান, সমানে খাবারের ছবি দেখেন, যেটা খেতে মনে ইচ্ছা করে সেটা খান এবং গেট হাই অন লাইফ।
সো আগের লাইফটা এই লাইফটা সম্পূর্ণ বিপরীত, আফসোস তো হচ্ছে তাই না, আগে কেন এই লাইফটা আমি পেলাম না?
আগে যদি আমাকে চিংড়ি মাছ খাওয়ানো হতো তাহলে বোধহয় আমি এরকম হতাম না।
আজকে শেষ করছি আজকের মতো অন্ধকারের গল্প। আমরা বিশ্বাস করি আজকের এপিসোডের মধ্য দিয়ে আপনি একটু হলেও একটু নতুন করে ভাববেন নিজের সম্বন্ধে, নিজেকে নিয়ে, নিজের পরিবারকে নিয়ে ভাববেন, নতুন করে চিন্তা করবেন, কালকে সকালটা যেন নতুন করে শুরু হয়, এই প্রত্যাশায় শেষ করছি। কথা হবে আবারও আগামী রবিবার ঠিক রাত 10:30 অন্য কোন অন্ধকারের গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সচেতন থাকুন। তবে আমি কিন্তু আবারও আগামীকাল আসছি রাত 11:30 ভুল সবে ভুলে। সেখানে কাল আমরা শুনবো আপনাদের জীবনে ঘটে যাওয়া এমন কোন ভুলের ঘটনা যে ভুলটি কারণে আপনার জীবন বদলে গেছে, হয়ে গেছে অন্যরকম। এমন কোন ভুলের ঘটনা শেয়ার করতে চাইলে আমাদেরকে শেয়ার করতে পারেন, যে ঘটনাটি শুনে অন্যরাই ভুল থেকে দূরে থাকতে পারবে। আমার মনে হয় আজকে সামিয়ার যে গল্পটা ছিল এটাও তার একটা অনেক বড় ভুলের ঘটনা। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঢাকা এফএম এর সঙ্গে থাকুন। ধন্যবাদ জানাই অন্ধকারের গল্পের প্রডিউসার সাদেক সামিকে, সেই সঙ্গে এই টিমে যারা কাজ করছেন মঈন, তারেক সহ আরো অনেকে নাম না জানা। সে সঙ্গে সব শেষে সাদেক সামি এবং অন্ধকারের গল্পের টিম ঢাকা এফএম সবার পক্ষ থেকে, যদিও আজকে অনেকবার আমরা এটা উইশ করে দিয়েছি, বাংলাদেশ টিমকে অনেক অনেক শুভকামনা। গর্জে ওঠো বাংলাদেশ, টাইগার সবসময় যেন বাঘের মতো গর্জে ওঠে, সেই প্রত্যাশা শেষ করছি আজকের অন্ধকারের গল্প। ভালো থাকুন, যেতে যেতে এতটা ভালোবাসি বাই দ্য ব্যান্ড রিকল।